This track was downloaded from fusionbd.com.
তোমার পরিবারে কে কে আছেন?
ফাদার মাদার ওয়ান সিস্টার ওয়ান ব্রাদার আর বোনের বিয়ে হয়ে গেছে আর কি, এখন ভাইটা পড়াশোনা করছে।
আচ্ছা, তুমি কি করছো?
আমি আমি এখন স্টুডেন্ট, এমবিএ তে ভর্তি হব আর কি। যেহেতু 2.5 বছর গ্যাপিং আছে।
খুব সুন্দর, সবকিছু কমপ্লিট করে ভালো রান্না বান্না করবে, রান্নাঘরে ঢুকে নাকি জব করবে?
এম্বিশন আছে ব্যাংকে জব করা।
ব্যাংকে জব
ফার্স্ট এম্বিশন অনেক আগে থেকে ছিল, মাঝে একটু লস গেছে।
বাবা মার স্বপ্ন কি ছিল?
ব্যাংকে, ফাদারের স্বপ্ন।
অর্থাৎ থ্রি ইডিয়টস এর মতো কনফ্লিক্ট করছে না এখানে, বাবা মাও যা চাই সন্তানও তা চাই। খুবই ভালো কথা। কেন সিদ্ধান্ত নিলে যে আমার ভালোবাসি স্টুডিওতে এসে তোমার ভালোবাসার কথা বলবে?
এই জন্য সিদ্ধান্ত নিয়েছি গুরু, আসলে এমন অনেক কথা আছে, এমন অনেক কিছু আছে যেটা মানে আমার ক্লোজ যারা, আমার ক্লোজ রিলেশন যারা, মানে ফাদার মাদার, আমার ভাই বোন টোটালি অনেকেই জানে না, অনেকেই অনেক কিছু জানে না। যে হ্যাঁ, হুট করে একটা ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে, হুট করে আমি ভালোবাসছি, একজনের হাত ধরে চলে আসছি, কিন্তু অনেক কিছুই অনেকে জানে না, যা শুধু জানে যে এই ঘটতেছে।
তুমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছো।
হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়ে,
এমন তো না। কেন, আমি যতটুকু জানি যে একদম যারা সফলতার চরম শিখরে, তাদের ভিতরে যেমন একটা ক্ষুধা কাজ করে যে কিভাবে বহুগুলো মানুষের সামনে নিজেকে মেলে ধরা যায়, নিজেকে বিখ্যাত করা যায়। আবার যে মানুষটি রাস্তায় দাঁড়িয়ে হয়তো ভিক্ষা করছে, তারও কিন্তু সবসময় প্যাশন থাকে যে কিভাবে নিজেকে বিখ্যাত করা যায়, হয়তো সেখানকার ভিক্ষুক সম্প্রদায়ের মধ্যে প্রদান হওয়ার চেষ্টা করে। আমারও মাঝে মাঝে এরকম মানে মনে কাজ করতো, হয়তো এমন এমন যদি হইতো যে না, আমিও আমার ভালোবাসার কথা বলবো, যাতে করে আমার ভালোবাসার কথা বলে আমি সবার কাছে ফেমাস হতে পারি, সবাই যেন আমার নাম মনে রাখে, আমার ভালোবাসার কথা মনে রাখে। এইরকম কিছু কি ভিতর ইন্টেনশন কাজ করছিল যে আমার ভালোবাসার কথা বলে বিখ্যাত হয়ে যাবো, সবাই আমার নাম স্মরণ করবে, এরকম কোন বিষয় কাজ করে কি?
এরকম মানে এরকম একটা আছে যে না, আমাকে সবাই চিনুক, যে মানে যারা আমার সবচেয়ে ক্লোজ তারা অনেকেই আমার সম্পর্কে মানে দেখে যে মেয়েটা এত হাসি খুশি, এত সবকিছুই, মানে কিছু কষ্ট আছে গরু, ঠিক আছে, এটা আমি মানে না বলে পারছি না।
এর আগে কখনো শেয়ার করি নাই,
আমি কখনো কারোর কাছে শেয়ার করি নাই। মানে কষ্টটা আছে, দেখা গেছে চোখতে পানি পড়তেছে না, কিন্তু কষ্টটা ভিতরে লুকাইতে থাকে, এমন ব্যাপার আছে অনেক কিছু। আমি আমার আমার যার সাথে মানে রিলেশন, সেও অনেক কিছু জানে না।
তা আজকে সেই কথাগুলো তুমি বলবে। তাহলে বলা যেতে পারে আমার ভালোবাসা স্টুডিও হচ্ছে একটা আয়নার মতো, যেখানে কনফেস করে তাদের অতিথি বন্ধুরা, আয়না মনে করে তুমি কথা বলবে। একটা সিঙ্গেল ওয়ার্ড যেন ফেক না হয় সেটা মাথায় রাখবে। আমরা তো ক্রস চেক করেছি, প্রোগ্রাম চলাকালীন ক্রস চেক করতে থাকব। আমি যদি মনে হয় কোনো কারণে মনে হয় যে ইনফরমেশনটার মধ্যে কোন রকমের সাজুজ্য নাই বা ফেক ইনফরমেশনের ব্যাপার, আমি এক সেকেন্ড সময় নিব না গুরু তার সেই রকম বৈপরীত্য চেহারা দেখাতে, কারণ এতগুলো মানুষের চাপ আমার উপরে আছে, যারা সবসময় জানে এবং বসে থাকে এবং রাত জেগে সারা তারা শুনতে থাকে শুধুমাত্রই সত্য সত্য এবং সত্য ইনফরমেশন শোনার জন্য। চলে যাচ্ছি তোমার কাছে, শুরু করো তোমার জীবনের কথা।
প্রথম থেকেই শুরু করি গুরু, প্রথম থেকেই বলি কিভাবে কি হইল লাইফে, কষ্ট সুখ কোথেকে কোথা থেকে গেল, ঠিক আছে। তো আমি আমার ফ্যামিলি থেকেই শুরু করি, আমি আমার ফ্যামিলি খুবই আদরের একটা সন্তান, ঠিক আছে। মোটামুটি আমার বাবা মা, আমার বোন, ঠিক আছে, আমার ভাই যে ছোট সেও আমাকে খুবই, ও আমার ছোট বাট খুব মানে রেসপেক্ট করত, বাবা মা তো খুবই ভালোবাসত, বোনটাও অনেক ভালোবাসত। তো যাই হোক, তো একটা জিনিসকে গুরু মানে ভালোবাসার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, একটা দিক বেছে নেওয়ার জন্য পিছনে অনেক কিছু ফেলে আসতে হয়। তো
আমরা স্টেপ বাই স্টেপ যাই, আগে শুনি যে তোমার প্রেম কিভাবে হলো, ভালোবাসা কিভাবে হলো।
হ্যাঁ, এটা খুব এক্সাইটেড একটা ঘটনা। আমি ফার্স্টে বলছি আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল না, আমি ছোট থেকে বড় হয়েছি খুব সুন্দরভাবে, কোন আদরের সন্তান যেটাকে বলে, ঠিক আছে। বাবা মা কোন দিক থেকে অপূর্ণ রাখে নাই, যে মানে অপূর্ণ রাখছে তারা, একটা কষ্ট পাইছি তাদের কাছ থেকে, এরকম কিছু কখনো ঘটে নাই গুরু, ঠিক আছে। তো হ্যাঁ, এমন কিছু আছে যে মানে এখন খুব খারাপ লাগছে আর কি, হঠাৎ
করে খারাপ লাগছে কথা বলতে গিয়ে,
না কথাগুলো মনে করতেছে আর খুব বেশি খারাপ লাগছে।
আচ্ছা, তোমাকে আমি 2 মিনিট সময়, আমি নিজেও দেখতে পাচ্ছি যে তোমার আসলে 1.5-2 মিনিট সময় দরকার, 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা কিছু প্রাপ্তি স্বীকার করো, 2 মিনিটের মধ্যেই আমি আবার তাকে ফ্লোর দিচ্ছি যাতে করে কথাগুলো সে বলতে তার সমস্যা না হয়।
অনেক অনেক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে আছে, আমরা কিছু প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। বন্ধু আছে সাকিব, বলেছে আমি সাকিব, আমি আমার গার্লফ্রেন্ড জেরিনকে খুব মিস করছি এবং আপনি একটু বলে দিন সে যেন আমাকে ফোন করে।
আচ্ছা কেন ফোন করছি না, সবাই কেন ফোন অফ করে রাখছে, কেন ফোন করছে না, এসএমএস করছে না, এরকম কেন হচ্ছে, কেন করে এরকম সবাই?
তুমি সেই কেনর জবাবটা জানো না?
না,
আমি একটু বলে দিচ্ছি।
হ্যাঁ বলো।
এখন চলছে আমার ভালোবাসা, আর এই আমার ভালোবাসাতে যত ভালোবাসাবাসী হচ্ছে সেটাই সবাই শুনছে। এজন্যই মানে ওই সিমটা খুলে রাখা হয়েছে, এই জন্যই যে একটা ফোন আসলে
যাতে প্রোগ্রামটা মানে ডিস্টার্ব না হয়।
তুমি আর হেসো না, তোমার হাসি নিয়ে অনেক কথা হচ্ছে।
আমিও দেখতে পাচ্ছি।
ভাইয়া তুমি মেঘলাকে আর একটু হাসাও না, আমার অমুকের নামও মেঘলা, মনে পড়ে যাচ্ছে।
হ্যাঁ সেইটাই।
সৈকত আসছে নারায়ণগঞ্জ থেকে, বলেছে মিষ্টি আপু এবং টুটুল ভাইয়া আমি তোমাদের নতুন বন্ধু, আমি আমার নূপুরকে অনেক ভালোবাসি। আচ্ছা প্লিজ একটু বলে দাও। একটু বলে দিলাম কিন্তু তুমি তো ভালোবাসো তাকে অনেক। আর এই মুহূর্তে অনেকে আছেন, নাসিফ আছে,
নাসিফ আছেন, তারপরে বাদল আছেন উত্তরা থেকে, অধরা আছেন মিরপুর থেকে, শিমুল মতিঝিল থেকে, শামিম আছে শামিম জাকিয়া, আর তারপর হচ্ছে মিজান আছে ভাওয়াল কলেজ থেকে, নীল উত্তরা থেকে, সুখ পাখি পাখির বাসা থেকে। ওয়াও এটা খুবই সুন্দর, কিন্তু পাখির বাসাটা কোথায়? সুখ পাখি
গাছের উপরে,
পাখি
গাছের উপরে,
এক্স্যাক্টলি,
অথবা কোনো ঘরের গুগলিতে।
ওকে, অনন্ত আছে ফরিদপুর থেকে, শুভ মুগ্ধাপাড়া থেকে, অনেক অনেক এসএমএস আমাদেরকে করেছেন।
আর বন্ধু চাইলে আপনিও কিন্তু আপনার মনের কথাগুলো, আপনার ভালোবাসার অনুভূতিগুলো এই মুহূর্তে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেজন্য ছোট্ট একটা কাজ করতে হবে, আপনার প্রিয় সেলফোনের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে আর এ, দেন স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, লোকেশন লিখবেন, তারপরে মনে যে কোনো কথা লিখে পাঠিয়ে দিন 2323-তে। আর আগামী পর্বে যদি আপনার ভালোবাসার কথা নিয়ে এই হট সিটে আসতে চান তাহলে আপনাকে ওই আর এ লিখার পর আপনাকে লিখতে হবে লাভ গুরু, তারপরে আপনার নাম এবং বয়স লিখে পাঠিয়ে দিন 2323-তে।
আমরা বলেছি নির্ধারিত সময় শেষ।
জি,
অতিথি বন্ধুর কাছে শুরু করো।
আচ্ছা থ্যাংক ইউ গুরু। আমার একজন খুবই ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, তো লালমাটিয়াতেই থাকে, যাই হোক আমার নিজের বাড়ি লালমাটিয়াতেই আর কি, যাই হোক, তো ওই ফ্রেন্ডের সাথে আমার মানে একটা কি বলবো সিকোয়েন্সে পরিচয়, হঠাৎ করে পরিচয়, খুব ভালো একটা ফ্রেন্ড ছিল আমার বোনের বিয়ের সময়, আমার এখনো মনে আছে 2009, ঠিক আছে, 23 জুলাই আমার অনার্স কমপ্লিট হয়েছে, মানে মোটামুটি পড়াশোনা নিয়ে খুব বিজি, মানে পড়াশোনা আর ফ্রেন্ডদেরকে নিয়ে টোটালি, মানে ভালোবাসা কি জিনিস এগুলো নিয়ে অত মনে করার টাইম নেই, আচ্ছা ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি ঘুরা টুরা, হ্যাঁ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা শেষ, সবাই পার্টি দিচ্ছি, হ্যান দেন, তার মধ্যে বোনের 31 জুলাই বিয়ে, টোটালি শপিং টপিং নিয়ে খুব বিজি। তো ফ্রেন্ডের বাসায় গেছি, যে ফ্রেন্ডের সাথে খুব ভালো রিলেশন ছিল, যাই হোক, তো ওই ফ্রেন্ড হয়তো প্রোগ্রামটা শুনতেছে আর কি। হ্যাঁ, তো ওর বড় বোনের বাসায় যাওয়ার গেছি, খুব মজার একটা ঘটনা, বড় বোনের বাসায় গেছি, যাওয়ার পর ও বলতেছে যে দোস্ত চল এখন শপিং এ যাবো টাবো, তুই কি করবি? তো আমি বলছি যে না, বোনের যে হলুদের যে গায়ে হলুদের এত কিছু কিনতে হবে, হ্যান তেন, তো বলছে যে সব প্ল্যানিং চলতেছে, হঠাৎ একটা একজনের সাথে মানে একটা ছেলে এমন হয় কেন? আমি মানে কি লাইফে টোটালি আমি চিন্তা করতাম যে ছেলেরা কিন্তু অনেক রকম হয়, কিন্তু এক একজন এক রকম, এক একজন ফ্যাশনেবল হয়, এক একজন মানে কি বলবো যে খুব ভালোবাসতেছে, হ্যান ত্যান, এরকম চিন্তা করতাম। তো আমার ফ্রেন্ডরা সবাই মোটামুটি জানতো যে আন্নির ইচ্ছা হচ্ছে মানে বাইক চালাবে, এরকম ছেলেকে টোটালি খুব পছন্দ করে, যে ওর স্বপ্ন। তো বলছে দোস্ত একটা ছেলে, তোর জন্য একটা ছেলে হয়েছে, তাই বলছে কি তোর টাইম আছে? কি না প্লিজ, এটা ছেলে আছে খুবই মানে, আমি কোন ছেলে এইটা অসম্ভব, আমি ফ্রেন্ডশিপ করবোই না, মানে একদম না, টোটালি না। তো মজা করার আছে, আমি রাস্তায় দাঁড়ায় আছে আমার ফ্রেন্ডটার জন্য, পরের দিন ও বলছে তুই নূরজাহান রোডে মনে হচ্ছে ওখানে অপেক্ষা করতেছে, ও বলছে ও নিতে আসবে আমাকে, ওখানে শপিং এ যাবো। তো যাই হোক, পরে ওকে পাঠাইছে বড় বোনের বাসায়, মানে সব কিছু আর কি মজা হইতো ঘটনাগুলো। তো ও ওকে একটা ছেলেকে পাঠাইছে বাইকে, বাইকে করে আসছে, হঠাৎ করে অচেনা ছেলে, আমি দেখছি মানে ওরকম ভালো করে তাকাই না, থাকে না এক সেকেন্ড, মানে একটু দেখা মানে ওকে আমি চিনি না, এরকম লাগছে আমার কাছে, বলছে আপনি উঠেন, আপনার ফ্রেন্ড আমাকে পাঠাইছে। পরে আমি কি বলেন আপনার বাইকে আমি কেন উঠবো, আজব তো। তো যাই হোক, আমি খুব মানে সাজুগুজু করে দাঁড়ায় আছি, তো পরে বলছি উঠে না, রাস্তায় দাঁড়ায় থাকেন না, খারাপ দেখা যাচ্ছে, তা আমি ওরে ঝাড়ি মারতেছে, তা আমি বলছি হ্যাঁ দূর অচেনা, হ্যান ত্যান ঝাড়িটার ঝাড়ির উপরে রাখতেছে, তো বলছে না প্লিজ উঠেন, পরে উঠাইছে, উঠানোর পরে তো যাই হোক উঠছে। তো ছেলেটা হইতেছে কি বলবো মানে দেখেই মনে হয়েছে যে মনে হয় যে জীবনও কোনোদিন মেয়েদের সাথে কথা বলে নাই, কোনোদিনই না, মানে এরকম লাগছে আমার কাছে ওই মুহূর্তটা লাগছে। এত এত মানুষ ছেলে বাইক চালায় হ্যান ত্যান সব দিক দিয়ে পারফেক্ট, তুই বোকা কেন, তুই মেয়েকে কনভিন্স করতে পারে না। তারপর গেছি যাওয়া পর দূর তুই কারে পাঠাইছিস, হ্যাঁ যে কোন মেয়েদের সাথে কথা বলতে পারে না হ্যান ত্যান। পরে বলে কি না দোস্ত জানিস ছেলেরা খুবই ভালো, তুই ফ্রেন্ডশিপ কর, তোর লাইফে দরকার আছে একজন। অনার্স শেষ, এখন মনে হয় সবার মোটামুটি বিয়ে শাদী হয়ে গেছে আমার বেশিরভাগ ফ্রেন্ডের, ওই সময় আমি আর আমার ফ্রেন্ডটার আর কি বিয়ে হয়নি, তো সবার তো বিয়ে শাদী হয়। এমন আছে আমার ফ্রেন্ড আরেকটা, এখন আমার একটা ফ্রেন্ড প্রোগ্রামটা শুনতেছে যেটা যে জানে, তার বাচ্চা হয়ে গেছে এখন, ঠিক আছে। তো ও আমার পাঁচজন ফ্রেন্ড ছিলাম, ফাইভ স্টার একটা গ্রুপ ছিল আমাদের পাঁচটা মেয়ে,
ফাইভ
স্টার, হ্যাঁ। তো এখন থ্রি স্টার, তিনজন আছে, দুইজনের সাথে আমার রিলেশন ব্রেকআপ আছে। তো যেই মেয়ে ফ্রেন্ডটার কথা আমি এখন বলতেছি গুরু, এটা আমার একটা কাহিনী যে ওর কারণে আমার লাইফে অনেক উত্থান পতন হয়েছে, সত্যি কথা, ঠিক আছে। যাই হোক, তো ওর ভালো দিকগুলো আমি এখন বলতেছি, পরে আমি যাই, হ্যাঁ ঘটনা। তারপর পরিচয় টয়েছে হলো, হওয়ার পরে তো আমার বোনের বিয়ে আসতেছে, মানে সামনে 29 তারিখে বিয়ে 2009। তো যাই হোক, তো আমি তো ওইটা নিয়ে ব্যস্ত। তো হঠাৎ রাত হয়ে যাওয়ার পরে তখন বলতেছে যে দোস্ত তোকে আমি বাসায় পৌঁছাই দিয়ে আসি। আমি এত রাত হয়ে গেছে, আব্বু তো অনেক টেনশন করবে, আমি তো এত রাত পর্যন্ত বাইরে থাকি না। আর আমার আব্বু কি টোটালি একটু অন্যরকম, মানে কি খুব আদর করে সব দিক দিয়ে, কিন্তু এই যে মেয়েরা সন্ধ্যার পর বাইরে কেন থাকবে, তুমি ঘুরো ফিরো সবই ঠিক আছে, কিন্তু তুমি শেয়ারিং করো সেটা। যে আমি আবার কি করতাম গুরু, এটা না বলে পাইতেছি না, মিথ্যা কথা বেশি বলতাম, অতিরিক্ত মিথ্যাবাদী যেটাকে বলে, মানে মনে হতো যে মিথ্যাটা আমার পছন্দ, মানে বলতেই মনে আমার ভালো লাগতো আমার কাছে মিথ্যা কথা বলতে, হ্যাঁ প্রচন্ড মিথ্যাবাদী ছিলাম। যে আমি বললাম আর কি, তো কি দোস্ত তুই তো পারবি, তুই তো মিথ্যা কথা সুন্দর করে গুছায় বলতে পারিস, কোনো সমস্যা নাই, চল আমি তোরে পোষায় দিতেছি। তারপরে হঠাৎ ওই সেই
মিথ্যা কথা বলাটা তোমার জন্য কোনো ব্যাপারই ছিল,
মানে কোনো ব্যাপারই না, এক সেকেন্ডে আমি কাহিনী চেঞ্জ, মানে এত সুন্দর করে মিথ্যা বলতে।
এক লাইনে বলো তো গুরু, আপনি খুব স্মার্ট, এই কথাটা এক লাইনে বলো, এই মিথ্যাটা বলো দেখি
গুরু, আপনি রিয়েলি স্মার্ট, এটা মিথ্যা বলার কিছু,
মিথ্যা বলার জন্য ধন্যবাদ, হ্যাঁ সামনের দিকে যাও,
এটা মনে হয় একটা সত্য ছিল,
হ্যাঁ এটা সত্যি কথা, মিথ্যা কিছু।
তারপরে যাই হোক, পরে ও ও আমাকে লিফটে করে মানে বাসায় পৌঁছে দিতেছে, আমি তো প্রচন্ড ভয় পাইতেছি, আমার আব্বু রাত 10টা বেজে গেছে। ওই ফ্রেন্ড মিথ্যা বলার জন্য সবচেয়ে হেল্প করতো আমার ওই ফ্রেন্ডটা, কারণ ও আরেক মিথ্যাবাদী ছিল, তো দুই মিথ্যাবাদী। ও এমন ভাবে আমার আব্বুকে মানে আঙ্কেল হ্যান ত্যান এইভাবে করে বলতো, তা আব্বু এটা বিশ্বাস করে ফেলতো যে না থাক সমস্যা নেই, করছে এক ঘুরে আসছে এক জায়গায় বলছে আরেকটা। আব্বু বলে কি আবার তোমাকে পাঠাইছি, টাকা পয়সা দিছি, শপিং করো নাই, কিছু করো নাই, হ্যান ত্যান। তো যাই হোক, পরে গেলাম, যাওয়ার পরে আমার কাছে হঠাৎ করে চিন্তা করতেছে ওই সেই ছেলেটার কথা, যে অবাক একটা ছেলে রাস্তার মধ্যে ফোনে মানে নাম্বার আদান প্রদান হলো, নাম্বার আদান প্রদান করলাম আর কি, আমি সেদিন ফার্স্ট, আমি মানে সেটা এত এত লাজুক, আমার কাছে এখনো ভাবতে অবাক লাগে যে এত লাজুক হয় কিভাবে একটা মানুষ, মানে মেয়েদের নাম্বার চাবা অনায়াসে, তুমি আমাকে দেখে ভাল লাগছে তুমি বলো, ভাল লাগছে তুমি সেটা বলো না, এক দেখাতে সে আমাকে কিছু বলতেছে না, সে আমি কিন্তু বুঝতেছি টোটালি ছেলেটা আমাকে কিছু বলতে যাচ্ছে, সে এক ধ্যানে আমাকে দেখছে দেখছে কিন্তু কিছুই বলে না। তো যাই হোক, আমি বলছি কি আচ্ছা ভাইয়া আপনার নাম্বারটা আমি নিতে পারি, আমি আপনাকে ভাই বলে সম্বোধন করতেছি, যেহেতু আপনি ওই ছেলেটা পরে ইন্ট্রোডিউস হয়েছিল, যে মানে আমি জানলাম ও কে আসলে আমার ফ্রেন্ডকে দিয়েছে, দোস্ত বলছে আমার বড় ভাইয়ার ফ্রেন্ড, আমি দেখি ছি আস্তাক ফেরুল্লাহ, তোর বড় ভাইয়ের ফ্রেন্ডের সাথে আমি ফ্রেন্ডশিপ কি কাহিনী, কয় কি দোস্ত কোনো ব্যাপার না, ফোন নাম্বার আমি নিজে নিছি ছেলেটাকে, ছেলেটা এত লাজুক, ও কোনো ফোন নম্বর ও ওখানে আমাকে দেখছে, আমি টোটালি বুঝতে পারতেছি ও কিছু একটা চাচ্ছে আমার কাছে কিন্তু ওটা বলতে পারতেছে না। তা আমি বলছি কি যে আপনার নাম্বারটা দেন যে আমি কথা বলবো আপনার সাথে, ওমা অনায়াসে নাম্বারটা দিচ্ছে, একবারও বললো না আপনার নাম্বারটা দেন, আমি অবাক, আমি বলি কি আমি তো নিজে নির্লজ্জ মেয়ে, আমি নাম্বার নিয়ে নি স্যার, ছেলে আমাকে বলে না। তো যাই হোক, পরে গেলাম বাসা চলে গেছি, বাসা যাবো তো সব মিটমাট, আব্বু তো রাগান্তিত, গেছি গেছি, আর তখন তো আনন্দের দিন কাটতেছে, মানে বোনের বিয়ে তো স্বাভাবিক, 7 দিন আগে থেকে প্রোগ্রাম, তার মধ্যে আবার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ, দুই মজা একসাথে নিতেছে আর কি। তো রাত হয়েছে, আমার বোন আবার শুনতেছে সবকিছু, তো ও আবার টোটালি জানতো ব্যাপারটা, ওকে আমি টোটালি, ও হচ্ছে আমার ফ্রেন্ডের মতো সম্পর্ক, 2 বছর ছোট বড়, তো টোটালি ওর সাথে আমি শেয়ার করছি যে আপু এই ব্যাপার, এই ছেলেটাকে ফোন করবো, আপু বলে কি দাও ফোন, ও তো আমার ওর জামাই লগে কথা বলতেছে সমানে, ওর হচ্ছে জামাইকে নেই ব্যস্ত। তা আমি কি থাক, তুমি যেহেতু একটু ব্যস্ত আছো আমি একটু ব্যস্ত হই তাহলে। আমি তখন এমন একটা ব্যাপার ছিল আসলে গরু, আমি না বলি একটা সময় ছিল যেমন বেশি পড়াশোনা হ্যান ত্যান এসব নিয়ে মানে নোট করতে হবে ফ্রেন্ডের বাসায় এসব নিয়ে বিজনেস, ওই সময়টা ছিল একদম অফুরন্ত টাইম মানে কোনো কাজ নাই, যে একটু রাত জেগে কথা বলে দিলাম, কিন্তু অনেকেই তো কথা বলে, তা আমি বললে দোষের কি আছে। তো যাই হোক আমার টোটালি অনেক ফ্রেন্ড ছিল আর কি, তো আমি ফোন আমি নিজে দিছি ফোনটা দিয়ে, উমা ছেলেটা ছেলেটা আবার কি করছে আমার কাছে নাম্বার নেয় নাই, ও কি করছে আমার ফ্রেন্ডের কাছ থেকে নাম্বার নিয়েছে, আমি পরে জানছি সে আমার ফোন কেটে দিছে। আমার এত রাগ উঠছে এমনি কি আমার আবারটা কি করে অহংকার ছিল কি কোন ছেলে আমাকে না করতে পারবে না, মানে ফোন কেন কাটবে, ঠিক আছে আমার অবাক যে পরে কেটে দিয়ে ও সে নিজে ফোন করছে আধা ঘন্টা পরে, আধা ঘন্টা কি 20 মিনিট পরে সে আমাকে ফোন করছে, ফোন করে কথা বলে না। আমি বলছি হ্যালো কথা বলেন না কেন, আমি টোটালি বক বক কথা বলেন না কেন, বলে যে হ্যাঁ কি বলবো কি করবো হ্যান ত্যান কোনো কথা গুছায় বলতে পারতেছে না। তাই আমি বলি কি মেয়েদের সাথে কথা গুছায় বলতে পারেন না। পরে আস্তে আস্তে গুরু অনেক কিছু হইল ওর সাথে, মানে সম্পর্ক মানে ওর সম্পর্ক আমি কিছু জানলাম, ও কোথায় থাকে ভালোভাবে সিরিয়াসে। তারপর আমি বলছি কি আমি একটা আমার আসলে কি একটা জিনিস মজা লাগতেছে ওকে, আমি বলছি আপনার যে চেহারা আবার লালমাটিয়াতে বাড়ি আছে মিথ্যা বলার জায়গা পান না, আমি বলছি ওকে আর কি মানে ইচ্ছা করে আর কি বলছি। তাই আমি বলছি কি ফোন দিছে এখন কেটে দেন কেন, ভাব দেন বেশি নিজেকে কি মনে করেন। তো যাই হোক পরে অনেকক্ষণ কথা অনেকক্ষণ হয়েছে, গুরু মজা লাগতেছিল কথা বলতেছি দুজন। ও মা এক পর্যায়ে দেখি কি আমি ঘুমায় পড়ছি, কথা ওখান দিয়ে চলতেছে কথা, ভোর 5টার দিকে হঠাৎ ঘুম ভাঙছে, দেখি ও একা একা কথা বলতে যাচ্ছে, আমি পুরো অবাক আমি তো ঘুমায় গেছি, আর এটা কি 2:45 হবে আমি ঘুমায় গেছি মানে হঠাৎ। তো আমার আবার অ্যালার্ম থাকতো আর কি, হঠাৎ আবার যাকছি ওই যে ফোন কথা বলতেছিলাম মানে আমার কাছে থাকে না মানে একটা পাত্তা দিলাম না, মানে এমনি ভাল লাগতেছে কথা বলছি ঘুম আসছে ঘুমায় গেছি, মানে ফোন ওর দিকে কলিং ও কথা বলতেছে ঠিক। তা আমি অবাক হয়েছি, আমি যে হ্যালো, বলে যে হ্যাঁ ঘুমায় পড়ছিলা, তা আমি বলছি কি ঘুমায় পড়ছিলেন সরি, ও তো আবার তুমি বলতে আরে না তো আপনি আপনি মানে তুমি তো কতদিন পরে কাহিনী। তো তারপর যাই হোক পরে বলল যে ঘুমায় পড়ছিলেন, তা আমি হ্যাঁ আপনি এখনো জেগে আছেন, বলে যে হ্যাঁ আমি তো হ্যালো 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 করতেই আছি। আমি বলছি আল্লাহ কি অবস্থা এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে, তাই তো ফোন রেখে দিলে হতো না, আমি মনে করছি কি ইচ্ছা করে আপনি দুষ্টুমি করতেছেন, তো আপনি তো একটু দুষ্টু প্রকৃতির তাই মনে হয় দুষ্টুমি করতেছেন, কথা হয়তো বলতেছেন না ইচ্ছা করে। তাহলে আমি ঘুম টুম দিয়ে আজান টাজান মনে দিয়ে দিছে। তো যাই হোক এইভাবে
2 ঘন্টা ধরে ওয়েট করছে, সে 2 ঘন্টা
ধরে ওয়েট করছে।
তাহলে একটু বলে রাখা ভালো যে জরুরি না, তোমার নাম তো আন্নি,
হ্যাঁ
আর তোমার ও যে তার নাম কি,
ও হচ্ছে অপু,
ও অপু
আচ্ছা ওর নাম অপু আর তোমার নাম আন্নি,
হ্যাঁ।
তো জরুরি না যে অপুকে যে রোলে কথা বলতে হবে সেই রোলেই থাকবে আর আন্নিকে যে রোলে কথা বলতে হবে সেই রোলে থাকবে, আমরা যেভাবে কথোপকথন শুনে অভ্যস্ত এটা জাস্ট একটু রিভার্স, এটা হয়তো অপুর রোলটা প্লে করছে আন্নি, আন্নির রোলটা প্লে করছে অপু, এটা হতে পারে কারণ ম্যান টু ম্যান অনেক কিছু।
সবচেয়ে মজার বিষয় কি মানে রিলেশনে মনে হতো কেমন আছে গড গিফটেড, যেটা সত্যি কথা কারণ ওর নাম সরেও দিয়ে আমার নাম সরেয়া দিয়ে, এটা একটু মজার ব্যাপার। তো ও হচ্ছে সরেও দিয়ে শুরু, তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভালো হচ্ছে সরেও দিয়ে অপু সরেয়া দিয়ে আন্নি, তো এরকম হইতো। যাই হোক তো এভাবে চলে গেল, তাই আমি এখন আসলে রাখেন আমার আসলে এখন ঘুমাবো খুব টায়ার্ড, পরে বলছে আচ্ছা ঠিক আছে কালকে আবার কথা হবে। তো বলছে আমি যদি মিস কল দিই তাহলে কল করেন, তাহলে কল করেন না কারণ টাইম নাই। তারপরে যাই হোক হয়ে গেল, এরকম করে কথা চলতেছে দেখা সাক্ষাৎ তো চলতেছে। পরের দিন ওই যে ফ্রেন্ডের বাসায় গেছে এও আসছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলি না মানে এমন ভাবছি নিই না একজন একজনকে, মানে ফ্রেন্ডটাকে বুঝতে দিইনি, মানে ফ্রেন্ডটা বুঝতে পারলে হয়তো একটা প্রবলেম হতো, মানে আমি চাইছিলাম যে পরে জানাবো সবাইকে, মানে কোনো ফ্রেন্ডকে টোটালি কিছুই বলিনি যে আমার 4টা ফ্রেন্ড আমি শত 5 স্টার, তা আমার 4টা 4 জনকে জানাইনি, 4 জন টোটালি জানেই না কিছু, যেই ফ্রেন্ডটার মাধ্যমে এত কাহিনি ওটারও আমি বলিনি, তো ও জানে না কিছু। আসছে ওইখানে আমার জন্য আসছে, আমি তো বুঝতে আসছে সে আমার জন্য শুধুমাত্র আসছে, তো বড় ফ্রেন্ডটা বড় বোন বলতেছে, বড় বোনেরও আবার ফ্রেন্ড হয় ফ্রেন্ডটার আবার, তো ও বলতেছে যে মিলি আপু মনে হচ্ছে বলতেছে যে কিরে অপুকে বলতেছে কিরে অপু তুই এতক্ষণ আমাদের বাসায় কি করিস, হ্যাঁ যা যা তোর কাজ নেই সারাদিন এখানে, না না আমার তো আজকে কাজ নাই আমি এমনি বসে, আরে এত ছেলেরা যে কখনো এত সরল হয় আমার লাইফে এটা ফার্স্ট, আমার মনে হয় ফার্স্ট দেখা এবং ফার্স্ট বুঝা আর কি, কারণ এত মানে আমি এত পড়াশোনা করছি এত কোচিং করছি অনেক ছেলে ফ্রেন্ড ছিল, কখনো কাউকে সরল মনের আমি এরকম দেখি নাই, সবাই খুব এই যুগে তো এত সরল হয় না আর এত স্লো মাইন্ডের হয় না, তো একটা কথা বললে বুঝে না বোকার মতো আমি অবাক। তা আমি বলছি কি পর ইশারায় ইশারায় কথা চলতেছে জাস্ট চোখে চোখে, জাস্ট ও একটা বলতেছে না বাইরে বের হন, আমি ও তো বাইক নিয়ে আসছে মানে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো আমি তো বুঝছি, আমার ফ্রেন্ড করছে না না তুই আর স্কার্টার দেওয়া লাগবে না, বাদ দে আমি নিজে যেতে পারবো। বলে কি না না আমি তোকে রিক্সায় উঠাই দিতেছি। তো বলছে যে না রিক্সায় উঠা দেওয়া লাগবে না, ওরা বুঝতে দেয় না। পরে গেছি সামনে, সামনে গেলাম, যাওয়ার পরে ওকে আমি বলছি যে আপনি আর একটু পরে আসবেন, আমি জান মসজিদের সামনে থাকবো তখন আপনি আসবেন, তখন বাইকে। পরে বাইকে করে গেলাম, প্রথম ঘোরাফেরা করলাম আর কি, শুধু বাইকে করে এমনি আর কি রাউন্ড একটু ঘুরলাম ফিরলাম। পরে বলতেছে, আমি বলতে চাই আমার বাইকে খুব পছন্দ, আমি আপনার সাথে কোনো লেক পারে হ্যান ত্যানে বসবো না, আর আমার আরো ফ্রেন্ড আবার অন্য জায়গায় অপেক্ষা করতেছে মেট্রোতে, তো ওখানে সবার সাথে আবার যে বোনের বিয়ে তো ওটা নিয়ে আর কি মিটিং টিটিং হ্যান ত্যান। তো আমি বলছি যে আমার আসলে আপনাকে টাইম দেওয়ার মতো টাইম নেই, বেচারা এত কষ্ট পাইছে, বলে কি আপনাকে মানে সে বলতে পারতেছে না। আমি তো বুঝছি যে সেটা বলতে চাচ্ছে যে এতক্ষণ আপনাকে নিয়ে ঘুরলাম দীর্ঘ দুই তিন ঘন্টার মতো মানে ঘুরছে, অথচ একটা বারও বসতেও বলতো না কোথাও, কোথাও আমি বসতে পারিনি। মানে টোটালি ওকে মানে অ্যাসিস্ট্যান্ট মানে আমাকে এই জায়গায় পৌঁছায় দিবেন, আবার আমি আপনাকে ফোন করবো আমাকে এই জায়গা থেকে বাসায় নামায় দেবেন, মানে একটা টোটালি কাজ ওকে দিয়ে কাজ করাচ্ছে। তো বসে এই জায়গায় নামায় দেন, শুনেন আমি আপনাকে কল করবো, ঠিক এই জায়গা থেকে আমাকে নিয়ে যাবেন। কিন্তু পরে যাই হোক, পরে ও বসে যে ঠিক আছে, তাও একবারও গুরু সে বলতে পারত যে আমি কি আপনার সাথে একটু বসতে পারি, ও মা সোজা মনে সে বাইক টেনে চলে গেল। আমি চিন্তা করতেছি যে ছেলেটা কি আমাকে তো একবার বলতেও পারত যে চলো বসি আমরা।
তুমি কি বাজিয়ে দেখার জন্য এসব কথা বলছো?
আমি ইচ্ছা করে দেখি যে সে তারপরও মুখ খুলে না, তার ওই যে আমি যেটা বলছি সেটাই। পরে ঠিকই টাইম মতো আসলো সন্ধ্যার দিকে, তখনও বলে না, আমি বলছি কি চলেন। এরকম করে কয়েকদিন চলছে এক কাহিনী। একসময় আমার খুব রাগ হয়েছে, আমি বলছি কি আপা ছেলেটা দেখে একবারের জন্য বলে না। তারপরে তারপরে যাই হোক, পরে আমি একদিন আনাম র্যাংস প্লাজে আমার বোনের বিয়ে আগায় আসলো, তো ওনার সাথে ওর সাথে আমি সব কথা শেয়ার করতাম। তো আমি বলছি কি আমরা কি খুব ভালো ফ্রেন্ড হতে পারি? তো বলছে হ্যাঁ হতে পারি ভালো ফ্রেন্ড। ওনা খুব হালকা পাতলা কথা বলতো, আমি বেশি কথা বলতাম, ফোন দিত, বিল টিল সব খরচ করত, পারলে মনে হয় যে টোটালি মোবাইলে এত টাকা পড়ত মনে হয় যে সারা রাত কথা বলে মনে শেষ হবে না। আবার আমাকে হঠাৎ একদিন ফ্লেক্সি পাঠাইছে, আমি বলছি আই যে আপনি আমাকে ফ্লেক্সি পাঠাইছেন কেন, আমার বাবার কি টাকা কমে এসে তারপর জারি মারছে? আমি বলছি এইসব কাজ করা দরকার নেই, না এমনি পাঠাইলাম মন চাই ফ্রেন্ড ফ্রেন্ড বলছেন না আপনি করে বলেন। তাই আমি তো তোমাকে তুমি করে বলি।
আপনি একটু ধীরে যাওয়া যায়, কারণ আমার বন্ধুরা অনেকে আছে যারা তোমার মতো হয়তো অত ফাস্ট না, তারা হয়তো তোমার কথা শুনছে ঠিকই কিন্তু মাথায় হয়তো ধারণ করতে পারছে না। কারণ তুমি যখন বাইকে চলার কথা বলছো, এলোমেলো আকাশে কি উড়িয়েছি শাড়ির আঁচলে, এটা একটা অনুভূতি ওরা ফিল করতে চাচ্ছে। তুমি হয়তো যখন ফোনে কথা বলছো তখন হয়তো তারাও তাদের সাথে মিলায় নিচ্ছে, তো এটা ফিল করার জন্য একটু যদি সময় দাও, ধীরে আগাও ভালো হয়।
তো গুরু যাই হোক, পরে ওর সাথে আমার খুব সুন্দর সম্পর্ক চলছে, ফ্রেন্ডশিপ হলো আমার বোনের যেদিন আকতের দিন, ওই না না হলুদের হলুদের দিনটা, হলুদের দিনটা তো টোটালি মজার একটা দিন। তো ওকে আমি বললাম দেখো তোমাকে আমি আপনি বলতে পারবো না, ফোন করছি হলুদের রাত আগের দিন রাত্রে বলছি যে তুমি তুমি চলে এসো, ও বলে কি না আমি আপনি করেই বলবো।
মানে একটা ছেলে যে রোল প্লে করা উচিত সেটা তুমি করছো,
আমি
মেয়েরটা সে করছে,
চিন্তা করেন এখন টোটালি সবাই শুনতেছে, এখন ও নিজে ওই প্রোগ্রামটা শুনতেছে, ঠিক আছে। তো যাই হোক, পরে গেল, গাওয়ার পরে আমি বললাম যে না আমি একে তুমি বলতে হবে, তুমি যতক্ষণ না বলবো ততক্ষণ তোমার সাথে কালকা থেকে কোনো ঘোরাফেরাও হবে না, কিছুও হবে না। পরে অনেক কষ্টে তুমি করে বলছে যে আচ্ছা তুমি করে বলো, তুমি বলাতে সমস্যা কোথায়? পরে তুমি করে বললো, যাওয়ার পরে পরের দিন আসলো, আসার পরে আমি বলছি ও এত হেল্প করছে আসলে আমার, যেটা বলবো আর কি অনেক হেল্প করছে। পরের দিন যখন আসলো, আসার পরে আমি বলছি কি আমার বোনের তো হলুদ অনেক কিছু শপিং করতে হবে, ডালা ফুল হ্যান ত্যান এসব কিনতে হবে, তোমার কাজ হচ্ছে আমাকে জায়গা মতো নামায় দিবা, শপিং শেষ হবে জায়গা মতো আবার নিয়ে আসবা, আমার সাথে থাকবা আর কি। আমার সব ফ্রেন্ডরা তখন আর কি অনেকে ব্যস্ত হ্যান ত্যান, তো আমি পরে বললাম যে তুমি থাকবা সব ব্যাপারে। তো পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তারপরে একবারের জন্য বলে না যে আমি হ্যাঁ আমি চলো এক জায়গায় বসি আমরা কথা বলি। পরে আমি শপিং করলাম, করার পরে আনাম র্যাংস প্লাজায় গেছি সিডি কিনতে, মনে আছে এখনো ঘটনাটা। সিঁড়ি কিনতে গেছে, সিঁড়ি কেনার সময় ওরে বলতেছে যে চলো সিঁড়ি কেনা শেষ, আমি বলি কি না চলো না চল সিঁড়ি কেনা শেষ তুই, আমি বলি কি চলো টলো বাদ এখন তুই। তো পরে সিঁড়ি কেনা শেষ হয়েছে, কেনার পরে আমি আর কি বসলাম একটা রেস্টুরেন্টে, আমি নিজে বলছে যে চলো বসি, বসে একটু কথাবার্তা বলি। তো পরে একটু কথাবার্তা বললাম, ভাল লাগছে কথা বলে, মনে হয়েছে কি সরল একটা মন, এত সরল মনে আমি যা বলি হ্যাঁ না ও আচ্ছা ঠিক এরকম একটা ইম্প্রেশন। আমি একটা চিমটি কাটছি, আমি বলছি আচ্ছা তুমি কি মানুষ, দেখে নিয়ে চিমটি কেটে সত্যি কি তুমি মানুষ নাকি অন্য
নাকি জড় পদার্থ।
পরে বলছি কি আচ্ছা আমি একটা চিমটি কাটছি, ও বিপরীত আমাকে একটা চিমটি কাটলো
শেষ।
তারপরে এই তারপরে আমি বলছি আচ্ছা কথা বেশি বলো না কেন তুমি, আমি তো প্রচুর কথা বলো, এই তো ভালো হয়েছে তুমি অনেক চঞ্চল আমি অনেক চুপচাপ, হ্যাঁ তোমাকে আমার দেখতেই ভালো লাগে। আমি বলছি এটা আবার কি ধরনের কথা, ফ্রেন্ডশিপের মধ্যে আবার দেখা দেখি কিসে, আমি ওকে বলছি আর কি। তো পরে বলছে আমি বলছি কি তুমি তো আমাকে তুই আমাকে ফ্রেন্ডশিপ ভাবতেছিস তো ডাইরেক্ট, আমি বলছি
তুমি থেকে তুই
আমি ডাইরেক্ট আমি
বলছি তোমার কি ব্রেক থাকে না কোথাও।
আমি বলি কি দেখ
আমি হচ্ছে এমনই একটি লিমোজিন গাড়ির নাম যার সবই আছে শুধু ব্রেকটা নাই,
মানে ওস্তাদ গাড়ি সব ঠিক আছে
ব্রেকটা নাই প্রবলেম। হ্যাঁ আমি তারপর তুমি আপনি দেন তুই করে তুই কিছু বললি,
আমি বলি কি দেখ আমি ফার্স্টে বলছি দেখো আমাদের রিলেশন যদি তুই হয় তাহলে এটা লাভের দিকে যাবে না, আর যদি তুই সম্পর্ক থাকে তুমি হয়তো আমার বয়স একটু বড় হতে পারো কিন্তু যদি তুই থাকে অনেক সুন্দর একটা সম্পর্ক হবে, তুমি আমাকে তুই করে বলবে আমি তোমাকে তুই করবো, তুই আমার আমার তো বেস্ট ফ্রেন্ড সব মেয়ে আছে কিন্তু ছেলে কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল না,
যার সাথে বাইকে চড়াও যাবে ফুচকাও খাওয়া যাবে
মানে খুব এনজয় করা যাবে। তো আমি বলছি যে মোটামুটি মানে সব দিক দিয়ে হেল্প পাবো, তো আমি বলছি আমার কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড নেই, তো আমি বলছি কি দেখো তুমি আমার আজকে থেকে একটা বেস্ট ফ্রেন্ড সেটা হচ্ছে ছেলে, তা আমি আমার সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দেবো তো এরপরে কাহিনীটা আসবে। তো যাই হোক পরে এভাবে করে ভালোই কাটলো, কাটার পরে আপুর আখতের দিন রাত্রে ফজরের আজানের সময় হঠাৎ সুন্দর কথা বলতেছি তুই তুমি মিক্সড করে কথা বলতেছি আমি, ও তো আমাকে তুমি বলে কি না আমি তোমাকে তুই করে বলতেই পারবো না একদম সরল মনে, বলেছে লাজুক কেউ, আমি বলছি কি একটি মেয়ে না কি আর তো লাজুক ভাবে কথা বলে কেন। পরে আমি বললাম যে না তুই করে বলো বলবে না তুমি, আচ্ছা আমি বলছি ঠিক আছে তাহলে আমিও তুমি চাও আমিও তুই রিলেশন বাদ, বলে কি না তুমি বলো। হঠাৎ ফজরের আজান দিচ্ছে ওই আপুর বিয়ের সময় মনে আছে 30 জুলাই ঘটনাটা ঘটলো আর কি, আমার দিক থেকে না তার দিক থেকে, আমি তো ভাবতেই পারিনি এরকম একটা ঘটনা, আমি তো তাকে ফ্রেন্ড অনলি ফ্রেন্ড এর চোখে দেখতেছি, সে আমার একটা খুব ভালো একটা ফ্রেন্ড ঠিক আছে। তো যাই হোক পরে ও বলতেছে ফজর আজানের সময় আমি বলতেছি আচ্ছা একটা ঘটনা ঘটানো ঘটাবো, পরে বলছি কি ঘটনা, আমি ঠিক করছি আমি ভালোবেসে বিয়ে করব। তো ও বলতেছে তাই, বলছে হ্যাঁ, বলে কি তাই ও হ্যাঁ আমি 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 রাজি, তুমি রাজি কেন আমি কি তোমার কথা বলছি নাকি, আরে বলে কি না মানে এমনি বললাম মানে মানুষটা যদি আমি হই তাহলে কেমন হবে, আমি পুরো অবাক হয়ে গেছি তুমি হবা কেন তোমার কি সেই সাহস আছে, জানো আমাকে যে পছন্দ করবে তার অনেক যোগ্যতা থাকবে অনেক সাহসী ছেলে হইতে হবে, তুমি তো যে ভীতু তুমি আমার বাবার কাছে এসে প্রস্তাবই দিতে পারবা না ঠিক আছে হাত পা কাঁপতে থাকবে সমানে। হ্যাঁ তো যাই হোক পরে ওকে আমি বলতেছি যে শুনো আমাকে যদি ইয়া করতে চাও মানে ওর সাথে দুষ্টুমি করতেছ ও জিনিসটাকে সিরিয়াস হিসেবে নিয়েছে আমি দুষ্টুমি করতেছি, আমাকে যে পছন্দ করবে তার সাহসের পরিচয় দিতে হবে ডাইরেক্ট আমাকে এসে একদম ভালোবাসার প্রস্তাব দিতে হবে, একদম শুধু ভালোবাসার প্রস্তাব না হাত ধরে কাজী অফিসে নিয়ে যে বিয়ে করতে হবে ঠিক আছে, রাত 3টা বলে 3টা যদি বা কাজী অফিস যদি খোলা না থাকে 3টা কাজীকে ডাকায় নিয়ে আসতে হবে। তো বলে কি হ্যাঁ আমি পারবো রাজি আছে, পরে আমাকে এটা বললো পরে গেল কাহিনী ভালোই লাগলো। পরে ওর সাথে সম্পর্কটা এত মজা লাগতেছে কারণ একদিকে বোনের বিয়ে একদিকে ফোনে শুধু ওর সাথে আলাপ আলোচনা কথায় কথায় ফোন, হ্যাঁ এখন কি করতেছ, পার্লারে গেছি, সব কিছু উনি করে দিয়েছে, টাকা দিল আমার আব্বু আর উনি টাকা দিয়ে দিছে আর আমার আব্বুর টাকাটা তখন বেঁচে গেছে মানে ওইটা দিয়ে আমি অন্য খরচ করছে, টাকা দিছে আব্বু কিন্তু সেটা ও আর কি দিতে দেয় না, ও বলছে আমি দিয়ে দিব, পার্লারে মেয়েরা মানে সবাই অবাক যে উনি কে, উনি কি আপনার হাজবেন্ড, আমি না ও আমার ফ্রেন্ড হয় আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো ও বলতেছে এই তুমি ক্লোজ ফ্রেন্ড বললা কেন, বলবো আমি তোমার বয়ফ্রেন্ড, তো আমার তো হাসতে হাসতে অবস্থা খারাপ, আমি বলছি না তুমি আমার ফ্রেন্ড ফ্রেন্ড হয়েই থাকো। পরে নামাই দিল বাইকে করে, শাড়ি পরেছিলাম তখন, শাড়ি পরছি বাইকে উঠলাম প্রথম আমাকে শাড়ি পরা দেখছে, দেখতেই আছে দেখতেই আছে, আমি বলছি কি এখন টাইম নাই সময় নাই আমার বাসায় যেতে হবে আর নামাই দিতে হবে, তুমি আরেক দিন শাড়ি পরে আসবো তখন তুমি মন ভরে দেখো। তো বলছে যাই নামাই দিতে ইচ্ছা করতেছে না, ওনার দুনিয়া সব, ও হচ্ছে এমন একটা ছেলে ছিল যেটা আমার নাম বললেই না, ওটা দিয়ে আসলে বিজি একটা ছেলে ছিল কিন্তু 3টা চাকরি করতো তখন আর কি, তো তখন আমি বললাম যে এত বিজি একটা মানুষ তুমি, এত কাজ টাজ করো, তা আমার পিছনে সময় কখন পাও? এখন তো দেখি সকাল থেকে সন্ধ্যাকালে আমার পিছনেই দৌড়াইতে থাকো, এই চাকরি বাকরি করো না এখন? ওর অফিসগুলোতে আমাকে আবার নিয়ে গেছিল, সত্যি কথাই বলে, তো আমি আর কি যাচাই করার জন্য, সত্যি আসলে চাকরি বাকরি করে না, বেকার ছেলে। তো পরে দেখলাম যে না, একটা পার্ট টাইম জব করতো আর দুইটা, মানে একটা বিজনেস ছিল আর একটা হচ্ছে চাকরি করতো। তো বলে কি না, আমি তো সবকিছু মেনটেন করে তোমাকে সময় দিই। আচ্ছা ঠিক আছে,
যে মানুষটাকে নিয়ে কথা বলছো সে তো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে।
হ্যাঁ,
অনেক ইম্পর্টেন্ট, এবং ওর যে ইম্পর্টেন্স এটা, সেটা মনে হয় পরে বুঝেছো তুমি,
অনেক পরে, অনেক 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 পরে বুঝছো।
আচ্ছা, আমরা কিন্তু একটা মজার ব্যাপার, আমি মেঘলা টুটুল সবাইকে বলি, আমাদের মজার ব্যাপার, কথার ক্ষেত্রে আমরা কিছু কিছু ওয়ার্ড অনেক সময় ব্যবহার করি যেগুলো হয়তো না বুঝে ব্যবহার করি, যেমন হ্যান ত্যান। হ্যান ত্যান কথাটা কিন্তু অ্যাকচুয়ালি কাউকে অর্থহীন বুঝাতে আমরা বলি, কিন্তু ও কিন্তু যার সম্বন্ধে হ্যান ত্যান কথাটা ব্যবহার করছে, সে কিন্তু সে নিজেও জানে যে তাকে অনেক বেশি মূল্য দেয়। এটা হয়তো আমাদের কথার প্রেক্ষিতে চলে আসে, তাই বা আমার টাইম নাই বা এটা, কিন্তু আমাদের একটু ঔদ্ধত্য বা অ্যারোগেন্ট টাইপের অ্যাপ্রোচগুলো আসে, কিন্তু ও খুব ভালো করেই জানে যে যার সম্বন্ধে কথা বলছে সে কত বেশি ইম্পর্টেন্ট তার জীবনের জন্য। হয়তো অনেকের যে ভুল ভাবে চলে আসা কিছু, কি বলে এটা, মুদ্রা দোষ, তবে অ্যাভয়েড করা অবশ্য ভালো। হ্যাঁ, তারপর চলে আসে।
যাই হোক, পরে ওকে আসলে কি আমার মানে ওরকম করে মনে ধরত না আর কি, মানে এমনি আমার গুড ফ্রেন্ড, আমি চাই আমাদের রিলেশনটা খুব একটা গুড ফ্রেন্ড থাকবে, কারণ তখন আমি মাত্র অনার্স শেষ করছি, তো আমার আব্বু তো জানে, তখন আমি ইচ্ছা ছিল সিটি কলেজে মাস্টার্স করবো, এটা নিয়ে আমার প্ল্যানিং আর কি। আর তার মাত্র আমার বড় বোনের বিয়ে শেষ হয়েছে, তো স্বাভাবিকই তারপর পরে তো আমাকে তো অবশ্যই আমার বাবা মার তো ইচ্ছাই না আমাকে তখন বিয়ে শাদী দিবে, ইচ্ছা তারা ক্যারিয়ার নিয়ে আমাকে নিয়ে ভাবতো, তো আমিও ওরকম চিন্তা করতাম। তো যাই হোক, তো পরে ভালো রিলেশন চলতেছিল, তো 31 জুলাই পুরা ইয়া হলো, বিয়েটি হয়ে গেল। হ্যাঁ, একদিন একটা ঘটনা ঘটলো, যেটা 2 অগাস্টে ফ্রেন্ডশিপ ডেতে, ফার্স্ট সানডে অগাস্টে, আমার বোনের বোভাত শেষ হয়েছে, তো আমরা সব ফ্রেন্ডরা মিলে গেট ধরছিলাম, তো আমরা চিন্তা করছি একটা পার্টি দিব, তো পার্টিটা কোন ফ্রেন্ডরা ধরছে যে হ্যাঁ পার্টি হবে, কোন ছেলেরা থাকবে না, শুধু আমরা মেয়ে ফ্রেন্ডরা থাকবো। তো বলছে যে ঠিক আছে দোস্ত, আমরা সব মেয়ে ফ্রেন্ডরা থাকবো। দেন পার্টির অ্যারেঞ্জ করা হইল দুপুরে না, সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে করা হলো। করার পরে তখন আমরা সবাই আর কি গেলাম, যাওয়ার পরে তো আমার আব্বু প্রথমে রাজি হচ্ছিল না, পরে বললো যে ঠিক আছে ফ্রেন্ড ফ্রেন্ডরা থাকবা, তোমরা 9টার মধ্যে পৌঁছে আসবা বাসায়, সবাই 9টায় চলে আসবা। তো আমি আর কি 9টায় আসতে পারিনি, একটা ঘটনা হয়েছে, আমার রাস্তায় মোবাইল ছিনতাই হয়ে গেছে, 2টা মোবাইল সেট ছিল, তো মোবাইল ছিনতাই হয়ে গেছে। তো একটা সেট আর কি একটা ব্যাগে ছিল, আর একটা আমার ফ্রেন্ডের কাছে সেট একটা ছিল, একটা সেট ব্যাগ মানে ছিনতাই হয়ে গেছে, মোটরসাইকেল করে ওরাও আসছিল। তখন ও আমাকে বারবার বলছে যে দেখো, তুমি যদি কোনো সমস্যা হতে পারে আমি কিন্তু আশপাশেই থাকবো, তুমি আমাকে বলো নাই, ভালো কথা, আমি তোমার একটা ভালো ফ্রেন্ড হয়েছি, তুমি আমাকে একবারও বললো না, তাকে আমি কিছু মনে করি, আমি আসবো। আমি যে না, তুমি আমাকে ফোন করবা না, আমরা মেয়ে ফ্রেন্ড না থাকবো, টোটালি আমি চাচ্ছি না তুমি এখানে অ্যালাউ হও। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই সময়টা ওই বিপদ থেকে ওই একমাত্র আমাকে রক্ষা করছিল। তো রাত 11টা বেজে গেছিল, অবস্থা খারাপ, আমি আমার ফাদারকে বলতে পারতেছি না সাহস করে। আমি আবার কি করছি, আমার একটা ফ্রেন্ড ছিল, ও একটা বাজে পরামর্শ দিয়েছে, চল আমার বাসায় চল, আঙ্কেলকে পরে বুঝায় বলবো, আমি আব্বুকে না বলে আমার একটা ফ্রেন্ডের বাসায় থাকতে চলে গেছি, ও আবার গুলশানে থাকে। তো যাই হোক, আসছে ওই ফ্রেন্ডের কাছে থাকার জন্য, পরে আমি আব্বুকে ফোনই করি না, আমার আব্বু এত টেনশন করতেছে, আর আমি বললাম না গুরু যে আমার এমন একটা ব্যাপার ছিল, মানে বাবা মার কাছে খালি মিথ্যা কথা বলা আমার একটা স্বভাব,
এটা তো প্রথম থেকে অভ্যাস।
হ্যাঁ, খালি ইয়া মিথ্যা কথা বলছে, আমার একটা বিপদ হয়েছে, আমি আমার ফাদারকে বলতে পারতাম যে আব্বু এরকম ব্যাপার ওখানে হয়েছিল, কি আমাকে এটা না বলে পারতেছি না গুরু, জানি না এটা কি সবাই কি, একটা ছেলে আমাকে থ্রেড দিত মোবাইলে, প্রচন্ড থ্রেড দিত, তো ছেলেটা বাজে ছিল, আমার একটা মানে আননে পরিচয় হয়েছিল, তো আমি আর কি ইয়া করতে পারিনি, মানে আমি কথা বলতাম না, সে আমার কিভাবে কিভাবে অ্যাড্রেস হ্যান ত্যান সবকিছু জানছে। জানার পরে সেই তারপরে যাই হোক, ওটার থেকে ওই আমাকে সেভ করছিল, সেভ করার পরে তখন ও সম্পর্কে আমার একটা ভালো মানে অন্যরকম ধারণা জন্মাইল। তখন ওর সাথে আমার প্রায় গুরু ঘোরাফেরা চলতেছে, সবকিছু ভালো চলতেছে, তো ও ডিরেক্টলি ও আমাকে প্রস্তাব দিছে আর কি, যে
ফাইনালি সে পেরেছে তাহলে।
হ্যাঁ, কারণ আমি যখন এটা না বলে পারি, গুলশানে যখন চলে গেছিলাম, আমাকে আমার বাসায় পৌঁছায় দিছে ওই, আমি গুলশানে কোন একটা আমার ফ্রেন্ড আবার শুটিং করে, তো ও আবার একটু মিডিয়ার সাথে জড়িত আছে, ওই নৌকা ওই জায়গাটা মানে শুটিং স্পটে আমি আর কি ছিলাম আর কি। ও বলছে যে তুমি এখানে গেছো কেন, আমাকে বলাটা উচিত ছিল, তোমার আব্বু আম্মু তো অনেক টেনশন করতেছে। আমি অবাক, একটা ছেলেটা মেয়ের জন্য এত করে, সে সকালবেলা নাস্তা না খেয়ে আমার জন্য সে গুসায় চলে গেছে যে চলো আমি তোমাকে লালমাটিয়া পৌঁছায় দিতেছি, তোমাদের একদম গেটের সামনে পৌঁছায় দিতেছে, বাসায় আমাকে সুন্দর পৌঁছায় দিল। আমি আব্বুর কাছে যে সরি বললাম, পরে আব্বু একটু মানলো যে তাকে এরকম আর কখনো করবো না। আমার আব্বু আম্মু এমন ব্যাপার ছিল কি, রাগ করতো না আর কি, মেনে নিত, জানে তো আমার মেয়েটা এরকমই মিথ্যা বলে, এটা বুঝত কিন্তু, কিন্তু মিথ্যা যে আমি বলি এটা সে তারা জানত,
বাবা মা বুঝবেন তা তো হয় না। কিন্তু তোমার তো মিথ্যা বলার রোগ ছিল, বাতিক ছিল, তুমি কি গোসল করছো দেখা যাচ্ছে তুমি খেয়ে আসছো, তখন বলছো তুমি কি ঘুমাচ্ছ না আমি দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছি, তুমি কি পড়তে বসছো না আমি বাইরে যাবো।
যাই হোক, পরে ওর সাথে আমার খুব ভালো, আমার বোনের তো বিয়ে শাদী হয়ে গেল, বোনও চলে গেছে, তখন খুব বেশি একা হয়ে গেলাম, একা যেটাকে বলে ফিল করলাম, আমার এত কষ্ট। আমার বোন হচ্ছে আমার একটা পার্ট ছিল, মানে আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড ছিল। তো যাই হোক, পরে আমি গেলাম, যাওয়ার পরে তখন ওর সাথে আমার ভালো রিলেশন তখন চলতেছে, মানে ওকে আমি লাভ করি নাই, কিন্তু
কিন্তু কথাটা আরেকবার বলো যে অপু তোমাকে প্রস্তাব করলো,
ও আমাকে কিভাবে প্রস্তাব করেছিল, জাস্ট খালি বলছে যে তোমাকে আমি যেদিন প্রথম দেখছি, প্রথম অ্যাট ফার্স্ট জাস্ট আমি যে বাইকে করে নিয়ে গেলাম তোকে, সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলছি। তো আমি সেদিনই তুমি আমাকে ভালোবেসে ফেললা, আমাকে বুঝলা না আমি কে, আমার চরিত্র কেমন, আমার স্বভাব কেমন, কিছুই বুঝলা না তুমি আমাকে ভালোবেসে, তা আমার দেখার বিষয় না, এত কিছু আমি জানি না, তোমাকে আমি পছন্দ
করছি।
এবং তুমি আমার মাথা ছুঁয়ে, সে মানে মাথা ছুঁয়ে বলছে তুমি আমার লাইফে প্রথম নারী, প্রথম মানে প্রথম, আমি জীবনে ছোট থেকে বড় হয়েছি মানে কোনোদিন কোনো মেয়ের সাথে কথাও বলিনি, কোনো মেয়ে তো প্রস্তাব দেওয়া দূরের কথা, মানে কথাই বলিনি আমার কোনো কারোর সাথে, কোনো মেয়েদের সাথে আমার কোনো
ছিল। তার অ্যাটিটিউড দেখে তো তুমি সেটা বিশ্বাস করেছিলে, তার পক্ষে
হ্যাঁ আমি একে ইয়া করছি। তারপর আমি প্রথমে একটু অবিশ্বাস করতাম, যাই হোক পরে আমি অনেক যাচাই করে দেখছি যে ঘটনা সত্যি, আমার ওই ফ্রেন্ডটা সব বলল। হওয়ার পরে আস্তে আস্তে গেল কাহিনী, হওয়ার পরে একদিন একটা ব্যাপার, আমাদের রিলেশনটা ভালোই চলতেছিল, আমি কম্পিউটার কোর্স করতাম, প্রত্যেক দিন নিয়ে যেত নিয়ে আসতো, ঠিক আছে, মোটামুটি প্রত্যেক দিন রেস্টুরেন্টে যাও, আর প্রচুর গিফট করতো গুরু, বলার বাইরে বলার বাইরে। আমি আমার মোবাইল সেট গিফট করছি, আমি বাসায় যাবো আব্বু আমি এটা আমি টাকা দিয়ে কিনছি, দুইটা সেট আছে অলরেডি, ও আরেকটা সেট আমাকে গিফট করছে, বল যেটা আমি এমনি তোমাকে দিছে, প্রচুর গিফট করছেন। তো আমার একটা বাজে অভ্যাস হল যে গিফট দিছে এগুলোর মূল্য আমার কাছে নেই, আমি আবার আমার ফ্রেন্ড দেখে দিয়েছি, তো আমার তো আছে এসব। তো ও খুব কষ্ট পাইছিল যে আমি এত কষ্ট করে
তুমি গিফট নিতে আবার তোমার ফাইভ স্টারের মধ্যে বিতরণ করতে
দিয়ে দিতাম আর কি, তোরা ইউজ কর সমস্যা নাই। আমি একটা, আমার খুব কষ্ট লাগে যে আমি একটা জিনিসও রাখি নাই, এটা আমার কাছে ও প্রত্যেকটা জিনিস রাখছে, ওকে আমি হালকা পাতলা গিফট করছি,
হয়তো তার ইম্পর্টেন্সটা তখন তুমি বুঝনি,
কিছুই বুঝি নাই আমার কাছে খুবই।
কখন বুঝলে, কিভাবে বুঝলে,
যখন আমি বুঝলাম তখন একটু দেরি হয়েছে। যাই হোক, তো আমার আরেকটা ফ্রেন্ড ছিল মনির নাম, এটা আমি বলতে চাচ্ছিলাম, ওর সাথে আমি ইচ্ছা ছিল আমার, ও আমার একটা ভালো ফ্রেন্ড ছিল মনে, কিন্তু ক্লোজ না, আব্বুর সাথে পরিচয় করাই দিতে যাব। তো প্ল্যানিং আব্বু জেনে, ও আব্বুর কাছে ধরা পড়ে গেছে, মানে আব্বু বুঝে গেছে
সম্পর্কের ব্যাপারটা,
সম্পর্কের ব্যাপারটা আব্বু জেনে গেছে। আমি রিলেশন চলতেছে তখন মোটামুটি, ও বলছে যে তুমি আমার সাথে রিলেশন করো, ছেলেদের সাথে কথা বলবা না, কোন শুধু মেয়ে ফ্রেন্ড থাকবে। তো ভালো, আব্বুর কাছে ধরা পড়ছে, ধরা পড়ে যাওয়ার পরে তারপর কাহিনীটা শুরু হইল যখন, তারপর আমি যখন গুরু যে যাব যখন, তখন একদিন হল কি মানে আমি দেড় মাস ওর সাথে আমার রিলেশন ছিল না, দেড় মাস ওর সাথে আমার কোনো কথা ছিল না, আমার আব্বু তো জেনে গেছে মোটামুটি। আমি ওই সময় একটা পেটের একটা অপারেশন হয়েছিল আমার ছোট্ট, তো ওই সময় আমাকে ঘরে বন্দি, মানে বন্দি বলা যায় না হয়তো আমার আব্বু আমার সন্ধ্যে, কারণ ওটা ভালোর জন্যই করছিল যে একটা অপারেশন হয়েছে, তুমি এই অপারেশন নিয়ে কেন বাইরে যাবা, বুয়া টুইয়া সব বাদ, কোনো কোর্স করা যাবে না, ওই সময় একটা জটিল কাহিনী ঘটছে, ঠিক আছে। তো আমি মোটামুটি দেড় কি দুই মাস আমাদের কোনো কথা হয় নাই, মানে কোনো, আমি ওকে ওর ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনে ফেলছি আমি, তখন শোনার পরে আমার একটা খুব কষ্ট লাগছে যে এই ছেলে আমার সাথে বেমানি করতে আসলো, আমি সবকিছু মানতে পারতেছিলাম। পরে আমি বলছি যে না, আমার বাবা আমার পছন্দ, আমি বিয়ে করব, যে বাবা আমার পছন্দ আমি বিয়ে করব। হ্যাঁ, তো একদিন আমি তো জানি না যে জানার, ও আমার জানালার পিছনে ও রাত চারটা পর্যন্ত দাঁড়ায় থাকতো, যেটা না বলে পারতেছে না, একই এলাকায় বাসায় কিন্তু জানার পিছনে রাত চারটা পর্যন্ত দাঁড়ায় থাকতো,
এরকম প্রায়ই হতো। সে যে তোমার প্রশ্নে প্রচন্ড রকম ডেভোটেড সেটা বিভিন্ন দিক দিয়ে সে বুঝাতো, কিন্তু তারপরে তুমি তার
আমি বুঝতে পারতাম
কতটা বুঝছো না, কতটা বুঝলে কখন,
তখন বুঝলাম যখন আমার আব্বু আমাকে, আমি বাসা থেকে বের হই না টোটালি, ফাদার মাদার ছাড়া খালি, ওই সময়টা আমি চিন্তা করলাম যে এত কিছু ওর সম্পর্কে শুনছি, ঘটনাটা সত্যি নাও হইতে পারে। তারপর আমি বুঝি না, আমার বাবা আমার পছন্দে আমি বিয়ে করবো, দরকার নেই। একদিন হঠাৎ হলো কি, জানালার পর্দা সরাইতাম না, যেন আব্বু রাগ করবে, আব্বু প্রায় এসে চেক করতো যে জানালার পর্দা সরা কিনা, ওই ছেলে দাঁড়ায় আছে কিনা, ওই ছেলে। টোটালি আমার বোনকে ফোন করতো, আমার দুলা ভাইকে ফোন করতো, ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সবাই, আমি শুনছি ওর নাকি হার্টের সমস্যা হয়ে গেছিল, মানে শুধুমাত্র আমার মানে খাওয়া দাওয়া সম্পূর্ণ ছেড়ে দিছে। পরে হাসপাতালে ও ভর্তি ছিল, তো যা আমি এসব জানতাম না। পরে আমার বোন দুলা ভাই সবাই বলতো যে না আন্নি আম্মা তোমার ভালো চাই, আমি চাচ্ছি না তোমরা অপুর সাথে মিশো, ঠিক আছে? তো তখন আর কি যাই হোক, পরে জানা অনেক দিন হয়ে গেছে, দেড় দুই মাস আমার তো একটা অপারেশন হয়েছে। হঠাৎ একদিন মনে হলো যে আল্লাহ মনে হয় বলে না, এটা আমি কিন্তু আশা ছেড়ে দিছিলাম গুরু, মানে আমি জানি আমার রিলেশন নাই। গত বছর 2010 জানুয়ারির থেকে ঘটনাটা, যে রিলেশন ছিল না ওর সাথে আমার, তা আমি জানি পুরো ব্রেকআপ আমাদের নাই, মানে একজন একজনকে এখন নাই, ঠিক আছে? তো হঠাৎ একদিন জানালাতে মশাই টাঙ্গাইতে গেছে, একটা জটিল মজার ঘটনা। টাঙ্গাইতে গিয়ে একটু পদ্মটা সরছে, একটা ছেলে কালো গেঞ্জি পরা দাঁড়ায় ইশারা দিচ্ছে। তারপর আমি ভালোভাবে তাকাই দিলাম, ও দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছে ফোন করি না কেন ওকে, ইশারায় বুঝাচ্ছে আমার তো মোবাইল নেই। ও তো মনে করছে আমার মোবাইল আছে, আমি তো আমার মোবাইল সেট নেই। আমার মনে হলো পুরো আকাশ ভেঙে পড়লো। আমি ভাবতে পারতে, আমি তো জানি যে ও আমার বাসার পিছনে টোটালি আসে না, অনেক অন্যরকম হয়ে গেছে। পরের দিন আমি বের হয়েছি বাসার থেকে চুরি করে, টেইলার্সের কথা বলে বের হয়েছি, ফোন করছে ওকে। ও আমার নাক ফুল দেখছে, বলে কি তোমার কি বিয়ে হয়ে গেছে? ও বলে কি না, আমি ওর মানে বিয়ের আগে নাক ফুটা করে ফেলছিলাম। তো যাই হোক, ও বলে কি হ্যাঁ আমি জানি তোমার মনিরের সাথে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তাই তুমি নাক ফুল পরছো কেন? আমার বোন আমাকে একটা স্বর্ণের আংটি দিয়েছিল, আমি ইচ্ছা করে ওকে দেখানোর জন্য পড়ে গেছে, যাতে ও ভাবুক আমার বিয়ে হয়ে গেছে। তো আমি বলছি না, আসলে কথাবার্তা চলতেছে, মনির কি, মনির তোমার ফ্রেন্ড। তো যাই হোক, পরে এরকম ভাবে আবার রিলেশনটা একটু তৈরি হলো, কিন্তু বাসা থেকে বেরোতে পারি না, টেইলার্সের কথা বলে বলে বের হই। তো আব্বুকে বুঝতে দিই নেই, আব্বু আর এই আব্বুর কাছে আবার মিথ্যা কথা বলা শুরু করলাম, মাঝে পুরা ভালো হয়ে গেছিলাম তো, মানে মিথ্যা কথা ওর জন্য। ও দেখলাম যে আমার সুখায় কি অবস্থা, আমি যে তোমার এই অবস্থা কেন? পরে বলে তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা? ফোন কিনে দিয়েছে আমাকে, আমার বাবা কেউ জানে না, মোবাইল সেট কিনে দিল আবার একটা, কথা চলতেছে। পরে একদিন হলো কি ভুইয়াতে যাব, তখন আমি অনেক ঝগড়া হয়েছে ওর সাথে আমার। ওকে আমি বলতেছি যে শুধু তো রিলেশন করলে হবে না, যে আমার বোনের বিয়ে হয়ে গেছে, একসময় আমার জন্য ভালো ছেলে সবাই দেখবে, স্বাভাবিকই তো, তোমারও তো কিছু ভাবতে হবে আমাকে নিয়ে। বলে কি আমি দুই বছর পরে ভাববো, আর না এক বছর সময় দাও, সরি দুই বছর বাদ এক বছর সময় দাও। তাই আমি বলছি না, সময় দেওয়া যাবে না, সাহস করে ইয়া করতে হবে। কথা বলতেছি প্রচারে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে, ঝগড়া সৃষ্টির মাঝখানে আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম। আমি বলছি থাকো তুমি এখানে, অন্য জায়গায় বিয়ে হয়ে গেল কোনোদিন আসবা না, আমাদের বাসার আশপাশেও আসবা না, জীবনে তোমার মুখই দেখতে চাই না, নাও তোমার মোবাইল সেট। পরে আবার মন রিক্সাটাকে আবার ব্যাক করলাম, কি কারণে জানে, ব্যাক করার কারণে পরে ওকে বললাম যে রিক্সায় উঠো চলো। বলে যে কোথায় যাবো? বলে যে যাবো। ও রিক্সায় উঠছে, রিক্সায় উঠে বলে কি কাজী অফিসে যাবা? তাই আমি বলছি কি কাজী অফিসে কেন যাবো? বলে কি চলো কাজী অফিসে যাই। আমি বলি কি বাবা তোমার সাহস আছে? তো ওর একটা কথা বলো, ওর বড় ভাইয়ের বিয়ে হয়নি আর কি ওই সময়। তো পরে ও বলতেছে, আমি বলছি কাজী অফিসে যাব, চিন্তিত, যাবো না, এইটা নিয়ে রিক্সা নিয়ে এক দেড় ঘন্টা ঘোরাফেরা, ঘুরলাম ফিরলাম অনেক কথাবার্তা হ্যান ত্যান, ও বলে আমিও বলি। তো তখন টোটালি ওকে আমি ভালোবেসে ফেলছি। তখন
কিভাবে ভালোবাসার ব্যাপারটা কি, তো ওই দেড় মাস তুমি যে ভিতরে ছিলে,
ওই যে ইয়েস, তখন তার আগে আমি অনুভব একটুও করিনি ওই সময়ের আগে। ও আমাকে প্রথম থেকে ভালোবাসত, প্রচুর অনেক স্যাক্রিফাইস করছে, অনেক মানে অনেক কিছুতে ও ত্যাগ স্বীকার করছে।
সে যে নাই সেটার অভাবটা তখন
বুঝলাম, তখন যখন
যে কথাটা আমি তোমাদেরকে মাঝে মাঝে বয়ানের মাধ্যমে বলার চেষ্টা করি, মেহেদি রাংলা আতি হে সুখ জানে কি বাত, আর মহব্বত ইয়াদ আতি হে বিছড় জানে কি বাত।
প্লিজ গুরু এরকম দু একটা চরুক না আরো।
তো তখন তুমি বুঝলে যখন
যে দেড় মাস যখন শুধুমাত্র ছিলাম, যে ওকে দেখেই নেই এক পলক। তাও সবচেয়ে মজা করো না, দেখলাম কবে জানেন, দেড় মাস পরে ডেট হইল 14 ফেব্রুয়ারিতে।
আচ্ছা 14 ফেব্রুয়ারি, আমরা ছিলাম, তুমি রিক্সা নিয়ে যাচ্ছ কাজী অফিসের দিকে।
তখন গেলাম, যাওয়ার পরে যেতে যেতে তো নাম কাজী অফিস খুঁজে পাই না ভালো কোনো। ও বলে কি লালমাটিয়া কাজী অফিসে নিচ্ছে? আমি বলি কি লালমাটিয়া কাজী অফিস এলাকার ভিতরে অনেক সমস্যা। ও বলে হ্যাঁ তাও তো সমস্যা, তাই চলো যাই গে। মনে হলো না আজকে আমাদের কপালে বিয়েই নেই, থাক চলো বাসায় চলে যায়। আমি বলছি কি তাহলে আবার বললা কেন, পকেটে টাকা নাই? তার মানে তো তুমি কোনোদিন আমাকে ভালোই বাসো নাই। বলে কি না আমি ভালোবাসি। পরে মোহাম্মদপুর একটা কাজী অফিসে নিচ্ছে, নেওয়ার পরে কোন সাক্ষী নেই।
কিন্তু তখন তুমি বাড়ি থেকে বের হয়েছিলে, তখন কি সিদ্ধান্ত ছিল?
কোন সিদ্ধান্ত ছিল না,
বাট রিক্সাতে উঠে,
অনলি রিক্সাতে উঠে সিদ্ধান্ত, কোন কেউ ওর সিদ্ধান্ত ছিল যেটা আমি বলিনি, ও মানে প্ল্যানিং করছে যে আজকে যেভাবে হোক আন্নিকে বিয়ে করবো, কারণ একবার আমার জীবন থেকে চলে গেছিল, আবার দেড় মাস না দুই মাস আসলে, মানে একেবারে দেখা, যেখানে প্রত্যেক দিন দুই তিনবার দেখা হতো সেখানে দুই মাস টোটালি অফ ছিল। ও বলতেছে না তোমাকে আমার একবারে পেতে হবে, নাহলে তা আবার আমাকে ছেড়ে চলে যাবে, তখন তুমি যে খালি। তারপর আমি বলছি যে পরে মোহাম্মদপুর কাজী অফিসে নিয়ে গেছে,
কাজী অফিসের ওইখানে দাঁড়াও, ভিতরে যাওয়ার দরকার নাই। আমরা দুই থেকে তিন মিনিটের বা চার মিনিটের একটা মিনিমাম ছোট্ট একটা ব্রেক নিয়ে এখন ব্যাক করব। আর বন্ধুরা, তোমরা তো শুনছো আন্নির জীবনের কথা, যে বলেছে অনেক ভালোবাসার অনেক স্নেহের ধন হচ্ছে আন্নি তার পরিবারের জন্য, এবং তারপরে অপু নামের সেই মানুষটির সাথে পরিচয়, যেখানে আন্নির ভূমিকা একটা ছেলে যেভাবে অ্যাপ্রোচ করে সে অ্যাপ্রোচটা অনেকটাই ছিল আন্নির, এবং অপুর ভূমিকাটা ছিল যে তাকে অনেক লাজুকলতা টাইপের আর কি। এটা হতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে, এই জিনিসটা থাকতেই পারে। এবং এখানকার আমরা অনেকখানি পথ আমরা শুনে এসেছি, এখন কাজী অফিসের ঠিক বাইরে আমি অযাচিতভাবে দুজনকে দাঁড় করিয়ে দিয়েছি। আমরা ব্রেক থেকে ফিরে এসে চেষ্টা করব জানার যে তারা কাজী অফিসে গেছিল কিনা, এবং তাদের বিয়ে হয়েছিল কিনা, এবং সম্পর্কটা ফাইনালি কোন দিকে যাচ্ছে। বন্ধুরা সাথে থাকো, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছে।
হ্যাঁ বন্ধু, গুরু কোথাও যাচ্ছে না, এক গ্লাস পানি খেয়ে গুরু ফিরে আসবে। আর এর মধ্যে আমরা এখন চমৎকার একটি গান প্লে করব, তবে তার আগে একটু বলে দিচ্ছি যে বন্ধু, যদি চান যে আপনি আগামী পর্বে আমাদের এই হটসিটে এসে আপনার আপনার সুখ দুঃখের, ভালো লাগার মন্দ লাগার, ভালোবাসার কথাগুলো বলতে চান, তাহলে কি করতে হবে?
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা দেন স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান, লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর নেক্সট এপিসোডে আমাদের অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করতে চান অ্যাজ এ গেস্ট, তারা যেটা করবেন সেটা হল মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে লাভ গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে।
আর বন্ধুরা, অনেক অনেক এসএমএস পাচ্ছি, আপনারা ভালোবাসতে বাসতে ফতুর হয়ে যাচ্ছেন সেটাও বুঝতে পারছি, কিন্তু এই ভালোবাসায় পাগল বন্ধুদের সবগুলো এসএমএস যদি পড়তে পারতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি এবং মিল্লা, দুজনে খুশি হতো। কিন্তু তারপরে ভালোবাসা তো বুঝতে পারছি, তাই ভালোবাসা নিয়ে একটা গান শুনবো, তোমারই পরশ বাই পড়শি। আর এই গানটা শুনেই ফিরে আসছি একটু পরে, গুরু কথা দিয়েছেন ফিরে আসবেন, অতিথি তিনিও আছেন।
সো ফ্রেন্ডস, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক বন্ধু, আরো একবার শুনছেন রেডিও আমার 88.4 FM। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনছেন তারা তো জানেনি, কিন্তু যারা এইমাত্র আমাদের স্টেশন টিউন করলেন তাদেরকে বলছি, চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। আর এই মুহূর্তে সাথে আছি আমি মেঘলা, আর আমার সাথে আছে টুটুল, এবং আর আছেন আমাদের সবার প্রিয় লাভগুরু এবং আজকের বিশেষ অতিথি আন্নি আপু। আর এই মুহূর্তে আমাদের স্টুডিও ঘড়িতে সময় ঠিক রাত 12:38:39। আর বন্ধু, যারা আমাদের সাথে বলেছিলাম এসএমএস করুন আর করতেই থাকুন, আর ডিরেক্টলি জয়েন করতে পারেন আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে, আর এসএমএস এর নিয়ম তো জানিনি, তারপরে জানিয়ে দিচ্ছি আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা দিন স্পেস দিয়ে আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর আমাদের নেক্সট এপিসোডে যারা পার্টিসিপেট করতে চান অ্যাজ এ গেস্ট, তারা যেটা করবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে লাভ গুরু, দিন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর দেশের দূর দূরান্তে যারা আছেন, বিদেশে যারা আছেন, আমাদেরকে অনলাইন ইচ্ছে করলেই শুনতে পারেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে, লগ ইন করতে হবে www.radioamar.com এ, আর আমার লিখতে দুটো এ লাগবে।
আর বন্ধুরা, এই যে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যায় এবং চলাকালীন আপনারা যদি কিছু লিখতে চান, এসএমএস করতে চান, অর্থাৎ দেশের বাইরে যারা আছেন শুধু তাদের জন্য বলছি, তাহলে আপনাদের জন্য ফেসবুকে একটা চমৎকার আইডি খোলা আছে, কিন্তু লাভ গুরুস আমার ভালোবাসা, সেখানে লাভ গুরুস আমার ভালোবাসার ওয়ালে শুধুমাত্র দেশের বাইরে যারা আছেন তাদের এসএমএস যেটা পাঠাবেন সেটাই আমরা গ্রহণ করব, অন্য কারোটা নয়। আর এর সুবাদেই এ মুহূর্তে ইউএসএ নিউইয়র্ক সিটি থেকে, ইউএসএর নিউইয়র্ক সিটি থেকে আমাদের কাছে এসএমএস করেছে, সেই ওয়ালে এসএমএস করেছে লাভ গুরুস আমার ভালোবাসায়, বলেছে আয়েশা তাহমিনা অধরা যার নাম, গুরু প্লিজ এটা আপনার জন্য, গুরু আজ এক্সাম শেষ, তোমাদের শ্বশুরে মনে হচ্ছে ইস একটু বাংলাদেশ ঘুরে আসি, আর পুরনো দিনের কথা মনে হচ্ছে আর খারাপ লাগছে, আর সাথে ঝোড়ো হাওয়ার মাঝে বাইকের কথা শুনে, আর ঢাকাতে মহাখালীর ওই হাইওয়েতে ড্রাইভে যেতে ইচ্ছে করছে।
আমরা আসলে অনেক বেশি আবেগ ঘন তোমার এই মেসেজটা পেয়ে, সময় যদি হয় যখন যখন সময় করে উঠতে পারবে, তোমাদের তো আমার মনে হয় এখন সামার ভ্যাকেশন চলছে, যদি বলে ব্যাটে মিলে চলে আসো না, ঘুরে যাও। আমরা কিন্তু সাজিয়ে বসে আছি তোমার সেই মহাকালী হাইওয়ে এবং ঢাকার রাজপথ, যেখানে তুমি বাইকে ঝোড়ো হাওয়ার মধ্যে শাঁ করে বাড়ায় যাবে।
তাহলে গুরু আমরা মনে আর দেরি করব না, এখন চলে যাব আপনার মাধ্যমে আন্নিয়াপুর কাছে, বাকি কথা
আমি আমরা চলে আসছি তোমার কাছে। তুমি বলছিলে ঠিক তোমরা দাঁড়িয়ে আছো কাজী অফিসের জাস্ট গেটের সামনে, তারপরে কি হলো?
তো পরে ঢুকলাম কাজী অফিসের ভিতরে, ঢুকে তাও সম্পূর্ণ সিদ্ধান্ত নাই আর কি, ঢুকলাম জাস্ট। ঢুকার পরে কাজী আসে নাই, তো ও বলতেছে যে আরো মনে অপেক্ষা করতে হবে। তাই আমি বলছি অপেক্ষা করা যাবে না, বাসায় চলে যেতে হবে। বলে কার একটু করো অপেক্ষা। পরে বলছে কতক্ষণ পরে? আচ্ছা আসলো, পরে কাজী আসছে আড়াইটা বাজে। তো বলতেছে যে কি আপনারা কি বিয়ে করবেন, কি হন, সবকিছু জানলো ঠিক আছে, সাক্ষী কোথায়? হচ্ছে ও বলতেছে সাক্ষী নেই ভাই। তো বলছে ও মা সাক্ষী ছাড়াই চলে আসছেন বিয়ে করতে? তো বলছে কি হবে, হুটহাট করে ডিসিশন হয়েছেন তো এই জন্য আর একটু। আচ্ছা ঠিক আছে, তো কাজীটা খুব ভালো ছিল, অনেক বয়স্ক, অনেক খুব ভালো ছিল। বলছে ঠিক আছে তাহলে আমি ওনার উকিল বাবা হই। তো পরে বিয়েটা মানে হলো। তো আমার কাছে খালি বারবার বলতেছে আচ্ছা আমি কি কবুল বলছিলাম, কেন আমার মনে হচ্ছে আমি মানে কবুল বলিনি। তো বলছে আপনি কি আবার কবুল বলবেন? তো বলে কি হ্যাঁ আমি আরেকবার কবুল বললে ভালো হয় না, মনে হয় না বিয়ে মনে অর্ধেক হয়েছে। তো আমি খুব নার্ভাস ওই সময়। তো ও বলতেছে দেখো তুমি কবুল বলছো, এই যে আমি রেকর্ড করছি, আর বিয়ে কবুল বলা লাগবে না। বর বলছে কি তাহলে কি এখন বাসায় চলে যাবো? পর বলে কি হ্যাঁ এখন চলে যাও, তুমিও তোমার বাসায় চলে যাও, আমিও আমার বাসায় চলে যাও। সিদ্ধান্ত হয়েছে এক বছরের আগে, মানে দেখা সাক্ষাৎ সবকিছু হবে, কিন্তু ওর ক্যারিয়ার ডেভেলপ করবে যেহেতু মাত্র জব করতেছে, আর আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করবো, মাস্টার্সে ভর্তি হব। পরে আমি বাসায় চলে এসেছি, কাউকে বুঝতে দিই নাই, আর ও বাসায় চলে গেছে। তো এরকম করতে করতে দেখা সাক্ষাৎ হচ্ছে। তো আমার আবার গুরু আমি একটা কথা না বলে না, আমি খুব জিদ্দি প্রকৃতির একটা মেয়ে ছিলাম, প্রচন্ড জিদ ছিল আমার মাঝে। তো প্রত্যেক দিন ওর সাথে আমার মানে হাজবেন্ড হয়ে গেছে, প্রত্যেকদিন আমার সাথে দেখা করতে হবে। তো ও আমাকে বলছিল একটা নতুন চাকরিতে জয়েন করছে। তো ও বলছে আমি তো এখন সকালে আসতে পারবো না, দেখা করলে বিকালে। তো আমি তো তুমি আগে বলবা না, আমার কোচিং টাইম তখন সকালে, আমি কম্পিউটারে কোর্স করছি। তো পরে বলছে যে না এখন আসতে পারবো না। তো ঝামেলাটা শুরু হলো তখন থেকে। তো পরে ও আসেন আসেন ডাইরেক্ট ওর অফিসে চলে গেছি, যে ঝগড়াঝাটি সবার সামনে। বলছে অফিসের লোকরা বলছে আপনি কেন, জানেন না আমি ওনার ওয়াইফ হই। তো বলছে কেউ তুমি এরকম এসে বলে দিবা, এটা তো আমার চাস্ত ভাইয়ের অফিস, অনেক সমস্যা হবে এলাকার মধ্যে। তো বলছে যে চলো ইয়াতে চলো। তো ওই সময় আবার ইয়া ওকে বলতেছে যে দেখো আমার মনে হয় কি আমাদের এখন সংসার শুরু করে দেওয়াই ভালো, দরকার নেই আর অপেক্ষা করা। ও বলে কি আমি তো ইয়াই হলো না, কিছুই করলাম না, তুমিও এখনো ক্যারিয়ার নাই, তুমি দুজন সংসার করলে তো গাছ তোমায় থাকতে হবে, আমার তো বাসায় উঠাই নেবে না তোমাকে। তা আমি সেটা তো আগে মনে করা উচিত ছিল। বলে কি এক বছর তো ওয়েট করতে হবে না তোমার? ও আবার কিছু সুন্দর করে গুছায় বলতো, কিন্তু আমি দেখা গেছে অনেক সময় বুঝতাম না, ও আসলে বুঝায় বোঝার চেষ্টা করতেছে। বলে যে তোমার ফ্যামিলি তো তোমার আব্বু তো অনেক প্রবলেম করবে, কারণ ও জানে আমার আব্বু যে খুব রাগি, এটুকু ও জানে ভালোভাবে, যে ওকে মেনে নেবে না হ্যান ত্যান, কারণ ও খুব সিম্পল ছেলে, ওই তুলনায় আমাদের ফ্যামিলি হয়তো মেনে নেবে না, এইটাই আর কি। পরে একটা পর্যায়ে হয়েছে কি ওর সাথে আমার ঝগড়া শুরু হয়েছে রাস্তায়। ওকে আমি একটা ধাক্কা মারছি, তো ও আমাকে একটা ধাক্কা মারছে। তো ধাক্কা মারছে, ও বুঝতে পারে না যে আমি ম্যান হ মানে ড্রেনের মধ্যে পড়ে যাবো, যে ও আসলে ওই ভেবে আমাকে ধাক্কাটা মারে নাই। ওটাই আমার মা এখনো মানে অনেক কষ্ট পাইছে যেটা, ঠিক আছে। তো যাই হোক, পরে মানে ওই যে ড্রেনের মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে সবাই আর কি ভাবছে যে ওই ছেলেটা আসলে আমাকে মেরে ফেলতে চাইছে। আসলে তো তা না, ও আসলে আমাকে অনেক ভালোবাসত। ও আমাকে মেরে ফেলা, সবাই আমার আব্বুকে ফোন করছে, ফোন করে বলছে যে এই ছেলেটা ধাক্কা মারছে, যে ওকে আসলে আপনার মেয়েকে মেরে ফেলতে চাইছে। আমার আব্বু স্বাভাবিক এয়ারলাইন্সে তখন মানে এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে যে আব্বু তো টেনশনে পড়ে গেছে, কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয় আসছে, আমার আব্বু এয়ারপোর্ট থেকে চলে আসে। ওই দিন আমার আব্বুর আবার জরুরি একটা কাজ ছিল, ওই তাড়াতাড়ি আব্বু আসে, আমি আব্বু ফার্স্ট একটা কলিগকে পাঠাইছে, এসে দেখা যায় আমার তো অবস্থা খারাপ, ড্রেনে পড়েছে, আসলে তো ইচ্ছাকৃত ভাবে পড়ি নাই। ওকে যেমন আমি ধাক্কা মারছি, ও আমাকে যেমন ধাক্কা মারছে, আমি ছিলাম ড্রেনের পাশে হাঁটতেছিলাম দুজন আর কি। তখন আমি মানে অযাচিত ভাবে হঠাৎ করে পড়ে গেছি, মানুষজন বলছে যে এই লোকটা তো আপনার মেয়েকে মারার জন্য এখানে নিয়ে আসছে, তা ওরা কি হাজবেন্ড ওয়াইফ না কি, মানে লোকরা বিশ্বাস করতেছে না হাজবেন্ড। তো আমি আবার কি হয়েছে জিদ উঠে গেছে যে হ্যাঁ লোকরা বলতেছে এটাই মনে সত্যি, ও আমাকে মারার জন্য মনে ফেলে দিচ্ছে, আমি আবার এটা বিশ্বাস করছি। বিশ্বাস করার পর আমি অস্বীকার করছি ওকে যে এটা আমার হাজবেন্ড না। হ্যাঁ আমার আব্বু আসছে, তখন বলছে যে না ও তো আমার হাজবেন্ড না, ওকে তো আমি বিয়ে করি না, ও তো আমার ফ্রেন্ড হয়। তো আমি বলছি যাবো এই ছেলেটাই আমাকে জ্বালাচ্ছিল হ্যান দেন। মানে তখন আমি নার্ভাস হয়ে গেছি, তখন আমি চিন্তা করছি আমার ফ্যামিলিকে ত্যাগ করতে হবে, আসলে তো প্ল্যান ছিল না। মানে জাস্ট ওকে আমি বলছি যে তুমি একটা কিছু করো, মানে সিদ্ধান্ত নাও। তো পরে এটা নিয়ে ঝগড়া যেটা হয়েছিল, তো পরে যাই হোক, পরে আব্বু আসার পরে তো আব্বু তো বুঝতে পায় না আমার মেয়ের গায়ে হাত দিছি, ড্রেনে পড়ে গেছে, অবস্থা খারাপ আমার মেয়ের। তো আমি আবার কি করছি, অস্বীকার করছি, মোবাইল সেটটা দিছি ওটা আমি লেকে ফেলাই দিছি, যেটা আব্বু কোন দিক থেকে আমাকে সন্দেহ না করে। তো অস্বীকার করছি যে ওটাই মানে যে আসলে ওর সাথে আমার বিয়ে হয়নি। তো লোকরা বলতেছিল মেয়ে তো, আপনার মেয়ে তো বলতেছে যে ওর সাথে বিয়ে হয়নি, ও হাজব্যান্ড না, অস্বীকার। আপনার মেয়ে তো তার জন্য সত্যি কথাই বলতেছে, এই ছেলে বলতেছে নাকি ও নাকি ওয়াইফ হয়। তো বলছে ছেলেকে প্রমাণ কথা না, আমার আব্বু এসেই কোনো কথা নেই ওকে মারা শুরু করছে, প্রচন্ড মারামারি করছে আব্বু, ও একটা কথা বলে
আপনি তখন কোথায়?
আমি দাঁড়ায় দেখতেছি। তারপর আমি আমার হাজব্যান্ড, আমার আব্বু মারতেছে, তারপর আমি বলি না যেটা আমার হাজব্যান্ড না, আমি অস্বীকার যেটা আমার হাজব্যান্ড না, ঠিক আছে। পরে থানায় নিয়ে যাওয়া হয়েছে ওকে, নেওয়ার পরে মানে আমার আব্বু বলছে যে একটু কেস করে দিব, বাজে ছেলে, কত বড় সাহস আমার মেয়েকে মারতে চাইছে, হ্যাঁ আবার মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়েকে নাকি বিয়ে করছে। আমার পরে থানায় নিয়ে যাওয়া হলো, থানায় নিয়ে যাওয়ার পরে তারপরে আমি স্বীকার করি না ও যে আমার হাজবেন্ড। তো আমার একটু তখনই আমার একটু মানে একটু সেন্স মানে হারা যাওয়ার মতো এরকম লাগতেছিল, মানে ওই সময়টা কেমন যেন আমার লাগতেছিল আর কি, একটু মানসিকভাবে অসুস্থ লাগতেছিল, অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। তো আমি চুপচাপ বসে আছি, তো থানায় আমাকে টোটালি সম্মান করতেছে কিন্তু ওকে সম্মান করে নাই, ওকে জেলে ভরে দিছে যে এখানে তোর থাকতে হবে।
তাও তুমি বলোনি যে সে তোমার
হাজবেন্ড? হ্যাঁ বলিনি আমি। তো পরে ও তারপরও আমার জন্য জেলে ঢুকে গেছে, ঢুকে তখন হঠাৎ আমি চিন্তা করলাম,
সে কি প্রতিবাদ করছে না যে না সে আমার ওয়াইফ, এ কথা
সে বলতেছে বারবারই, সে বারবার বলেই যাচ্ছে যে সে প্রমাণও দিছে, কাজী অফিসে ফোন করছে, সে ফোন করে বলছে যে কাজী আমাদের বিয়ে পড়াইছে, একটা কাগজ দিছে আমার, ও আবার পকেট ওই কাগজটা রাখত, তো বলছে যে আমার কাছে আছে, এগুলো যেগুলো নর্মাল সেন্স, অনেকে অনেক কিছু রাখতে পারে।
সে জেলে চলে গেল, তুমি দেখলে
সেটা? আমি দেখতেছি। তারপর বিকাল হয়ে গেছে, তো আমার দুলাভাই বলতেছে যে দেখো আননি লাইফ এত সহজ না, তুমি যদি এই ছেলের হাত ধরে চলে যাও, আমার দুলাভাই বলতেছে। আমার মা তো অবস্থা খারাপ শুনে, যে কারণ আমার মার একটা কথা না বললেই না, তার আগে আমার একটা অপারেশন হয়েছিল পেটের একটা, সেখানে আমার মা হচ্ছে এমন একটা মানুষ যেটা বলতে হয় এই যে ছোট থেকে বড় হয়েছি, কখন সবসময় পছন্দের মানে যেটাই পছন্দ করতাম সেটাই কিন্তু রান্না করত, যে না তিন ছেলে মেয়েকে আলাদা করে দেখতেছে ভাই, মানে এটা ভাবতেই পারেনি যে আমার মেয়ে এরকম করতে পারে, যেভাবে চলে যেতে পারে, তাও আবার এইসব রাস্তার মধ্যে ঝগড়াঝাটি করতে পারে আমার মেয়ে হয়ে, যে মেয়েকে আমি এত কিছু করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, যে যখনই বলে যে আম্মু আমার এটা পছন্দ, এটা রান্না করবো, এটা আমার ভালো লাগে না, তো এটা আমি খাবো না, তখন আমার আম্মু দেখছে মুরগি মাংস পছন্দ, থাকুক মুরগি মাংস রান্না করে দিই। হ্যাঁ কখনো মানে আমার ছেলেকে আমি বেশি আদর করবো, আমার মেয়েদেরকে আদর করবো, এই যে কাজ করতাম না কখনো আমি বাসায়, কিন্তু মেয়েরা যে টোটালি কাজ, আমি কিন্তু কিছু পারতাম না তখন, কারণ আমার আম্মু যে এত একবার পা পুড়িয়ে গেছিল আমার আম্মু, ঠিক আছে। তারপরে আমি মানে টুকটাক করতাম, কিন্তু তারপর আমার মনে থাক তোর করা লাগবে না, আমি করবো, তুই কি পারবি, আমার আম্মু রান্নাঘরে এসে দাঁড়ায় দেখতো যে আমার মেয়েটা কাজ, ওটা আমি চিন্তা করি নি তখন। তারপরে যখন আমি জেলে যে আমি গেলাম, ঘটনাটা যখন ঘটলো, আমার আম্মু খুবই কষ্ট পাইছে যে আমার এই মেয়েটার জন্য আমি কত স্যাক্রিফাইস করলাম, কত কিছু করলাম, কত মানুষের কাছ থেকে অনেক কথা শুনছে, একটা মেয়ে চলে যাওয়া আর একটা ছেলে চলে যাওয়া অনেক ডিফারেন্স আছে। তো যখন ওই যে তখন আমার দুলাভাই বারবার বলতেছে জানি ভালোভাবে ডিসিশন, আব্বু এখন চাচ্ছে তুমি চলো আমাদের সাথে চলো। তো আমি পরে জেলের ভিতরে ওকে দেখতে গেলাম যে দেখি ও কি করতেছে, একটু কিউরিওসিটি জাগলো। তখন ওকে দেখে আমার খুব মায়া লাগছে, ও বলতেছে জানি তুমি এসব কি বলতেছো, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি অনেক ভালো রাখবো, কোনো কষ্ট দিব না। তখন আমি ওকে অবিশ্বাস করতেছি, আমি জিনিস এই ছেলেটা যদি আমাকে নিয়ে যায়, যদি আমার বাবা আমার কাছে নিয়ে যায়, তাহলে আমি কষ্টও পেতে পারি, আমাকে ভালোভাবে নাও রাখতে পারে। তো তখন আমার আব্বু বসে ডিসিশন নিই, আমার হাজবেন্ডের সাথে যাবো না আমার বাবার সাথে যাবো, আমি পারতাম আমার বাবার সাথে যেতে, যে আমার বাবাকে সুন্দর করে বলতাম, কিন্তু ওকে জেলে থাকতে হইতো, কারণ ওর ফ্যামিলি থেকে কেউ তখন আগায় আসেনি। তারপর যাই হোক, পরে আমি গেলাম, যাওয়ার পরে ওকে বললাম যে না আমি আসলে ওর সাথেই যাই, অনেক কষ্টে আমার ব্রেনের মধ্যে ঢুকলো যে না আমি এখন বাস্তবে ফিরে আসি, আমার হাজবেন্ড আমার মেনে নিতে হবে, একটা বিয়ে কোনো ছেলে খেলা না করছি, কারণ গুরু একটা কথা না বললে না, এটা আমি বলতে যাচ্ছি, এই একটা ছেলেকে আমি দেখলাম যে আমার প্রতি কত কেয়ারিং, এটা আমি কখনোই কারো পক্ষে দেখিনি, যে আমি বলবো না যে আল্লাহর পরে আমার বাবা মা, তারপর ও, এটা সত্যি কথা। হ্যাঁ এটা আমি বাবা মাকে বুঝাইতে পারিনি যে এই ছেলেটা আমাকে অনেক কেয়ারিং করছে, যেটা আমি পরে রিয়েলাইজ করছি, এই যে আমি চলে গেলাম ওর সাথে, পরে ডিসিশনে তো আমার আব্বু আর সালাম নিল না, আমাকে ত্যায্য ঘোষণা করছে, যে ত্যায্য কোন, কারণ স্বাভাবিক সে কষ্ট পাইছে, প্রচন্ড কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে সে, হ্যাঁ, যে সে মানতে পারতেছে না, কারণ আমার বাবা হচ্ছে আবার এমন একজন ব্যক্তি, কখনো যদি কিছু চাইছি, মানে বলে না অতি আদরে রাতি নষ্ট, মানে বেশি আদর দিয়ে দিতে, আমার মনে হয় উচিত ছিল আমার বাবার আমাকে বেশি আদর দেওয়া উচিতই ছিল না, এটা সত্যি কথা, উচিতই ছিল না আমার বাবার আমাকে আদর দেওয়া, যদি আদরটা না দিত তাহলে আজকে আমি পরিবার থেকে বঞ্চিত হইতাম না, পরিবার মাঝে দেবে যে আমি আজকে চলে আসছি ঠিক আছে, একতরফা সুখ ঠিকই আছে কিন্তু একতরফা কষ্ট আছে, যে আমি আমার পরিবারের মাঝে নেই, যে আজ পর্যন্ত আমার মা কিন্তু আমার সাথে কথা বলে না, এই যে আমি কয়েকদিন আগে হাসপাতালে ছিলাম, এই যে আমার আম্মু হয়তো মনে করতেছে যে না আমার মেয়েটা ভালো নাই বা সুখে নাই হ্যান ত্যান, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে রামপুরে আমরা প্রথম সংসার শুরু করি, একটা রুম নিয়ে থাকি, কখনো হয়তো কষ্ট করি নাই কিন্তু কখনো খারাপ রাখে নাই, অনেক ভালো লাগছে আমাকে প্রত্যেকটা, আমি কিছু পারতাম না অনেক সময় করতে রান্নাঘরে, ও ভাইকে তুমি যাও আমি রান্না বান্না করে দিতেছি, আমি সব করে দিতেছি, আমি সব বুঝাই দিতেছি, সবকিছু ও করতো, টোটালি রুম থেকে শুরু করে সবকিছু, যেটা আমি আমার মাকে বুঝে, আমার মা কিন্তু এখনো জানে না যে আমি কোথায় আছি, কখনো রামপুরাতে জানে না যে আমি যে রামপুরে প্রথম সংসার করছি, আমার আব্বু তো মেনে নেয় নাই, আমি তো চলে গেলাম, তখন চলে যাওয়ার পরে তো মেনে নেয় নাই, তো এই যে দুই মাস আব্বুর সাথে রিলেশন ছিল না, পরে আমি নিজে অনেক SMS করছি, আমার মাকে কল দিছি, তারা আর কি রিসিভ করে না, কেটে দেয় বা মোবাইল অফ করে দিত, তারপর হঠাৎ আমার একদিন আমার আব্বুকে বললাম যে আমি সিটি কলেজে মাস্টার্সে ভর্তি হব, তখন আমার আব্বু বলল যে, তখন আমার আবার একটু টাকা সমস্যা ছিল, তখন আমার আব্বুকে বললাম যে আমার কিছু টাকা লাগবে, ওই সময় আমি অবাক হলাম আমার আব্বু না করে নাই, মানে আমার হাজব্যান্ডের ছিল কিন্তু ওইটা দিয়ে হচ্ছিল না, মানে আরো কিছু টাকা লাগবে, তো 10,000 মানে শর্ট পড়তেছেন, আমি এটা ফাদারের কাছে চাইছি SMS করে, অবাক হলাম, সেই দিন আমার আব্বু প্রথম কথা বলল, প্রথম আমাদের সাথে মিটিং করলো, স্টার কাবাবে মিটিং করলো, ওর সম্পর্কে পুরো জানলো, আমার আব্বু ভালোভাবে ওর সম্পর্কে জানতো না যে ছেলেটা আসলে কেমন, আর আব্বু মনে করতো একটু লোয়ার ক্লাসের ছেলে, মানে আসলে যে ও যে কতটা ভালো আমি নিজে জানি, আমার প্রত্যেকটাই যে এখনো প্রত্যেকটা মোমেন্টে আমাকে সাপোর্ট করে, কিন্তু এটা আমার আম্মুও জানত না আমার আব্বুও জানত না, প্রথম আমার আব্বু তখন জানব, তারপরে আমাদের সংসার লাইফ ভালোই চলতেছিল, কিন্তু হয়তো শ্বশুর বাড়িতে উঠায় নেওয়া হয় না, ওদের কিন্তু নিজেদের বাড়ি, কিন্তু প্রথমে যদি উঠায় নিত কিন্তু ওর ওই সাহসটা নাই, যে বড় ভাইয়া বিয়ে করে না, ওর বড় ভাই বিয়ে করেনি, যে আমার বউকে নিয়ে উঠবো, ও আবার বড় ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, তো ও বলছে যে একটু সময় দিতে হবে, আর নিয়ে আমরা ভাড়া থাকি, বিশ্বাস করবেন না গুরু আমাদের সংসারে কিছুই ছিল না, প্রথমে আল্লাহর রহমতে যে দেড়টা বছরে আমাদের কিছুই ছিল না, আমাদের অন্য একটা দুটা বালিশ ছিল আর একটা তোষুক ছিল, ঠিক আছে, আর টুকটাক হাঁড়ি পাতিল ছিল, এই আর কিচ্ছু ছিল না, আজকে আমার সংসারে সব আছে, সব করছি আমরা, খুবই আনন্দে আছি, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে খুব ভালো আছে, কিন্তু যখন আমি চিন্তা করি যে আমার হাজব্যান্ড কিন্তু আমার ওর মার সাপোর্ট পাচ্ছে, ওর ভাই বোনের সবাই সাপোর্ট পাচ্ছে, যে আজকে আমি এখন শ্বশুরবাড়িতে যাব, আমাকে উঠায় নেওয়া হচ্ছে, কিন্তু একটাই কষ্ট থাকতেছে যে ওরা নিচ্ছে আমাকে, যাচ্ছি কিন্তু আমার মার সাথে আমি দেখা করিনি, এই যে সেদিন হাসপাতালে শুধু আমাকে বললাম না, একটা অপারেশন হয়েছে আমার 2 মাস আগে, আমার একটা মিসক্র্যাশ হয়েছে বাচ্চা, তো ওইটা নিয়ে তো এক কষ্ট আসেই ইদানিং ধরে, তো পরে আর কি আমি চাইছিলাম যে আমার মা আমাকে এসে জড়ায় ধরুক, কথা বলুক, কিন্তু আমার মা এমনি আসছে, আমার আব্বু রিকোয়েস্ট করছে শুধুমাত্র 10 মিনিট,
জানেন আপনার এই যে মিসক্র্যাশের ব্যাপারটা,
হ্যাঁ আমার আম্মু যে শুধু মিসক্র্যাশ না, আমার টিউবে প্রবলেম হয়েছিল ডান পাশে, আমার আমি যে এখানে হটসিটে এটা 1 মাসে ছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি তখন, তো বিরাট একটা অপারেশন হয়ে তো টিউবে প্রবলেম হয়ে গেছিল, তো পেটে সিলাই পড়ছে, আমার আম্মু শুনে এটা অবাক হয়ে গেছে যে মিসক্যারেজ মনে হচ্ছে নর্মাল অপারেশন, কিন্তু পরে দেখে যে মেজর অপারেশন হয়ে গেছে, পরে হাসপাতালে আমাকে দেখার জন্য আসলো, তো তখন একটা ঘটনা ঘটছিল, আমার ননদ আমার সাথে বেড ধরছিল, জানি আমার আম্মু জীবনেও আমাকে দেখতে আসবে না, তো আমি বেডে বসে এখানে কান্দতাম, আমি আমার বাবার সাপোর্টটা এখনো পাইছি, আমার বাবা হয়তো আমার সাথে মাঝে মধ্যে দেখা করতে আসে, কিন্তু আমি আমার এই যে আমার বোনের বিয়ে হয়েছে, সে কিন্তু ঠিকই সুন্দর আমার বাবার বাড়িতে যাচ্ছে, সবকিছু সাপোর্ট পাচ্ছে, আমার ফুপ্পিরা চাচুরা সবার পরিবারের সবার সাপোর্ট পাচ্ছেন, আমি পাই না, আমি শুধু আমার বাবাকে একটু দেখতে পারি, তাও কি আমি যদি বললাম যাবো আইসো ঠিক আছে এই, কিন্তু আমার আম্মু এখনো এই যে প্রোগ্রামটা মনে শুনতেছে, তাই হোক, তো আমি কিন্তু মনে প্রাণে চাই আমার মার সাথে মিল হয়ে যান, আমার মা শুধু আমার সংসার একবার এসে দেখুক যে না ও তো আসলে ভালোই আছে, কারণ গুরু একটা কথা বলে, আমি একবার দেশ ছেড়ে চলে যেতে চাইছিলাম, আমি যেতাম এদেশে তো আমার কেউই নেই,
এখানে তো কেউই নেই, কারণ আমার আত্মীয় স্বজন নাই, কেউই নেই। শ্বশুর বাড়িতে যে সবাই আদর করে আমাকে, এটা মিথ্যা বলবো না। হ্যাঁ, তো আমার আম্মু একবার মেনে নিতে চাইছিল যেহেতু ওরা প্রোগ্রাম করে নাই, যে ছেলের পক্ষ থেকে যে প্রোগ্রামটা করতে হয় ওটা আর কি ফ্যামিলি থেকে করা হয় নাই, মানে আমার ওদের ছেলের পক্ষ থেকে করা হয় নাই। তো তারপরে যাই হোক, পরে আমি প্রথম যেদিন হাসপাতালে আমার মাকে দেখলাম গরু, এটা তখন আমার অন্যরকম একটা ফিলিংস আছে। আমি বলছি যে আমাকে মনে মাফ করে দিছে, আসলে আমাকে মাফ করেনি, কারণ আমি কয়েকদিন আগে বাসায় আমার বোনের সাথে মিল আছে, বোনের সাথে অনেকদিন পরে মিল হয়েছে, ওর বাসায় যাওয়া আসা হয়, ওর আবার একটা ছোট্ট বাবু হয়েছে, তো মনে করেন আমি মনে করি ওটা আমার বাবু, মানে ওইটা দেখলে আমার কষ্টটা ভুলে থাকে এরকম মনে হয়। তো মোটামুটি এই যে গুরু বিশ্বাস করবে না, জীবনে মানুষের জন্য অনেক কিছু করছি, ঠিক আছে, অনেক মন ভরে করছি, মানে কখনো ভাবি নাই যে এখান থেকে কিছু পেতে হবে, কিন্তু অনেক মানুষ কিন্তু অনেকে প্রতারণা করছে, যেটা সত্যি কথা গুরু, যে এমন কোন অনেক ফ্রেন্ডদেরকে অনেকভাবে আপন ভাবে ভাবতে চাইছে, প্রতারণা করছে, ঠিক আছে, সাপোর্ট পাই নাই তখন। তো তো একটা জিনিস আমি না বলে পারতেছি, আজকে ওরা সবাই শুনতেছে আমার ফ্রেন্ডরা। তো আমার কিছু ফ্রেন্ড আছে যেটা আমার ছোট ছোট ভাই বোন, ওরা তো আমার ভাইয়ের সাথে তো কথা হয় না, তো আমার আগের গ্রুপটা তো বাদ হয়ে গেছে, তো নতুন করে গুরু একটা গ্রুপ হয়েছে আমার, যেটা ওরা আমাকে সবসময় সঙ্গ দেয়, ছোট ছোট পিচ্চিরা, তো চারজন আছে, তো মেজবা, রাখি, ছবি, ওদের নাম না বলেই না, কারণ ওরা আমাকে পরে বলবে যে আপু তুমি আমাদের নাম বলো না, কারণ ওরা সব আমার হিস্ট্রি জানে আর কি। প্রত্যেক দিন আমার বাসায় আমার কিন্তু কেউ নাই, আত্মীয় স্বজনরা তো কেউ আসে না, তো ওরা এই চারজন, হেমা এই চারজন আসবে, এসে আমাকে অনেক টাইম দেবে, আমি তো বাসায় টোটালি একা থাকি, কারণ আমার হাজবেন্ড অনেক বিজি থাকে সকাল থেকে রাত পর্যন্ত, দেখা গেছে সারাটা দিন আমার একা একা আমার সংসার নিয়ে, কারণ এই অপারেশন হিসেবে এখন আর পড়াশোনা স্টপ আছে, তো ডিসিশন নিয়েছে আবার MBA করবো আর কি। তো ওই যে চারজন ওরা এসে আমাকে খুব আনন্দ দেয়।
শারীরিকভাবে তুমি ঠিক আছো? যেমন এত বড় একটা মিসক্যারেজ বা এই ধরনের একটা অপারেশনের পর
আমি মোটামুটি ঠিক আছি আর কি।
উইকনেস বা এই ব্যাপারগুলো কি তুমি রিকভার করেছো?
মানে না, এখনো আছে উইকনেস গুলো আর কি।
তোমার এখন হয়তো এই সিদ্ধান্তটা আমরা জানলে হয়তো পরবর্তীতে তোমাকে কনসিডার করতাম নিয়ে আসার জন্য। মিসক্যারেজ ঘটনাটা তুমি বললে এক মাস ব্যাক, তাই তো?
হ্যাঁ, মানে যে মে মাসে অপারেশনটা হয়েছে আর কি, এই যে মে মাসে।
তিন মাস অন্তত মিনিমাম তিন মাস ফুল রেস্টে থাকা উচিত, আমরা আসলে জানতাম না, অফ ইয়ারে যদি এটা জানতাম তাহলে হয়তো কনসিডার করতাম তোমাকে আরো পরে। যাই হোক, তুমি অন্তত এর মধ্যে তুমি মনের কথা বলে হালকা হতে পেরেছো,
এইটাই গুরু, যেটা সত্যি। সবচেয়ে বেশি কি গুরু বিশ্বাস করবেন না, আমার যখন অপারেশনটা হয়েছে না ওইটা কষ্ট লাগে নাই আমার কাছে গুরু, আমার কাছে মনে হচ্ছে কি যে এত বড় ইনজেকশন দিচ্ছে, এত কিছু দিচ্ছে, কোনো ব্যথাই লাগতেছিল না, শুধুমাত্র আমি আমার মা বাবার কথা চিন্তা করতেছিলাম। আমার যখন অপারেশন, আমার বাবা গেছিল যেদিন আমার অপারেশনটা হয়, আমার বাবা গেছিল, আমার দুলা ভাই, ঠিক আছে, এরা সবাই গেছিল, এদেরকে আমি একটু দেখছি মানে অপারেশনের আগে। আমার আমি জানতাম যে আমি মানে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কে থাক, কিন্তু খারাপ লাগছে আমার মাকে দেখতে পারিনি, আমার মা আসে নাই তখন যেদিন অপারেশনটা হয় আর কি। যাই হোক, এই যে আজকে আমার একটা ছোট ভাই আছে, কিন্তু গুরু আমি খুবই আদর করি ওকে, ও আমার সাথে এখন আর কথা বলে না, ওটা আমি পছন্দ করে না আর কি। আমি সবাইকে মানে সবাইকে বলি যে ওর জায়গাটাই আমি বর্তমানে একটা একজন
ছোট ভাইয়ের নাম কি
ইয়াসির,
হ্যাঁ,
AIUB-তে পড়তেছে গরু, BBA করছে, তো ওকে আমি খুবই আদর করি, কিন্তু ও বুঝে না, ও মনে করে কি আন্নি আপু এমন একটা খারাপ কাজ করছে, এমন জঘন্য কাজ একটা করছে, ফ্যামিলিকে এত বড় কষ্ট দিচ্ছে, অসম্ভব, ওর সাথে কথা বলা মানে যে সবার কাছে একটা পেস্ট্রি সে ইয়া করা।
একটা জিনিস আমরা তোমার কথা এর মধ্যে শুনে এসেছি, এবং যতটুকু আমরা শুনলাম যে তুমি সাংসারিক জীবনে অপুর সাথে এখন ভালো আছো, অনেক ভালো আছো, সে অনেক বেশি কেয়ারিং একজন হাজবেন্ড, যে জিনিসটা আমরা হয়তো চাইলে অনেক কিছু পাই কিন্তু যে জিনিসটার খুব বড় বেশি অভাব তার নাম হচ্ছে কেয়ারিং। এই কেয়ারিং ব্যাপারটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য বা স্ত্রী পক্ষ থেকে স্বামীর জন্য খুবই প্রয়োজন, কিন্তু খুবই দুষ্প্রাপ্য, যারা পায় তারা সত্যিকার অর্থে ভাগ্যবতী। আরেকটি কারণে তুমি অনেক বেশি ভাগ্যবতী, সেটি হচ্ছে তোমার বাবা মা এখনো বর্তমান। দুঃখ হয় তাদের জন্য, দুঃখ হয় তাদের কথা চিন্তা করে যাদের বাবা অথবা মা অথবা দুইজনেই পৃথিবী থেকে চলে গেছে। এখন অনেক বেশি পরিপূর্ণ তুমি তোমার স্বামীর সংসারে, স্বামীর সাথে এরকম একজন কেয়ারিং হাজবেন্ডের সাথে থেকে, কিন্তু অনেক বেশি অসম্পূর্ণ যার নারী ছেড়া ধন তুমি, যে তোমাকে দশ মাস পেটে রেখেছিলেন, তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন, যার হাত ধরে তুমি পৃথিবীর মুখ দেখেছ, যে তোমার কোনো কিছু বলার আগে তোমার সমস্ত আবদার পূরণ করত। এবং অবশ্যই বলবো তোমার বাবার কথা, যাদেরকে তুমি এখন এই মুহূর্তটাতে তোমার কাছে পাচ্ছ না, এই অসম্পূর্ণতা তোমাকে একদম এক পেশে এক কষ্টের মধ্যে ফেলে রেখেছে, যেটা তোমার কথা বলা, তোমার অভিব্যক্তি এবং তোমার চোখ থেকে অনর্গল পানি বেরিয়ে পড়া, সেটা আমাদেরকে একদম চাক্ষুষ প্রমাণ দিচ্ছে যে কি পরিমাণ মিস করছো তুমি তাদেরকে, এবং এত ভালোবাসার সংসারে থাকার পরেও তাদের অভাব কিভাবে তোমাকে সার্বক্ষণিক এলোমেলো করে দিচ্ছে। টুটুলের কাছে যদি আমি বলি, তোমাকে টুটুল আমাকে একটা এমনি নর্মালি একটা তোমাকে প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যে একটা মায়ের জন্য, আমার কাছে কেন জানি মনে হয় যে একটা মায়ের জন্য, একটা ছেলে ধরো ভূমিষ্ঠ হলো এবং ছেলের বয়স ধরো এক বছর, তাহলে একটা মাকে যদি প্রশ্ন করো ছেলের বয়স কত, আমার মনে হয় উত্তরটা আসতে পারে এরকম যে ছেলের বয়স এক বছর দশ মাস। বাট একজন বাবাকে যদি বলো যে ছেলের বয়স কত, হয়তো বাবা বলবে এক বছর। এই কথাটা এই দুইটা কথার মধ্যে মেঘলা তুমিও একটু কনসেন্ট্রেট করো। আমি প্রশ্নটা এরকম করেছি যে একটা মাকে প্রশ্ন করছি, হয়তো সে তার মধ্যে ছেলেটার বয়স এক বছর হয়েছে, মা বললেন যে না আমার ছেলের বয়স হচ্ছে এক বছর দশ মাস, বাবাকে যখন প্রশ্ন করলাম বাবা বললেন যে না ছেলের বয়স এক বছর, এই দুইটার মধ্যে কি কোনো তফাত খুঁজে পাও?
অবশ্যই, মানে মার কাছে তো বাচ্চা ছোটই থেকে যায়, একদম ছোট, মানে কোনো বয়সই হয় না বড়ই হয় না, আর বাবার কাছে বাবার চোখে ঠিক এতটা কি ডিফার করে আমার মনে হয় না।
স্পেসিফিক করি তাহলে
বিষয়টা এরকম না গুরু, আমার মনে হয় বলো যে একটা মা তার সন্তানকে তার ভূমিষ্ঠ হবার আগে তার মধ্যে তাকে ধারণ করে নমাস বা দশ মাস,
এক্স্যাক্টলি
মায়ের কাছে কিন্তু সন্তানটা তিল তিল করে বেড়ে ওঠে সেই সময় থেকেই,
মাসেই
অনুভূতিটাই উপলব্ধি করে, আর তখন থেকেই সন্তানটা তার মধ্যে চলে আসে। আর এরপরে সেই সন্তানটা যখন পৃথিবীতে আলো দেখে তারপরে মা কিন্তু সেই সময়টাকেই মনে করে,
এটাই ব্যাপার। কিন্তু তাই বলে যে সবার ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে তা না, তবে আমি এটা দিয়ে আসলে ফিলটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখানে চিন্তা করে দেখো, একটি মা যে যখন থেকে জানছে যে সে একটা গর্বিত সন্তানের মা হতে যাচ্ছে, তখন থেকেই কিন্তু তার মধ্যে ওই ফিলটা শুরু হয়ে যায়। এবং এরকম অনেক মা আজকে পৃথিবীর চারিপাশ জুড়ে, অনেক মা এরকম পৃথিবীর চারিপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই মাদেরকে উদ্দেশ্য করে বলি, যারা, এটা তো আমরা জানি যে একটা নারী সত্তার মানে চরম তৃষ্ণা হচ্ছে মাতৃত্ব, এবং সেই মাতৃত্ব ততক্ষণে পরিপূর্ণতা পায় যখন এই মাতৃত্ব কোন সন্তানের হাত ধরে আসে, এবং সে মাতৃত্ব যখন এই ক্ষুধাটা তখন নিবৃত্ত হয়। কিন্তু আফসোস, এবং সত্যি এটা অনেক বেশি কষ্টের, যে পৃথিবীর যে কর্নারে যে মারা থাকুন না কেন, যেটা আমাদেরকে মিসক্যারেজ বলি, বা অনেক মা হয়তো চেষ্টা করা সত্ত্বেও হয়তো তারা এখন পর্যন্ত সেই সৌভাগ্যে সামনে এসে দাঁড়াতে পারেনি, তাদের জন্য অনেক কষ্ট আমাদের। তো আমার যে বন্ধুটি অতিথি বন্ধু আজ আমাদের সামনে বসে আছে, সেও স্বপ্ন দেখেছিল যেদিন প্রথম সে জানে যে সে কনসিভ করেছে, প্রথম যখন এই সুসংবাদ তার কানে কানে এসে বলে গেছে তার পেটে যে সন্তানটি লালিত হচ্ছে সে। কিন্তু প্রকৃতির এই অমোঘ শক্তি, প্রকৃতির লীলা বোঝা বড় কঠিন। এক মাসের মাথায় যখন মিসক্যারেজ হয় তার সেই আগত সন্তানটা,
বলছিলাম যখন হাসপাতালে তো আমাকে বলে নাই যে তোমার অপারেশন হবে, হ্যাঁ তখন বলছিল যে মানে যে না তুমি নিতে পারবে, কিন্তু হঠাৎ করে বলতেছে যে না তোমার তো অপারেশন হবে। তখন আমি বলছি না আমাকে রাখার দরকার নেই, আমি ওকে নয় মাস রাখি, পরে আমি মারা গেলে থাকো ওকে রাখেন।
এই যে বিষয়গুলো, এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা, এই যে ফিলটা আমাদের পৃথিবীর অনেকাংশ জুড়ে আছে মায়েরা, এই যে ফিলটা যে তখন প্রথম সুসংবাদ যখন শোনে যে আমি সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছি আগামী দশ মাস দশ দিন পরে, তিলে তিলে করে বেড়ে ওঠে তার প্রত্যেকটি পালস, তার প্রত্যেকটি হার্টবিট, তার প্রত্যেকটা অনুভূতি, তার প্রত্যেকটা ফিল তাকে আবিষ্ট করে রাখে, এবং তার ভিতরে ভিতরে প্রস্তুতি চলতে থাকে যে কবে সেই গর্বিত সন্তানের মা হবে সে। কিন্তু এক মাসের মাথায় এই মিসক্যারেজের ঘটনাটা ঘটে। তার বাবু তার কানে কানে যখন বলতো যে মা আমি আসছি, তুমি অপেক্ষা করো, মা এই পৃথিবীতে তোমার হাত ধরে আসব এবং তোমার বুকের উপর আমি আছড়ে পড়ব, আমার হাসি মুখা মুখ যেভাবে আন্নি তার মাকে ভালোবাসতে দেখেছে, সে ঠিক তার চেয়েতে বেশি ভালোবাসা বা সেই পরিমাণ ভালোবাসা সে তার সন্তানকে ফিরিয়ে দিতে চেয়েছিল। প্রকৃতি চায়নি, এক মাসের মধ্যে মিসক্যারেজ, এবং তার বাবুটা তারা হয়ে এখন আকাশে চলছে। আমরা দোয়া করব যে সামনে ভবিষ্যতে তার সেই তৃষ্ণাটা নিবৃত হবে এবং গর্বিত সন্তানের মা হয়ে আন্নি ফিরে আসবে। এবং এই কথাগুলো যখন বলছিলাম, এই কথাটা সবচাইতে যে মানুষটিকে বেশি ছুঁয়ে যাচ্ছে সে মানুষটা কিন্তু আমাদের মধ্যে নাই, না ছুঁয়ে যাচ্ছে আমাকে, না আন্নিকে, না টুটুলকে, না মেঘলাকে, না মিলিয়ন্স অফ লিসেনার্স যারা শুনছে তাদেরকে। সবচেয়ে ছুঁয়ে যাচ্ছে আমাদের সেই মাকে, যে মাকে যখনই যে কথা বলতো আন্নি, যে মা আমার এই রান্নাটা ভালো লাগছে না, মা তাড়াতাড়ি করে আন্নির পছন্দের একটা রান্না করে দিত। সে মা বুঝে যার তৃতীয় প্রজন্ম যার হাত ধরে আসার কথা ছিল সে আসেনি পৃথিবীতে, সে কষ্টটা কত বেশি মারাত্মক। আমি সেই মায়ের সাথে আজকে কথা বলার চেষ্টা করব। আমি জানি না, আমার কাছে কোনো মিরাকল এই পাওয়ার নাই। আমার যদি সত্যি আল্লাহ যদি আমাকে দিতেন এরকম কোন হিপনোটাইজিং পাওয়ার, তাহলে এইসব সিচুয়েশনে দাঁড়িয়ে আমি এক লহমায় সবকিছু ঠিক করে দিতাম, কারণ এটা সত্যি অনেক বড় কষ্টের। সেই মাকে আমি রিকোয়েস্ট করব বন্ধুদেরকে সাথে নিয়ে, সেই বাবার সাথে আমি ফোনে কথা বলার চেষ্টা করব। কোনোভাবেই কি সম্ভব না? ঠিক আছে, ওরা ভুল করেছে, এতখানি ভালোবাসা, পাগল প্রায় ভালোবাসা বাবার, পাগল প্রায় ভালোবাসা মায়ের, সবগুলোকে পায়ে ঠেলে অবিবেচকের মতো এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু মা, এখন সবচেয়ে বড় বেশি দরকার এই মাকে সামলানো, যে মাটা সন্তান দেখার আগেই সন্তানটাকে হারিয়েছে পৃথিবী থেকে। কারণ আমি যতটুকু বুঝি, এই অবস্থাতে চরম কষ্ট পেলে একটা মানুষ একটা হ্যালোসিনেশন বা একটা একটা আনকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে যায়, সবসময় আলো আধারিতে তার ওই জিনিসটাই খেলা করে যে আমার বাবু মনে হয় আমাকে ডাকছে, আমার বাবু মনে হয় পৃথিবীতে আসবে, আমার বাবু মনে হয় কানে কানে বলছে যে মা আমি আসছি, তুমি কষ্ট পেও না। তো এই পরিবেশ থেকে বের করতে পারে একটা মানুষই যার মধ্যে মায়ের ফিলিংসটা আছে, যে মায়ের ওই ফিলটা অনুভব করতে পারে। আর নেই হয়তো এই সুযোগ হবে না, মায়ের সাথে তো কথাও হয় না, হয়তো সুযোগ হবে না। আর মাকে বলো, মাকে বলো যে তোমার মাকে অনেক দরকার, তোমার মাকে অনুরোধ করো যে তুমি যে জগতের মধ্যে পৃথিবীর মধ্যে দিয়ে যাচ্ছ, যে সময়ের মধ্যে দিয়ে দিন পার করছো, যে বাবু তোমাকে ছেড়ে চলে গেছে, এই অবস্থাতে তোমার মাকে কত বেশি দরকার। তোমার মাই শুধু পারে তোমার এই কষ্ট, তোমার এই অসম্পূর্ণতা এবং তোমার এই অভাবটাকে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখতে। তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের কাছে বলো, তোমার মায়ের ফিলটা নিজের অন্তরে অনুধাবন করে মায়ের সাথে কথা বলো।
একটা জিনিস কি করো, এই যে আমার আসলে খুবই খারাপ লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে আসলে, এই যে
তারপরও শেষবারের মতো মাকে চেয়ে নাও।
আসলে কি আমি আমার শাস্তি পেয়েছি গুরু, যেটা সত্যি কথা, যে যে বললেন যে মিসকাস, এটা আমার বাবা মা কখনো বরদোয়া দেয় না, ঠিক আছে, বাবা মা কখনো বরদোয়া দেয় না সন্তানকে, কিন্তু অটোমেটিকলি লেগে গেছে এটা, ঠিক আছে। এখন আমি
তারপর আমি আমি এটা এমনি এটা বিশ্বাস করি না, চেতন বা অবচেতন মনে কখনোই বাবা আমার বদ্ধ কখনো সন্তান লাগে না।
আমার আব্বু আম্মু প্লাস আমার এই যে বোন, আমার ভাই, আমার এই এই যে অল্পটু ফ্যামিলি, একে আমি খুবই ভালোবাসি। আমি চাচ্ছি যে আজকে আমার
মাকে তুমি কিভাবে নিতে চাও, মাকে তুমি কিভাবে পেতে চাও, সেই কথাটা তুমি বলো। এবং এই ফাঁকে আমি একটু বলে রাখি বন্ধুরা, তোমরা যারা যাদের বাবা মা বর্তমান, তোমরা যারা ভাগ্যবান বা ভাগ্যবতী, মারা যখন থাকে না বাসায়, হয়তো ঘুমিয়ে আছে, সুযোগ পেলে একবার করে দেখে আসো, এই সবচেয়ে সুন্দরতম মিষ্টি দৃশ্যটা হয়তো কখনো তোমার কাছ থেকে অনেক দূর পরবাসে চলে যেতে পারে। এরকম হয় না যে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছেন, তখন যে তাদের শান্ত মাখা সে মিষ্টি মুখটা, সুযোগ পেলে একবার করে দেখে আসো, হয়তো এমন হতে পারে। যেমন অনেকেই আমাদের মধ্যে অনেকেই আছে প্রতিদিন একটা মিরাকলের জন্য ওয়েট করে, যে হে স্রষ্টা তুমি তো অনেক কিছুই পারো, একটা মিরাকল ঘটায় দাও না, এমন কিছু হোক না যে মানুষটাকে অনেক বেশি ভালোবাসতাম সে মানুষটা হঠাৎ দেখব ওদিক দিয়ে হেঁটে চলে আসছে, ওই গলি দিয়ে যে গলি দিয়ে আমি প্রায়শই দেখতাম তাকে হেঁটে আসতে, অথবা প্রচন্ড কাজ কাম শেষে যখন বাড়ি ফিরি তখন হয়তো যেভাবে তাকে দেখতাম, ঘরে কোন জায়গায় বসে পেপার পড়ত, চশমার মাঝে মাঝে ঠিক করে দেন পেপার পড়ত, ওইভাবে গিয়ে যেন দৃশ্যটা দেখতে পায় যে বাবা পেপার পড়ছে ওইখানে। এরকম দৃশ্যর জন্য কিন্তু প্রতিদিন অনেক মানুষ আছে ডুকরে ডুকরে কাঁদে, অপেক্ষা করে, হাহাকার করে বুকের মধ্যে, বন্ধুরা সময় থাকতে বাবা আমার এই ভালোবাসাটা তাদেরকে ফিরিয়ে দাও, তাদেরকে দেখো এবং তাদের সাথে সেই স্নেহ সুলভ, সেই ভালোবাসা সুলভ ব্যবহারটা ফিরিয়ে দাও। তো তোমার হয়তো এর চাইতে বড় প্ল্যাটফর্ম হয়তো আর আসবে না, শেষবারের মতো তোমার মাকে চেয়ে নাও, দেন আমরা চেষ্টা করব তোমার বাবা মার সাথে কথা বলার।
আমি চাচ্ছি যে আমার আব্বু আম্মু, আমি তো ভুল করছি মানতেছি, ঠিক আছে, আমার আব্বু আম্মু দুজনই আমাকে মেনে নি, মানে আমার মার সাথে তো আমি আজ পর্যন্ত কথা বলতে পারিনি, একটা বারের জন্য হলো, মানে আমার মন থেকে ইচ্ছে তাকে আমি সরি বলি, আমি এই অন ইয়ারে বলছি, আমি তাকে কখনো সরি বলতে পারিনি, ঠিক আছে, যেমন আমার আব্বুর সাথে টোটালি কথা হইতেছে সবকিছু, আমার মনে হয় আমার বাবার কাছে আমি সরি বলছি। আমার আব্বুর কাছে আমার সরি বলা হয় নাই। এই যে এত এত কিছু হয়েছে, কথা হচ্ছে, আব্বু হয়তো মেনে নিচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, আসতেছে, যে কি করবে, অনেক সময় অনেক খাবার টাবার নিয়ে আসে, বাসায় আসে না, এই যে আমার অসুখের সময়, কিন্তু কখনো সরিটা বলা হয় নাই যে আব্বু আমার আসলে ভুল হয়ে গেছে, আমি কিন্তু এখন অনেক ভালো আছি, কিন্তু হয়তো আমার মা বাবা ওটা জানে না।
দেখি এর মধ্যে আমি টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করেছি তাদেরকে ফোনে নেওয়ার জন্য। আন্নির বাবাকে কি আমরা ফোনে পাচ্ছি? হ্যালো
হ্যালো হ্যালো
হ্যালো,
আপনি শুনছেন রেডিও আমার 88.4 FM, এবং এই মুহূর্তে আরজে টুটুল এবং মেঘলা আছে, লাভ গুরু আছে, আপনার মেয়ে আছে এখানে কথা বলছে। জি, আপনি
সালাম আলাইকুম।
জি
সালাম আলাইকুম।
হ্যালো।
জি সালাম আলাইকুম। জি জি লাভ গুরু বলছি, সালাম আলাইকুম।
জি জি ওয়ালাইকুম।
আমি আমি আসলে আপনার কণ্ঠস্বর এরকমই এক্সপেক্ট করেছিলাম, কারণ আমি যতটুকু আন্নির কাছে
আপনাদের ওখান থেকে কল করেছিল যে একটু আপনি একটু ওয়েট করবেন, আমাদের গ্রুপ ফোন করবেন, ওকে নো প্রবলেম।
আমি
শুনেছি সব, স্টিল আই এম লিসনিং।
I'm extremely sorry. This is my unintentional mistake. I didn't make a call. This is almost 1:15 AM. I'm sorry. But এখানে যেসব নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার নারী ছেড়া ধন আন্নি এখানে বসা, এবং অফ এয়ারে যখন কথা হচ্ছিল আন্নি বারবার কান্নাকাটি করছিল আপনার কথা বলে, এবং কি পরিমাণ ভালোবাসেন সেসব প্রসঙ্গগুলো বলছিল। আপনি আপনার কথা একটু বলুন।
হ্যালো, অ্যাকচুয়ালি স্পষ্ট না, খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে।
আপনার কথা একটু বলুন, এবার কি আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন?
জি জি।
আচ্ছা,
আমার কথাটা হচ্ছে, আমি তো কত বলে বলছি যেটা আমি মানে সবচেয়ে আমি ছেলে মেয়ের সাথে আমি ফ্রি টু ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, বুঝছেন, যেটা বিশেষ করে আমি আমার খুবই আবেগ ছিল, আমি ওকে বলতাম যে যা কিছু করবা, হ্যাঁ, তখন আমাকে বলবা দেখে আমি কি করতে পারি। তারপর ও যে ওকে বললো যে একটা বান্ধবী এসে ওই মিথ্যা কথা তখন খুবই বলতো, এবং হয়তো ওই আপনার অন্য জায়গায় ওর সাথে আরো দেখা করছে, ওই বান্ধবীর সাথে কেনে আমার কথা আমি ওর বাসায় ছিলাম, এসেছিলাম, যাই হোক, এনে সব অনেক ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, অলরেডি 1 year পাস, তখন করে যে ফ্রাস্ট্রেশনটা তখন আসে, ঠিক আছে, যদি কোনো কষ্ট দেয় কোনো করে, এবং ওর সত্যি দেখতে মাকে ও ফাদারের সাথে এক্সপিরিয়েন্স ফ্র্যাঙ্ক, তো আমার সাথে শেয়ার করতে পারতো, ঠিক না, তাহলে এটা আমরা গার্জিয়ান লেভেল একটা বসে একটা করতে পারতাম, কারণ সবাই একটা সমাজের সবাই একটা প্রেস্টিজ আছে, ঠিক না,
খুব স্বাভাবিক
স্বাভাবিক, ঠিক না।
জি, এই বিষয়টা
আমি যেমন আমার বড় মেয়েটা যেভাবে দিচ্ছি, আমারও ওর ব্যাপারে ওরকম আশা ছিল, বুঝছি, তো যাই হোক, আমি যখন তো যখন তো ও যে কষ্টটা দিছে তা আমি তখন মেনে নিতে পারিনি, তারপর ক্লাসে যাই হোক ওটা তো বলছে কিভাবে কি হলো, তারপর আমি তো করছি, তারপর ও যে হসপিটালাইজ ছিল, যে মিসপ্যারেজ হলো, তারপর আমি মাও গেছে, আমার উচিত ছিল যে ও মাকে জ্বরে মাপটা চেয়ে নেওয়া, ঠিক না,
জি তাই ছিল,
এখনো আমরা চাচ্ছি যে এখনো ও যে ওই যে অপুর গার্জেনের সাথে আমার কথা হয়েছে, তো আমি চাচ্ছি যে একটা মানে সামাজিক একটা স্বীকৃতি দিতে, তো আই থিঙ্ক সো এটা রিসেন্টলি আমরা করে ফেলব।
ইজ রিয়েলি গুড, ইনফ্যাক্ট আমরা আপনার কাছ থেকে এ ধরনের একটা ইনফরমেশন, এ ধরনের একটা কথা শোনার জন্য
অলরেডি তার বড় ভাইকে আমি একদিন আমার সাথে সিটিং হয়েছে, আমি তাকে বলেছি।
জি জি।
হ্যাঁ, তো ওই শ্বশুরবাড়িতেও একটা স্বীকৃতি দেবে, কিন্তু স্বীকৃতি পেরে গেলে তো হবে না, একটা অফিসিয়ালি একটা ইয়ে দরকার, ঠিক না,
তাই হয়
জানা, আমার আত্মীয় স্বজন আছে, আমার কলিগ আছে, এরা জানে না, অনেক কিছু জানে, ঠিক না, তাদেরকে আমার জানাতে হবে,
তাই হওয়া উচিত। আপনি এখন বাবা ফোনে আছে, হ্যাঁ 100% আপনি রাইট, এবং আপনার কথা নিয়ে ওইভাবেই
কথা বলছি। আমি মানে ভুল করতে ওকে স্যার আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আমি অপূর্ব ভাইকে আমি বলছি যে আজ ঠিক আছে আমার একটা সামাজিক যেটা স্বীকৃতি যেটা বলে ঠিক না
সেটাই,
আর আমরা তো উই নট লাইক এ ওয়েস্টার্ন কান্ট্রি ঠিক না, আমরা যে মেয়েদেরকে আমরা মানে সময় দিতে পারি আমরা ওয়েস্টার্ন দিতে পারে না
সেটাই। আমি কথা প্রসঙ্গে স্যার আপনার এই কথার প্রেক্ষিতেই বলি, আমি কথা প্রসঙ্গে একদিন একটা জায়গাতে একটা ইন্টারভিউ বলেছিলাম যে আমরা কিন্তু অন্তত এই জায়গাতে ওয়েস্টার্ন কান্ট্রির মতো হতে চায় না, ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ এখন কিন্তু আমাদেরকে দেখে সাবকন্টিনেন্টের মানুষকে দেখে ফুপিয়ে তারা কান্নাকাটি করে যে কেন আমাদের পারিবারিক বন্ধন এই দেশগুলোর মতো না, তাদের অরফানেজ হোমগুলোতে মানুষের লাইন লেগে যায়, হোয়ারাজ আমরা কিন্তু আমাদের বাবা মাকে মাথার উপর তুলে রাখতে পছন্দ করি, আমরা গর্ব করি আমাদের এই পারিবারিক বন্ধনের জন্য, আমরা গর্ব, আমাদের অহংকার হচ্ছে ধর্মীয় অনুশাসন, আমাদের অহংকার হচ্ছে আমাদের যে প্রেস্টিজ বোধ, যে কথাগুলো আপনি বলছিলেন, এবং এই কথার প্রেক্ষিতে আন্নি যে কথাটা তোমার কাছ থেকে আমরা নিয়েছিলাম, আমরা প্রায়শই অনেক সময় দোষারোপ করে বসি আমাদের বাবা মাকে যে কেন আমাদের মনের মতো করে তারা বুঝে না, আর কিভাবে বুঝলে তোমরা তাদের সম্মানে জিনিসটা বুঝতে, আর কিভাবে বুঝলে, এমন কোনো বিষয় না যে জায়গাতে বাবা আর্গুমেন্ট করেছে, এমন কোনো বিষয় না মা যে জায়গাতে আর্গুমেন্ট করেছে, এমন কোনো বিষয় না যে জায়গাতে তোমাদেরকে বাধা দিয়েছে, বাবা মা চাইতে তুমি কখনোই কিন্তু বেশি স্মার্ট হতে পারবে না, বাবা মা কিন্তু সবই বুঝতেন যে কখন তুমি সত্য বলছো কখন তুমি মিথ্যা বলছো, কিন্তু শেষ দিন পর্যন্ত তার নাড়ি ছেঁড়া ধন আন্নির উপরে রেখেছে যে শি ওয়েলকাম, একটা সময় আসবে সে ফিরে আসবে, সে সঠিকভাবে তেমনভাবে চলার চেষ্টা করবে যখন আমি যেভাবে আমার আন্নিকে দেখতে পছন্দ করি, বাবার সাথে কথা বলো, এবং আমার মনে হয় যে ঘটনাটা তোমাকে তোমার জীবনটা অসম্পূর্ণ করে রেখেছে সেই জীবনটায় হয়তো পরিপূর্ণতা পেতে যাচ্ছে, হয়তো তোমার সবচেয়ে প্রিয়তম মানুষ তোমার বাবা এবং মা তোমাকে সাথে নিয়ে আবার সংসার শুরু করতে পারবে। বাবার সাথে কথা বলো।
হ্যালো আব্বু।
হ্যাঁ
আম্মু কি জেগে আছে?
আম্মু ঘুমিয়ে গেছে তো, এখন জেগে শুনতে শুরু করছে, ঘুমিয়ে গেছে, ও যে সারাদিন ওই যে গেল বাবাতে, অসুবিধা নাই বুঝছো?
আমি তোমার কাছেও কখনো মাপ চাইনি, তুমি এত কিছু করছো আমাদের জন্য, কিন্তু কখনোই বলি নাই যে আম্মু যখন হাসছে হাসপাতায় তখন আর কি পরিস্থিতি ছিল না, মানে যে উঠে যে আমি চাইছিলাম একবার যে তখন আমি হাঁটতে পারতেছিলাম না, তখন আমি চাইছিলাম যে একবার মাপ চাই, তো ভাবছিলাম যে আজকে এই জিনিসটা হবে যে আম্মুর কাছে আমি মাপ চাবো, বা আমি জানি যে আমি অনেক বেশি ভুল করছি এটা সত্যি কথা, কিন্তু তারপরও আমি দেখছি যে না আমি অনেক কষ্টে আছি তা না, এমনি ভালো আছে, যে এখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি ঠিক আছে, শ্বশুর বাড়িতে যাচ্ছি এখন, যেমন ওরা সবাই আমাকে কিভাবে হয়তো নিবে, আমি চেষ্টা করবো সবার সাথে আপন করে থাকার জন্য, হ্যাঁ কিন্তু আমি চাই যে তুমি আম্মুকে তুমি কনভিন্স করো ঠিক আছে, আমি তোমার কাছে
তোমাকে আমি বলি শ্বশুর বাড়ি যখন যাচ্ছ ফাইনালি ওদেরকে সবসময় কনভিন্স করে রাখবা, এবং অনেক মহিলা তো অনেক কিছু বলবে যাতে সব
থ্যাংকস টু ইউ স্পেশালি অন বিহাফ অফ মি অ্যান্ড অন বিহাফ অফ মাই টিম, আমার ভালোবাসার টিম। আসলে যে কথাটা আপনার সম্বন্ধে শুনেছিলাম অফিয়ারে আপনার ব্যাপারে যখন কথা হচ্ছিল আপনার মেয়ের সাথে, তখন আপনার সম্বন্ধে একটা রূপরেখা আমার মধ্যে চলে এসেছিল যে বয়স যেখানেই যাক না কেন কিছু মানুষ আছে তাদের স্মার্টনেস দিয়ে তাদের বয়সটাকে ছাপিয়ে রাখতে পারে, এবং তাদের মনের যে তারুণ্য যে কোনো মানুষকেই ছুঁয়ে যেতে পারে, তো আমার বলতে দ্বিধা নেই, আমার ভালোবাসা স্টুডিও থেকে লাভ গুরুকেও সেই মনটা ছুঁয়ে গেছে, আমিও চাই যে বয়স যতই হোক না কেন আপনার মতো করে যেন আমি আমার তারুণ্য ধরে রাখতে পারি, আমার টোন আমার কথাবার্তা এবং চালচলনে সেই স্মার্টনেসটা যেন ফিরে আসতে পারে। থ্যাংকস টু ইউ স্পেশালি অ্যান্ড অফকোর্স উই আর এক্সট্রিমলি সরি টু কল ইউ, ইজ অলমোস্ট 1 and 19, আর খুব ভালো হতো যদি আমরা খালাম্মাকে ফোনে পেতাম, আপনি ভালো থাকবেন আর আপনার আপনার কথা দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
Thank you very much.
এই ছিল আন্নির বাবা, আন্নির বাবার সাথে কথা। এবং মজার ব্যাপার যে এই সুযোগটা হয়ে গেল এই ফাঁকে যে আন্নি সুযোগ পেল, যে কথাটা কখনোই বলা হয়ে ওঠেনি যে বাবা এবং মা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়েছে। তো এটা একটা বড় ব্যাপার। এবং আরেকটি বড় ব্যাপার, আন্নির বাবা কথা দিলেন যে ঠিক আছে আমি রাজি, অসুবিধা নাই, কিন্তু পারিবারিকভাবে আসতে হবে তাদের পক্ষ থেকেও, যাতে করে তার ভাই, তার আমি যত শুনেছি অপুর বাবা বেঁচে নেই তাই তো, তাহলে অপুর ভাই এবং মা তারাও যেন আনুষ্ঠানিকভাবে এটা মেনে নেওয়ার কথা বলে এবং একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই বিয়েটার যেন পরিসমাপ্তি হয়, যাতে করে, কারণ বাবারও তো, আন্নির বাবারও তো একটা তার নিজস্ব সামাজিকতা আছে, তার কলিগস আছে এবং সবার আত্মীয় স্বজনের ব্যাপার আছে, তারাও যেন আনুষ্ঠানিকভাবে জানতে পারে বিষয়টা। এবং উনি কিন্তু পক্ষান্তরে আমাদেরটা মেনে নিয়েছেন যে ঠিক আছে আমি করতে রাজি আছি, কিন্তু ফর্মাল ওয়েতে আসে। এখন আমি কথা বলবো আন্নির সেই প্রিয়তমা মানুষটির সাথে, যে মানুষটি কথা কম বলে বাট কমিটমেন্ট বেশি রাখতে পছন্দ করে, সেই মানুষটির সাথে একটু কথা বলবো এবং তার কাছে জেনে নিব যে তার প্রিয়তমা স্ত্রীকে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য, পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য, সে যেহেতু তার স্ত্রীর প্রতি অনেক বেশি কেয়ারিং, পরিপূর্ণ সুখটা দেওয়ার জন্য তার শেষ যে ইচ্ছা সেটি হচ্ছে তার বাবা মার কাছে আবার সেইভাবে ফিরে যাওয়ার রাস্তাটা তৈরি করা। এবং সেখানে অপুর শ্বশুর, যেটা আমি বলবো আর কি, সে অলরেডি অপুর শ্বশুরের কথা বলছি, শ্বশুর অলরেডি কথা দিয়েছে আমাদেরকে স্টুডিওতে, আমরা সবাই শুনেছি, আমরা সবাই সাক্ষী, যে আমরা সবাই শুনেছি, তোমাদের তো সাক্ষী ছিল না প্রথম বিয়েতে তাই না, আমরা সবাই সাক্ষী যে শুনেছি যে উনি বলেছেন যে ঠিক আছে ওই পক্ষ থেকে যদি কথা দেওয়া হয় তাহলে আমি আনুষ্ঠানিকভাবে এদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়, আমরা এখন চলে যাচ্ছি অপুর কাছে। এবং অপু, তুমি আমাদেরকে এই বিষয়ে একটু আমাদেরকে আপডেট দাও যে তুমি তোমার বাড়িকে কত তাড়াতাড়ি কনভিন্স করবে যাতে করে আমরা যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের মেয়ে আন্নিকে তোমার ঘরে পৌঁছায় দিতে চাই সেটা কতদিনের মধ্যে কিভাবে তুমি ম্যানেজ করবে এটা তোমার ব্যাপার, কিন্তু এই কাজটা তোমাকে করতে হবে, তুমি বলো এই বিষয়।
জি, আমি কথা দিচ্ছি অতি শীঘ্রই চেষ্টা করব, কারণ বড় ভাইকে কনভিন্স করা তো অনেক অনেক টাফ এটা আমার পক্ষে, কারণ আমি বড় ভাইয়ের কখনোই চোখের উপরে চোখ মুখ তুলে কথা বলতাম না। আমি আমার বাবার মতো তাকে জানতাম সবসময়, সেজন্যই আমি ওইভাবে কথা বলতে পারি না।
খুব ভালো কথা, কিন্তু তুমি অনেক কিছু পারো, যেমন তুমি পারো একটা মানুষের বাড়ির সামনে রাতের পর রাত দাঁড়িয়ে থাকতে, যেমন তুমি পারো অনেক ভীতু সন্ত্রস্ত মানুষ হয়েও বিয়ের মতো অনেক বড় সিদ্ধান্ত নিতে, যেমন তুমি পারো তোমার প্রিয়তমা মানুষটির যে কোনো প্রয়োজনে যখন যা বলেছে যা করতে বলেছে সেই কাজগুলো করতে, আমার মনে হয় সে কাজটিও তোমার পক্ষে সহজ হবে বা কঠিন হলেও তুমি সহজ করে নিবে, যেহেতু তোমার প্রিয়তমা মানুষটি এই জিনিসটি চায় যে তার বাবা মার কাছে পরিপূর্ণ মর্যাদায় ফিরে যেতে। তা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং এর মধ্যে আমাদের আজকের ঘটনা প্রবাহ নিয়ে যে মেসেজগুলো এসেছে সেগুলো একটু শুনে নিই।
গুরু, আমি একটু যাচ্ছি দেশের বাইরে, দেশের বাইরে থেকে অনেকগুলো এসএমএস আমার হাতে মুহূর্তে চলে এসছে, সেই সুদূর থেকে আমাদেরকে শুনছেন, নিশ্চয়ই অনলাইনে শুনছেন। এবং আমাদের যে আমার লাভ গুরু আমার ভালোবাসা নামে ফেসবুকে আইডি আছে সেই ওয়ালে লিখছেন। এবং বন্ধুরা, আরো একবার জানিয়ে দিই যে দেশের বাইরে থেকে যারা শুনছেন তারাই শুধুমাত্র ওই ওয়ালে আপনাদের এসএমএস গুলো পাঠাতে পারেন। এই মুহূর্তে আছে ইয়ামিন খান তাহরিম, বলেছে আমি লাভ গুরু শুরু থেকে শুনছি, কিন্তু দুঃখের বিষয় যখন আমি দেশের বাইরে থাকি তখন সেটা শুনতে পাই না। আজকের প্রোগ্রামটা শুনে নিজের জীবনের কিছু কথা মনে পড়ছে, মনের ভেতরে আছে কিছু কষ্টের অনুভূতি। আপনার এই কষ্টের অনুভূতিগুলো অতি শীঘ্রই লাঘব হোক সেটাই আমরা চাই। আর এই মুহূর্তে আছে দুবাই থেকে মোহাম্মদ আলী, আমাদেরকে এসএমএস করে বলেছে সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম।
সালামটা নাও।
অফকোর্স।
আজকের পর্বটা শুনে ভালো লাগছে, আমার স্ত্রী রত্নার পায়ে গরম পানি পড়ে খারাপ অবস্থা, তার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, তাকে অনেক ভালোবাসি।
ও
দেখেছো কত ভালোবাসি।
এক্স্যাক্টলি।
আচ্ছা, তারপরে আমার কাছে আছে ক্যানাডা থেকে, আলবার্টা থেকে সোনিয়া জেরিন এসএমএস করেছে ক্যানাডা থেকে। ফাইনাল এক্সাম শেষ হলো, বাসায় এসে লাভ গ্রুপ প্রোগ্রাম শুনছি, সবকিছু মিলিয়ে আমি অনেক এক্সাইটেড, আর তিন দিন পরই আমি আমার মাদার ল্যান্ডে ব্যাক করব, তাই নাকি? নেক্সট থার্সডে ইনশাল্লাহ আমি আমার আচ্ছা আম্মুর সাথে লাভ গুরু শুনব। ওরে বাবা, দারুণ কথা। আমার সাথে আছে এই মুহূর্তে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে এসএমএস করেছে তাজিরুল ইসলাম, বলেছে পাপিয়া মানে মহাকালীর পাপিয়াকে খুব মিস করছে সে, ওকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শুধুই শুভেচ্ছা তাই না?
এত দূর থেকে মিস করছে, বিশাল একটা ব্যাপার।
এবং এত দূর থেকে মিস করে শুধুই শুভেচ্ছা, এর সাথে কিন্তু আর কিছু
শুভেচ্ছার সাথে হয়তো ভালোবাসাও আছে।
আর
অবশ্যই, আর এই মুহূর্তে আমাদের দেশ থেকে যারা আমাদেরকে এসএমএস করেছেন,
কিছু প্রাপ্তি স্বীকার করে,
ওকে, যেমন তপন মিরপুর থেকে, মুন্না জামরা থেকে, আনিকা লিখেছে সাভার থেকে যে আমার বাবুটাও আমার কাছ থেকে চলে গেছে 3 মাস, খুবই প্যাথেটিক একটা ব্যাপার, সো কিছুই বলার নেই আসলে। আর তশফিক লিখেছে মানিকদি থেকে, নদী লিখেছে মুগদার থেকে, অনেকে এসএমএস করেছে বন্ধু, তোমাদের আরো এসএমএস চাই আমরা। এসএমএস এর নিয়মটা আবার জানিয়ে দিচ্ছি আর একবার, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, দিন স্পেস দিয়ে মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে।
বাবার সাথে কথা হচ্ছিল, হচ্ছিল আন্নির মায়ের সাথে কথা বলবার ইচ্ছে ছিল, মাকে সে খুব স্মরণ করছিল, কাঁদছিল। বন্ধুরা চলুন না মা নিয়ে একটা গান শুনি, জেমস এর কণ্ঠে শুনবো সেই সেই প্রিয় গানটি মা। ফিরে আসছি বন্ধু একটু পরে, মাকে ধারণ করি, ভালোবাসি তাকে।
কিন্তু তুমি যা পারো তা অনেক মানুষই পারে না, সেটা হচ্ছে যে ভালোবাসার মানুষটির প্রতি মুহূর্তে কেয়ারিংনেস, ভালোবাসার মানুষটির প্রতি প্রচন্ড পরিমাণে কমিটমেন্ট। কারণ এমন একটি পরিস্থিতির সামনে তুমি পড়েছিলে যেখানে তুমি ম্যান হলে পড়ে যাওয়ার কারণে তোমাকে এইভাবে ভিক্টিমাইজ করা হয়েছে যে তুমি ইন্টেনশনালি একটি মানুষকে মারার চেষ্টা করেছ, হোয়ারাস সে তখন তোমার বিবাহিতা স্ত্রী, সে তখন তোমাকে অস্বীকার করছে যে না সে আমার স্বামী না, সে জেদের বসে, রাগের বসে সে তখন তোমাকে এইভাবে বলছে, কিন্তু তারপরে তুমি জেল পর্যন্ত গেছো, কিন্তু তারপরও তোমার প্রিয়তম মানুষটির প্রতি এতটুকু তোমার কোনো কষ্ট নাই, খেদ নাই, কোনো ক্লেদ নাই, তারপরও তোমার চেষ্টা সার্বক্ষণে কিভাবে তাকে ভালো রাখা যায়, এটাও কিন্তু তোমার একটা সুযোগ আমার কাছে মনে হয় আন্নি, তোমার প্রিয়তম মানুষটির কাছে সরি বলার যে এইরকম একটা ভুল তোমার দ্বারা হয়ে গেছিল, অদূর ভবিষ্যতে সামনের কয়েক জন্মেও যেন এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয়। কি বলবে তুমি আন্নি ক্ষেত্রে?
অবশ্যই সরি বলবো ওকে, হ্যাঁ আসলে ওকেও কখনো সরি বলা হয় নাই।
তোমার কি মনে হয় না যে মানুষটি যে মানে ক্ষমাপ্রবণ মানসিকতার পরিচয় দিয়েছে এটা এখনকার পৃথিবীতে কিন্তু বিরল?
হ্যাঁ অবশ্যই অনেক, যার জন্যই তো এত বেশি ভালোবাসি।
এখন এখন তুমি তার গুরুত্বটা অনেক বেশি করে বুঝতে পারছো এবং তাকে তুমি অনেক বেশি তুমি ভালোবাসো। অপু তোমার কাছে আসি, তোমার প্রিয়তম মানুষটি বসে আছে, সবকিছু মিলিয়ে তুমি কি বলবে?
আমার একটাই কথা, কখনো ওকে ওইভাবে বলা হয় নাই, ভালোবাসি ভালোবাসি
আর
কিছুই না।
কি এর আগে কখনো শোনোনি এই কথা? আরে ভাই তুমি মুখ চোরা হও, কথা কম বলো, কিন্তু তার বলে এই যে তার মানে যে তুমি তোমার ভালোবাসি কথাটাও বলবে না, আজকে কি প্রথম শুনলে তার মুখ থেকে? থ্যাংক দাও আমার ভালোবাসা,
থ্যাংক
দাও যারা শ্রোতা বন্ধুরা আছে তাদের
উপলক্ষে
তুমি প্রথম শুনলে। আচ্ছা আরেকবার বলো তাহলে সবার উদ্দেশ্যে,
ভালোবাসি ভালোবাসি এর উপর আর কিছু নেই।
সমগ্র বাংলাদেশের মানুষকে
না, শুধু একজনকে?
গুরু ওকে বলেন যে কাকে ভালোবাসে,
কাকে ভালোবাসে
বসে আছে।
আচ্ছা আচ্ছা,
মানে গুরু ওই যে শফিক তুহিন তো বলেইছিল গানে গানে ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় ওরকম কিছু।
ঠিক আছে, তুমি তোমার জায়গায় তোমার সক্রিয়তায় মহিয়ান, তুমি তোমার মতো করে জানিয়েছো এবং বলেছো যে তুমি তোমার মানুষটাকে ভালোবাসো, কিন্তু এই যে কেয়ারিংনেস আমাকে একটা জিনিস শিখাও তো ভাই, যে এই যে রাতের পর রাত অন্ধকারে মশার কামড় উপেক্ষা করে ওই বাড়ির জানলার পাশে দাঁড়িয়ে থাকতে এত এনার্জি পাও কোথেকে? আবার ওই যে ঘুমায় গেছে ও কথা বলতে বলতে, অন্য কোনো মানুষ তো রিয়্যাক্ট করবে, আমি কথা বলছি আর তুমি ঘুমিয়ে গেলে, এই তোমার ফিলিংস, কেমনে তুমি ঘুমাতে পারলে এই ঝামেলাতে কয়েক সপ্তাহ নষ্ট, সেখানে তোমার কোনো কমপ্লেন নাই, তুমি বলছো যে তুমি মনে হয় আমাকে পরীক্ষা করছো বা কিছু, সমস্যা নেই তুমি ঘুমাচ্ছ তা অসুবিধা নাই, এখন আবার কথা বলা শুরু করি, এই যে এত কুল একটা অ্যাটিচিউড, এই যে এইরকম একটা এফেকশন ভালোবাসা মানুষের প্রশ্ন এরকম ডেভোটেড, এটা আসে কোথেকে শেখাও তো আমাদেরকে একটু।
এটা গুরু এটা তো আপনি নিশ্চয়ই, যেহেতু আপনি এটার একটা প্রোগ্রামের একটা,
আরে ভাই আমি গুরু হওয়াতে
অবশ্যই জানেন
গুরু হওয়া, আর এই যে এই সকল আমাদের সামনে এখন এসেছেন আমাদের আমাদের ড্যাশিং, আমি আসলে একটু ভালো মুডে আছি বিষয়, এই কারণে আসলে ইন্ট্রোটা দিতে চাচ্ছিলাম। রাত প্রহরী নিয়ে যে রাতুল সবাইকে মাত করে রাখে সেই রাতুল,
গুরু রাত প্রহরী না বলে আমরা এটা ইংরেজিতে বলি নাইট গার্ড রাতুল এসছে।
তো এই রাত প্রহরী রাতুল আমাদের মধ্যে চলে এসেছে। ইনফ্যাক্ট এই পরিবেশ আমার ভালোবাসি স্টুডিওতে এখন এমন একটি প্রাণোচ্ছল পরিবেশ বিরাজ করছে, সে বাইরে থাকতে না পেরে আমাদের কাছে চলে এসেছে।
আর বন্ধুদের একটু জানিয়ে রাখি যে এই ভালোবাসাবাসির পরে কিন্তু শুরু হয়ে যাবে ডিজে নাইট উইথ নাইট গার্ড রাতুল, মানে
রাত প্রহরী রাতুল এবং ডেইজি
ডেইজিও চলে এসেছে খুব হাসি হাসি মুখ করে।
আসলে তাদের জন্য কিছুক্ষণ পরে আমরা স্টুডিওটা তাদের উদ্দেশ্যে ডেডিকেট করে দিব, বাট যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধুরা আছে, আমাদের সময় আছে, যারা আমাদেরকে শুনছে এবং তোমাদের আবেগ এবং এক্সাইটমেন্ট সেটাও আমরা বুঝি যে কারণে তোমাদের স্টুডিওর মধ্যে এভাবে চলে আসা। আমরা চলে আসি মূল ঘটনাতে। তো যে কথা বলছিলাম যে অনেক বড় একটি বিষয় হচ্ছে যে আবার বাবা মার কাছে ফিরে যাওয়া আন্নি, সেই ব্যাপারটার পথ প্রশস্ত হল। আরেকটি বিষয়, প্রথম আন্নি শুনল যে তুমি ভালোবাসে এই কথাটা বলতে পারো থাকি, কিন্তু তুমি তোমার অভিব্যক্তি দিয়ে, তোমার তোমার কমিটমেন্ট দিয়ে এবং তোমার কেয়ারিংনেস দিয়ে তুমি তো বারংবার বুঝিয়েছো যে তুমি তাকে কতখানি ভালোবাসো। এই ছিল এখনকার পরিস্থিতি। কিন্তু একটি কথা বাকি, সেটি হচ্ছে যে যে মানুষটার মুখে কখনোই কষ্ট এতটুকু রেখা পড়তে দাওনি, সে মানুষটির সবচেয়েতে অনেক বড় একটি চাওয়া জুড়ে আছে তার বাবা মার কাছে পুরো সম্পর্কটা আগের মতো করে ফেলা। সেই কারণে কিন্তু তোমাকে একটা বড় ভূমিকা নিতে হবে, যেখানে তোমাকে রাজি করাতে হবে তোমার বড় ভাইকে যে তোমার পিতৃতুল্য, যাকে তুমি অনেক বেশি শ্রদ্ধা করো নিঃসন্দেহে, তাকে যদি তুমি তার মতো করে তোমার মতো করে বুঝিয়ে থাকো তাহলে তাকে রাজি করানো সম্ভব। তোমার মাকে রাজি করাতে হবে, এবং যেভাবে আন্নির বাবা আমাদেরকে কথা দিলেন ঠিক সেভাবে তাদেরকে রাজি করিয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমেই আন্নিকে তোমার ঘরে নিতে হবে। সে ব্যাপারটা নিয়ে তুমি কি বলো?
আমি সবাইকে নিয়ে বললাম, কারণ আমার আমি অবশ্যই রাজি করাবো, যেহেতু
রাজি করাবে, তারপর
যেহেতু আমি আমার বড় ভাইকে ওইভাবেই বলবো। আরো আমার বড় ভাইয়ের কিছু উইক পয়েন্ট আছে, উইক পয়েন্ট আমি নক করবো।
উইক পয়েন্ট বলতে যাদের সাথে তাদের সক্ষমতা, যাদের সাথে সম্পর্ক ভালো তাদের মাধ্যমে চেষ্টা করা।
জি,
আচ্ছা আচ্ছা, তুমি তোমার মতো করে চেষ্টা করো, কিন্তু তুমি কি কথা দিচ্ছ যে এই ব্যাপারটা তুমি করবে, যাতে করে আমরা আন্নির বাবাকে যে কথাটা দিয়েছি যে আমরা অপুর কাছ থেকে কথা নেবে এবং ফাইনালি কাজটা করবো, তুমি কি এই কথাটা দিচ্ছ এতগুলো মানুষকে সামনে রেখে? এটা কিন্তু অনেক বড় একটা এভিডেন্স।
জি, অবশ্যই দিচ্ছি।
কথা দিচ্ছ যে এই কাজটা করবে তুমি? কতদিনের মধ্যে আমরা সুখবর পেতে পারি? সপ্তাহ দুয়েক, ঠিক আছে, এক পক্ষকাল সময়। ইউ আর এক্সাইটেড, কারণ তুমি কোনোভাবে রাজি করানো বা এই কাজগুলো হচ্ছিল না?
আমাদের এইটা নিয়ে সবচেয়ে বেশি, যেটা না বলে না, ঝগড়া ঝাঁটি,
এটা নিয়ে, মানে ও রাজি করাতে পারবে না বা পাচ্ছে
না, কোনোভাবে সম্ভব হচ্ছে না। আজকে আমি পুরো অবাক, ও কিন্তু গুরু, কিন্তু প্রমাণ, ও দুই সপ্তাহ বলছে।
আচ্ছা ঠিক আছে, ফাইনালি তুমি তিনটা গুড নিউজ শুনলে, একটা হচ্ছে বাবা রাজি আছে সেটা তো তোমাকে জানিয়েছে, আরেকটা শুনলে সে তোমাকে ভালোবাসি কথাটা মানে একদম উচ্চারণ করে বলেছে, আর থার্ড ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে সে এই কথাটা কখনোই তোমাকে দেয়নি, এখন আমার বলে ভালোবাসি স্টুডিও থেকে সে কথা দিল। হ্যাঁ, আমি তো অবশ্যই সাক্ষী, তার চাইতে বড় সাক্ষী যে লক্ষ 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 মানুষ পৃথিবীর বিভিন্ন কোণা থেকে ওকে শুনছে, ওর কণ্ঠের সাথে সাক্ষী হয়ে থাকলো যে সে কথা দিল যে যেভাবে হোক দুই বাসার মানুষকে রাজি করাবে, যে ভয়টা সে সবসময় করত, এই পদক্ষেপটা সে নিতে চাইতো না। আচ্ছা আচ্ছা, ভালো কথা। এবং তোমার সাথে ওই কথা নিয়ে কথা হতো বা কথা কাটাকাটি হতো, তুমি বলতে রাজি করাও, ও বলতো যে না সময় দাও বা রাজি করাতে পারবো না বা এরকম কিছু, সে কথা দিয়েছে যে ফাইনালি সে চেষ্টাটা করবে এবং এক পক্ষকাল সময় অর্থাৎ 15 দিনের মধ্যে সেই কাজটা সে সফল করবে। এবং আমরা 15 দিনের মধ্যে যদি সম্ভব হয় এর মধ্যে আমরা একটা আপডেট নিব, ফলো আপ নিব এখান থেকে ফোন কল করে আমার ভালোবাসি স্টুডিও থেকে, যে ফাইনালি তুমি এই কাজটা করতে পেরেছ কিনা এবং ফাইনালি এই ঘটনাটা ঘটছে কিনা। যখন সানাই বাজবে আবার নতুন করে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আন্নি কি আমাদের মেয়েকে তোমার ঘরে পৌঁছে দিতে পারবো, সেদিন আমরা সত্যিকারের খুশি হব। কিন্তু যা করেছ তা কোনোভাবে উচিত হয়নি, যা করেছ তা কোনোভাবে উচিত হয়নি। যখন মা হবে, তুমি যখন বাবা হবে, তোমাদের হাত ধরে যখন সন্তানরা আসবে পৃথিবীতে, তুমিও চাইবে সব চাওয়ার মধ্যে সবচেয়ে এই চাওয়াটা অনেক বেশি করে চাইবে, আমি আমার মনের পছন্দ মতো আমার সন্তানকে পাত্রস্থ করব অথবা পাত্রিস্থ করব। কিন্তু এই সুযোগ, এই অধিকার, এই সুযোগ এবং এই অধিকারগুলো তোমাদের তরফ থেকে তোমরা দিতে পারোনি, এটা সত্যি দুঃখজনক। এবং এর মানে কিন্তু এই না যে বাবা মাই সবসময় পাত্র এবং পাত্রীর ব্যাপারটা নির্ধারণ করে দিবে। নির্ধারিত যদি তোমাদের পক্ষ থেকে হয়েও থাকে, তোমাদের উচিত হবে যে বাবা মা এত বেশি ভালোবাসা প্রবণ তোমাদের সাথে, তাদের সম্মানহানি কোনোভাবেই যেন না হয়। তোমরাই বলেছ যে তোমাদের কোনো কিছুতে তারা বিরোধিতা করেনি, কোনো কিছুতে তারা তোমাদের সাথে কোনো আর্গুমেন্টে যায়নি, সবকিছুই তোমাদের পারমিট করেছে, কিন্তু সেই জিনিসটাকে দুর্বলতা হিসাবে কাজে লাগিয়ে তোমরা এমন কিছু ছেলে মানুষই করেছ যেটা সত্যি অনেক বেশি ধিক্কারের যোগ্য। সেই জিনিসগুলো তোমাদের পক্ষে কোনোভাবেই করা ঠিক হয়নি। তোমরা বিভিন্ন জায়গাতে সিন ক্রিয়েট করেছ, স্বামী স্ত্রীর মতো সম্পর্ককে অবমাননাকর একটা সিচুয়েশনে দাঁড় করিয়েছ, একজন আরেকজনকে ধাক্কা মারছ, কত রকমের কত বড় রকমের একটা ন্যাক্কারজনক ব্যাপার যে একজন ম্যান হলে পড়ে যাচ্ছে, পুলিশ আসছে, দেন একজন আরেকজনকে বলছে যে সে আমার স্বামী না, হাজতে যাচ্ছে স্বামী, অনেক ন্যাক্কারজনক ব্যাপার। এইসব ব্যাপারগুলো কোনোভাবেই তোমাদের সাথে যায় না। আমার মনে হয় এই জিনিসগুলোর জন্য তোমাদের নিজেদের দুঃখ পাওয়া উচিত এবং এইভাবে নিজেদের মধ্যে একটা লজ্জা জায়গা নিজেদের মধ্যে তৈরি করা উচিত, যাতে করে এ ধরনের পরিস্থিতির সামনে তোমাদের না পড়তে হয়। এবং যে বড় রকমের একটা হিপোক্রেসি করেছে তোমরা তোমাদের বাবা মা এবং তাদের ফিলিংসের সাথে, সেটার জন্য তোমাদের অনুতপ্ত হওয়া উচিত ভেতর থেকে। যারা তোমাদেরকে এত ছাড় দিয়েছিল, এত ভালোবেসেছিল, সবকিছু তোমাদের পক্ষে ছিল, তারপরও তাদের সাথে তোমরা প্রতারণা করে তোমাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছ, তাদেরকে তো একটা কথা বলতে পারতে, তাদের জন্য তো একটা চেষ্টা নিতে পারতে, চেষ্টা নিয়ে হল না তখন হয়তো বিকল্প ভাবনা ভাবা যেতে পারত, কিন্তু তোমরা চেষ্টাটাও নাওনি, যেটা উনি আননি তোমার বাবা ফোনে বলছিলেন যে একবার তো উনি ওরা চেষ্টা বলে দেখত, আমরা তো কোনো কিছুর জন্য তাদেরকে কখনো ডিজেগ্রি করিনি, কোনো কিছুর জন্য তাদেরকে তো আমরা তাদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে যায়নি, কেন এই ধরনের কাজ তারা নিজে থেকে করে ফেলল যে আমাদেরকে একটা ছেলে মানুষের পাত্র বানালো। তো যারা এত বেশি ডেডিকেটেড, যারা এত বেশি সন্তানদের প্রতি এত বেশি ডেভোটেড, তাদেরকে এরকম একটা অস্বস্তিকর জায়গাতে ফেলা তোমাদের কোনো ভাব উচিত হয়নি। তোমাদের মনে হয় সরি বলা উচিত পুরো ঘটনাটার জন্য।
অবশ্যই গুরু, সারা বিশ্বের কাছে আমি বলতেছি যে একটা কথা বলবো, ভালোবাসা অবশ্যই ভালো, সবাই ভালোবাসো, কারণ সবারই ভালোবাসা ফিলিংস আছে, কিন্তু এমন কোন ভালোবাসা উচিত না যেটা বাবা মাকে কষ্ট দিয়ে, হ্যাঁ, সেই ভালোবাসাকে মেনে নেওয়া, সবকিছুকে মিলায় যাতে আমি একটাকে পিছনে ফেলে দিয়ে আসছি, আরেকজনকে আমি বেছে নিয়েছি, এরকম না করে আমার মনে হয় না এর ধরনের কোন রিলেশন করা উচিত না। হ্যাঁ, আমি অবশ্যই ভালোবাসবো, তবে বাবা মাকে জানায় কষ্ট না দিয়ে না।
অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে কেমন আছো এখন ফাইনালি, যেটা বলেছো কয়েকবার তারপরে শুনি।
এখন অনেক ভালো আছে গুরু,
শুধু ওই একটা কষ্ট ছাড়া।
হ্যাঁ,
কেমন আছো ফাইনালি সংসার জীবনে অপু?
অনেক ভালো আছি।
ভালো থাকা এবং এই কমিটমেন্ট স্ত্রীর প্রতি কেয়ারিংনেস, এটা কিন্তু একদিন দুই দিনের জন্য না, এটা বছরের পর বছর, যুগের পর যুগ, জন্মের পর জন্ম মেনটেন করা উচিত। এবং তোমাকে আমি একটা জিনিস আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে তোমার সামনে যে মানুষটি বসে আছে সে কিন্তু শুধুই তোমার স্ত্রী না, সে কিছুদিন আগে তার জীবনে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। ইনসিডেন্ট একটা মেয়ের জন্য অনেক মারাত্মক, ছেলের জন্য যতটুকু না হলেও একটা মেয়ের জন্য অনেক মারাত্মক, কারণ ওই সমকালীন সময় ওই এক মাসের মধ্যে কিন্তু সে মনের মধ্যে বসিয়ে ফেলেছিল যে তার বাবু পৃথিবীতে আসছে এবং তার অনেক বড় একটা অপারেশন হয়েছে। সো এই বিষয়গুলোতে তুমি এমনি কেয়ারিং একজন হাজবেন্ড, তারপর আমি বলবো একটু এক্সট্রা কেয়ার নেওয়া যাতে করে তার শারীরিক কোনো প্রবলেম না হয়, এবং আমরা দোয়া করব সবাইকে সাথে নিয়ে খুব শীঘ্রই তোমাদের কোলজুড়ে ফুটফুটে একটা সন্তান আসুক এবং 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 সমস্ত কষ্ট যত উত্থান পতন তোমাদের গেছে সব ভুলিয়ে যাক এবং সুন্দর করে তোমাদের জীবন শুরু হোক। একদম শেষ প্রান্তে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আননি।
শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার শুধু একটা কথাই আছে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছি যে আপনারা নিজেও একসময় বাবা মা হবেন, ঠিক আছে? এই যে আমি একবার গুরুকে কিন্তু ফার্স্টে বলছি যে আমি আমার শাস্তিটা পেয়ে গেছি, যে কষ্টটা আমি আমার বাবা মাকে দিছি সেই কষ্টর শাস্তিটা, সে পানিশমেন্ট আমার হয়ে গেছে। তো আমি চাই না, আমার সব শ্রোতারা ভালোবাসুক, ভালোবাসার অধিকার আছে, হ্যাঁ, সেটা অবশ্যই ফ্যামিলিকে তারা জানিয়ে নিজেরা ডিসিশন না নিক, যেটা সবচেয়ে বড় একটা ভুলের হয়। এই যে আজকে আমি আমার পরিবার বলতে গেলে পরিত্যক্ত, হ্যাঁ, আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা আমি সবচেয়ে বড় একটা অপরচুনিটি পেয়েছি তাদের সাথে কথা বলার জন্য, আমার মা আজকে এই প্রোগ্রামটা শুনছে, আমার বাবা আজকে প্রোগ্রামটা শুনছে, অনেক অজানা কথা ছিল ওগুলো তারা জানতে পারছে, আমার হাজবেন্ড সম্পর্কে অনেক কিছু তারা জানত না ওগুলো তারা জানতে পারছে।
তো এটার জন্য আমি সত্যি লাভ গ্রুপ প্রোগ্রামটাকে অনেক বেশি থ্যাংকস, মন থেকে থ্যাংকস দিচ্ছি।
আর তোমার প্রথম যে শুনলে যে ভালোবাসি তোমার প্রিয়তম মানুষটির কাছে, সেজন্য তো তোমার খুশি হওয়া উচিত।
অবশ্যই
এর জন্য থ্যাংকস লাভ গুরু, আমার ভালোবাসা না, থ্যাংকস বলা উচিত সেই মানুষগুলোকে, যে মানুষগুলো শুনে, যে কারণে লাভ গুরু প্রোগ্রাম
এই এত রাত জেগে এত কষ্ট করে সবাই আজকে, আমি জানি যে আমার অনেক অলরেডি অনেকগুলো মানে যাই হোক শুনতেছে সবাইকে আমার থ্যাংকস, আজকে এই কথাগুলো আমার সারা বিশ্ব শুনতেছে। আমার খুব একটা মানে ইচ্ছা ছিল যে সারা বিশ্ব এই কথাগুলো শুনুক, যে জানুক যে ভালোবাসাতে কিছু লার্ন আছে।
একদম শেষ প্রান্তে এবার অপুর কাছে শুনে নি, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তোমার।
ধন্যবাদ লাভ গুরুকে, আর আমি এতটুকু বলবো যারা ভালোবাসছেন বাসবেন, কিন্তু এভাবে বাসবেন না যার জন্য পস্তাতে হয়। এই
এই ছিল, এই হচ্ছে টিপিক্যাল অপু স্পেশাল, অপু অপুর মতো করেই বলেছে এবং খুব ইনোসেন্ট ওয়েতে বলেছে। তো আমরা এই তো ছিল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আন্নি এবং অপুর কথা, দেখি বন্ধুরা যদি কিছু বলতে চায়, কিছু মেসেজ নিয়ে নিই এবং সেই ফাঁকে যদি ফোন কল আসে এবং তাদেরকে দুজনকে আমরা কাছে রাখছি, যদি তাদের কিছু বলার থাকে সেটাও আমরা শেয়ার করে নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব।
অনেক অনেক বন্ধুরা এই মুহূর্তে আমার সাথে আছে, আছে মাহি সেই নাটোর থেকে, উত্তরবঙ্গ থেকে এসএমএস করে রেগুলার, শাহরাম আছে বিগবাড়িয়া থেকে, আমাদের সাথে আছে অন্তু নর্দা থেকে, আর সেই সঙ্গে গুন্ডা নারায়ণগঞ্জ থেকে বলেছে, গুন্ডা বলেছে, গুরু আপনাকে আমার শ্রদ্ধা দেওয়ার বা করার কোন ভাষাই নাই, আপনাকে যত শুনছি ততই শিখছি। আপনার এরপরে ওর একটা রিকোয়েস্ট আছে, নাম্বারটা আমার চেয়েছে। যাই হোক, গুন্ডা কিন্তু এসএমএস করে বলেছে যে সে শিখছে আপনার কাছ থেকে
এবং অনেক শ্রদ্ধা,
জানি না ভালো হবার শিক্ষা শিখছে সেটাই মনে হয়। নিশ্চয়ই আইডিটা এরপর থেকে আমরা পাবো না, হয়তো ভালো মানুষ টাইপের কিছু একটা লিখবে।
থ্যাংকস গুন্ডা, নামটা আমার মুখে নিয়ে আসতে চাচ্ছে না। তোমরা নাম কেন চেঞ্জ করো? বাবা মা কত শখ করে কত ভালো ভালো নাম দেবে।
তবে গুরু আপনার নাম্বারটা চেয়েছে,
কক্ষপথ গুন্ডা না, কোনো সমস্যা নাই, আমার হারানোর কিছু নাই রে ভাই, যদি নাম নাম্বার চাই তো দেওয়া যেতে পারে, কিন্তু আমি আসলে নিজের নাম নাম্বার এগুলো হাইড করে রাখতে চাই, এই কারণে যে লাভগুরু লাভগুরু জায়গাতেই থাকুক, আমি একটা ব্যক্তি মানুষ সেটা ভিন্ন জিনিস। আমি ব্যক্তি মানুষ যখন কোনো কিছু বলি বা কোনো কিছু করি, আমার তো ক্ষমতাই না রে, আমি তো একটা রিক্সাওয়ালার সাথে ভাড়া ঠিকভাবে মেটাতে পারি না, মাছের বাজারে গেলে বারবার ধরা খায়, আমার আমার কোনো গুণই নাই, তো আমার তখন আমার গুণটা অনেক বেশি ফ্লারিশ হয় যখন আমি লাভগুরু হই। তাই লাভগুরু হিসাবে মানুষের মধ্যে ছড়িয়ে থাকি এবং আসলে এই যে কাজগুলো হচ্ছে, যে কথাগুলো মানে তার মেসেজের মাধ্যমে উঠে এসেছে, যে এই ধরনের নতুন নতুন জিনিস আমরা জানতে পাচ্ছি, নতুন একটি ডাইরেকশনের দিকে যাচ্ছে অনুষ্ঠানটি, অনেক কিছু আমরা সফলভাবে শেষ করতে পারছি, যে ঘটনাগুলো ঘটছে সেটা আসলে লাভগুরু বলতে, লাভগুরুকে ঘিরে যে মানুষগুলো জড়িয়ে আছে, লাভগুরু যখন প্রোগ্রাম চলে তখন আমাদের নেটওয়ার্ক লগ ইনে এবং আমাদের সার্ভারে যে পরিমাণ হিট হয়, এটা এটা চিন্তা করিলে অবাক হয় যে এতগুলো মানুষ একসাথে শুনে। ইনফ্যাক্ট এগুলো মানুষেরই শক্তি, কারণ প্রত্যেকটা মানুষের একটা উইল পাওয়ার আছে, যারা মন থেকে চায় যে জিনিসটাই ভাবে হোক, এটা সফল হোক, এটা ঠিক হোক, তখন কোন মানুষের পক্ষে সম্ভব এতগুলো মানুষের চাওয়া এবং প্রার্থনাটাকে অ্যাভয়েড করা, তাই হয়তো কাজগুলো সহজ হয়ে যাচ্ছে তখন। তো এইটাই, আমরা এর মধ্যে আরও কিছু বার্তা থাকলে নিব এবং কোনো ফোন কল থাকলে সেটা নিব। আমাদের সাথে উপস্থিত আছে আমাদের অতিথি বন্ধু,
আর এই মুহূর্তে একজন বন্ধু নিশ্চয়ই অপেক্ষা করছে, আমরা চলে যাই। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, আপনার নামটা বলুন, কোথেকে আমাদের
সাথে কথা বলতেছি? আমি আপনাদের প্রোগ্রাম প্রতিদিন শুনি, চেষ্টা করি এবং আপনাদের প্রোগ্রাম রেকর্ড করি।
না না, এটা তো অনেক এফোর্ট দেন আপনি, পরবর্তীতে দেখা যাচ্ছে আবার আমাদের প্রোগ্রামটা শোনার চেষ্টা করেন, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আজকের অতিথি বন্ধু আছে, যদি আপনার কোনো পরামর্শ দেওয়ার থাকে বা কিছু বলার থাকে। হ্যাঁ, আমি বলছি নয়,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি খুব খুশি, এতদিন চেষ্টা করার পর আপনার সাথে কথা বলতে পারতেছি,
আমিও খুশি অনেক।
আমি কি করে কষ্ট করবে এটা বলতে পারতেছি না, ঠিক?
আমি অনেক খুশি নয়ন আপনাকে ফোনে পেয়ে।
হ্যাঁ জি, আপনাদের মাধ্যমে জানা যাচ্ছে আমার কয়েকটা বেস্ট ফ্রেন্ডের কথা।
হ্যাঁ বলে,
আব্দির, রাজীব এবং মুক্তা, এদেরকে আমি সবসময় মিস করি।
সাব্বির, রাজীব, মুক্তা, তোমাকে তোমার বন্ধু নয়ন অনেক মিস করে, আমরাও অনেক মিস করি।
আল্লাহ গুরু আন্নি আপু এবং অপু ভাইকে অশেষ রহমত, আল্লাহ রহমত, তারা তাদের ভালোবাসা সম্প্রসারণ করতে পারছে। তারপর আমি খুব আপনাকে খুব মিস করছিলাম।
আমিও মিস করি আপনাদেরকে। আমি লাভগুরু বললাম তো, আমি লাভগুরু ব্যক্তি জীবনে কিছুই না, আমি আসলে তখন স্পেশাল যখন নয়নের মতো মানুষ লাভগুরুকে ভালোবাসে।
ভাই আমার ভালোবাসা নেই, কিন্তু আমি আমি ভালোবাসা পরমটা শুনতে চাই।
আপনি ভালো থাকবেন নয়ন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবসময় আমাদের সাথে ভালোবাসা দিয়ে যাবেন, তবে আপনার পছন্দের অনুষ্ঠান আমরা চালিয়ে নেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।
তানি বলেছে, আজ আমার মাহাদির বার্থডে, প্লিজ ওকে উইশ করে দাও। ওর মাহাদির বার্থডে,
মাহাদি কি নাম নাকি?
মাহাদি নাম।
হ্যাঁ, নামটা
তো উইশ করে দাও।
হ্যাঁ, হ্যাপি বার্থডে।
একটু সুরে সুরে, ওয়ান টু থ্রি ফোর, হ্যাপি বার্থডে টু ইউ।
এটা তুমি করো, তুমি ভালো পারো। আর ওকে, আর সাজু লিখেছে মিরপুর থেকে, যে গুরু আমি আম্মুর উপর অনেক রাগ করেছিলাম, কিন্তু আপনার কথা শোনার পর আমার আব্বু আম্মুর প্রতি শ্রদ্ধাটা আরো বেড়ে গেছে।
আমার কথা শুনে যাই হোক, সময় ক্ষেপণ করো না ভাই, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা ঘন্টা অনেক বেশি প্রেসিয়াস। অভাবটা তখন বুঝবে যখন তারা থাকবে না, তাই এই সময়গুলো হেলায় হারিও না। যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো অন্যায় হয়ে থাকে, ক্ষমা চেয়ে ফেলো। তারা তোমার বাবা মা, কোনো সমস্যা নাই, এবং তাদেরকে ভালোবাসা দিতে এতটুকু কুণ্ঠিত হয়েও না। যখন এই সময়টা থাকবে না, তখন কি পরিমাণ যে পস্তাবে, এ জীবন আর কখনোই এই পস্তানোর সময় পার হবে না।
আর এই মুহূর্তে থেকে, এই মুহূর্তে অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে শুনছে, আমাদের সাথে আছে এই মুহূর্তে কুমিল্লা এবং চাঁদপুরের ঠিক মাঝামাঝি জায়গা থেকে একজন এসএমএস করেছে, অজপাড়াগা থেকে বলেছে, গুরু আমি রাসেল, আমি অনেক কষ্ট করে ছাদে বসে লাভ গুরু শুনছি, কারণ এখানে ওই নেটওয়ার্ক প্রবলেমটা হচ্ছে, ঠিক মতো শোনা যাচ্ছে না। তারপরও
রাসেল, যদি ওটা জায়গাটা সিকিউরড হয় তাহলে শোনো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই রকম না হয় যে আম গাছের উপরে বসে শুনছ, কোন রকমের অ্যাক্সিডেন্ট যেন না হয়, এই জিনিসগুলোকে আমি খুব মানে এড়িয়ে যেতে চাই। আর সেটা তো বলেছি যে চাইলে তোমরা নেটের মাধ্যমে শুনতে পাও, তাহলে হয়তো ঘরে বসেই শুনতে পারবে। এখন অনেক কম প্রাইসিং হ্যান্ডসেটে, মানে অনেক কম প্রাইসিং ডিভাইসগুলোতে কিন্তু ইন্টারনেট অ্যাক্টিভেশন করা সম্ভব, বাজারে খোঁজ করলে পাবে হয়তো, এবং সেগুলোর মাধ্যমেও কিন্তু তুমি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে তুমি লাভগুরু প্রোগ্রাম শুনতে পারবে। এটা টেকনিক্যাল টিম এবং এটা নিয়ে সার্বক্ষণিক কাজ করছে, এই নেটওয়ার্কের এফিসিয়েন্সি লেভেল বাড়ানোর জন্য, এবং উইদাউট এনি বাফারিং তাদের এই ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রামটা শোনা যায়। আমি নিজেও এটা প্র্যাকটিস করে দেখেছি যে শোনা যায় কিনা, যেহেতু আমি মেসেজটা এখান থেকে দিই, তাই আমি রিয়েল টাইম এটার ফ্লেভার নেওয়ার চেষ্টা করেছি, এবং উইদাউট এনি ইন্টারাপশন এই প্রোগ্রামটা কিন্তু নেটের মাধ্যমে শোনা যায়।
এই মুহূর্তে আরো একজন বন্ধুর কাছে আমরা যাচ্ছি, আছেন তিনি ফোনের অপেক্ষায়। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, আপনি শুনছেন নিশ্চয় আমাদের, আর আপনি কোথেকে বলছেন এবং ভাই আপনার নামটা কি?
আমি রাজীব, শ্যামলি থেকে বলতেছি।
শ্যামলি থেকে? ওকে।
আমি খুব লাকি, আমি হঠাৎ করে এক চান্সে এক ডায়ালে আমি আপনাদের পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ
ভাই,
থ্যাংক ইউ।
রাজীব, উই আর লাকি অ্যাজ ওয়েল বিকজ উই অলরেডি রিসিভ ইউর ফোন কল।
গুরু কেমন আছেন?
আই এম ফাইন, হোয়াটসঅ্যাপ?
এই তো ভালো, একদম সেম কাহিনী, সেম ঘটনা শুনলাম, আমার লাইফেও ঘটতেছে, আমার লাইফেও এরকম একটা সেম ঘটনা ঘটতে যাচ্ছে। আমি খুব নার্ভাস ফিল করতেছি।
ডোন্ট বি নার্ভাস ডিয়ার, কারণ এখনই হচ্ছে তোমার ফাইট করার সময়, এখনই হচ্ছে সবচেয়ে বেশি ফোর্ট দেওয়ার সময়, ডোন্ট বি নার্ভাস।
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আমার লাইফে আমি প্রায় 11 বছর হয়ে গেছে আমার রিলেশনে, তো আমার সর্বপ্রথম আমার হেল্প হচ্ছে আমার মা। আমার মা আমাকে যে পরিমাণে হেল্প করছে আমি কল্পনাও করতে পারি না, যে আমার মার মতো আমি একটা মা পাইছি। এরকম কেউ মানে কেউ পাইছে কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার মামার মতো মা, আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি,
আমরা সবাই শুকরিয়া আদায় করি। মা 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 অনেক দীর্ঘায়ু দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন।
আমার রিলেশনের জন্য আমি কি টেনশন করি, সবচেয়ে বেশি টেনশন করে আমার মা। আমার মা আমাকে যথেষ্ট পরিমাণে এই আমাদের রিলেশনটাকে আরো সুন্দরভাবে আগানোর জন্য আমাদের বিয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করার চিন্তা ভাবনা আছে আগামী মাসে। তো এটার জন্য মা অনেক 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 চেষ্টা করতেছে, অনেক অনেক হেল্প করার চেষ্টা করতেছে।
রাজীব, আমি একটা কথা জানার লোভ সামলাতে পারছি না, তোমার মায়ের প্রশ্নে তোমার তোমার যে ফিলিংস সেটা আমি বুঝলাম, কিন্তু তোমার দায়িত্ববোধের কোনো কিছু অংশ যদি কিছু শেয়ার করতে।
আমার দায়িত্ববোধের অংশ হচ্ছে যে আমি মাত্র গ্রাজুয়েশন পাশ করছি, তো আমি কোথাও মানে জব খুঁজতেছি, জব পাচ্ছি না, কিন্তু আমি অনেক ট্রাই করতেছি। তো এখন এটাই এখন আমার কাছে একটা বাধা, যে বিয়ে শাদীর ব্যাপারে কথা আসতে গেলে ইয়ে করতে গেলে একটাই কথা, যে ছেলে কি করে, ছেলে কি করে।
তাহলে আমরা চাইবো যে খুব শীঘ্রই তুমি তোমার ক্যারিয়ারের প্রতি অনেক বেশি ফোকাসড হবে, এবং খুব অল্প সময়ের মধ্যে তুমি নিজের জব মার্কেটে এখন অনেক বেশি ক্রাইসিস, সো নিজেকে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে যাতে করে তোমার মায়ের স্বপ্ন পূরণ হয়, তোমার স্বপ্ন পূরণ হয়, এবং সুন্দরভাবে তোমরা সফলকামভাবে তোমার বিয়ের কাজটা সম্পন্ন হয়।
থ্যাংক ইউ সো মাচ লাভগুরু।
ইয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু ইনভাইট
me
obviously,
to Chul Meghla and millions of listeners, those who are
and
listening. Amar
আরো কিছু ব্যক্তি আছেন আমাদের সাথে ঘোরাফেরা করেন, আমি একটা নাম বলতে চাই যদি আপনি অনুমতি দেন।
অবশ্যই অবশ্যই।
না ভাই, আপনার অনুমতি না, আমি গুরুর অনুমতি চাচ্ছি, সেটা হলো আর কেউ না, আমাদের ইন্তেজার ভাই, সেই ইন্তেজার, সবার প্রিয় ইন্তেজার।
তো অনেক ধন্যবাদ,
ওনাকে না নিয়ে গেলে কিন্তু পরিপূর্ণতা পাবে না।
রাজীবকে অনেক ধন্যবাদ, আর আসলে আমরা দোয়া করছি যে খুব শীঘ্রই তার সেই যেভাবে চাচ্ছে, আর আমি অবশ্যই বেশি চিন্তা করব যে এখন নার্ভাস হওয়ার সময় না, এখন আসলে মাথা ঠান্ডা করে কনসেন্ট্রেট করা উচিত তার জবের ব্যাপারে, যাতে করে জব মার্কেটে খুব শীঘ্রই একটা সিকিউর জব সে পেতে পারে, এবং তার স্বপ্নের সাথে অনেক বেশি জড়িয়ে আছে মায়ের স্বপ্ন, কোনো কারণে যদি সম্পর্কটার মানে সম্পর্কটা না হয় সেক্ষেত্রে যতটুকু কষ্ট রাজীব পাবে তার চাইতে অনেক বেশি কষ্ট পাবেন মা। এবং মাকে অনেক ধন্যবাদ যে মা তিনি ছেলের ভালো লাগা ভালোবাসা সে ব্যাপারটিকে তার মতো করে বোঝেন। তো এ হচ্ছিল রাজীব, এর মধ্যে যদি কোনো মেসেজ অথবা ফোন কল আসে আমরা নিয়ে নেব।
তবে তবে আমার একটু ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে, সেটা হলো যেই ইন্তেজারের নামটা আমরা বললাম উনি কিন্তু এই লাভ গুরু, যে আমার ভালোবাসা টিম এবং পুরো আমাদের যা কার্যক্রম ঘটছে সেটার প্রোগ্রাম কোঅর্ডিনেটর। আর সানডে নাইটে তো তার সেই মজার কিচ্ছা কাহিনী তো আমরা শুনি।
ওকে, এই মুহূর্তে জিম আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, উনি বলেছেন যে আমি আমার আব্বু আম্মুর সাথে মিথ্যা কথা বলি, বাট আজ থেকে আর বলবো না, আব্বু আম্মুর কাছে প্রমিস করেছি। খুব ভালো একটা প্রমিস আসলে।
আর ইন্তেজারের না, এই কথাটা তো ওই কথার রিফ্লেকশন আসছে, ভালো লাগছে কি কারণে যে বাবা মার ব্যাপারে অনেকগুলো কথা আজকে হয়েছে, তো এটা এটা যে রিয়্যাক্ট করে বন্ধুদেরকে এবং তার প্রেক্ষিতে যারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে প্রমিস করছে, এটা যে কত বড় একটা পাওয়া। এবং মজার ব্যাপার কি জানো, আমরা কি পরিমাণ যে দোয়া পাচ্ছি, যে দোয়াটা হয়তো আমাদের জীবনের জন্য কিন্তু আমাদের অনেক বড় বড় সমস্যার সমাধানের পাথেয় হয়ে থাকবে। ইন্তেজারের কথা হচ্ছিল, ইন্তেজারকে আমি আসলে কখনোই ধন্যবাদ দিতে চাই না, এজন্য ইন্টেনশনালি ইন্তেজারের প্রসঙ্গটা কখনো টানতে চাই না আমি, কারণ কিছু মানুষ থাকে যারা নেপথ্যে থাকে এবং অনেক বড় বড় কাজের সাক্ষী হয়ে থাকে, এরা কিন্তু ধন্যবাদ আমি দিতে চাই না এদেরকে, কারণ ইন্তেজার সবসময় উৎকর্ণ থাকে কিভাবে আমারও ভালোবাসা এই প্রোগ্রামটাকে এমন একটা বিগার হাইটে নিয়ে যাওয়া যায় যেখান থেকে আকাশ ছোঁয়া যাবে। এর জন্য যাবতীয় যা যা করা লাগে তা তা করে সে। সো ওকে থ্যাংকসের অনেক অনেক ঊর্ধ্বে, ওই কারণে আমি ওকে থ্যাংকসটা দিতে চাই না, প্রসঙ্গক্রমে বললে দেখে প্রসঙ্গটা আমাকে সামনের দিকে টানতে হলো। চলে আসি ফোন কল অথবা মেসেজে,
আমরা চলে যাচ্ছি আরো একজন বন্ধুর অপেক্ষায়। হ্যালো, হ্যালো, লাইনটা কেটে গেছে। তো বন্ধু, চাইলে আপনি মনের কথাগুলো এখনো পাঠাতে পারেন, তবে অনেক কথা জমে আছে, আগে সেগুলো দুই একটা বলিনি।
এক্স্যাক্টলি, আগে প্রাপ্তি স্বীকার করিনি কিছু। যেমন রনি লিখেছেন আমাদেরকে, কুকি লিখেছেন কুমিল্লা থেকে, তরিকুল আছেন, প্রশান্ত আছেন, আরো অনেকেই আছেন, এবং মুস্তাজ জাহান গ্রিন রোড থেকে লিখেছেন যে আপু আমার খুব মা হতে ইচ্ছে করছে, আমার রাজকুমারকে খুব মিস করছি, হোপ আনি আপুর সব প্রবলেম সলভ হয়ে যাবে। খুব সুন্দর একটা এসএমএস। আর
হ্যাঁ, আর কি বলবো, ইচ্ছের কথা তো মানে সম্পূর্ণ বলেই দিয়েছে, আর গুরুও মাথা নাড়ছেন। তো আমরা চলে যাচ্ছি সেই বন্ধুটির কাছে। হ্যালো, 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 আবার দুঃখিত বন্ধু।
বন্ধু, আমাদেরকে ফোন করুন, আর ফোন কল করার জন্য যে নাম্বারটি সেটা হচ্ছে 9893666। আরও অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, যেমন মাসুম আছেন ঢালপুর থেকে, ইট ওয়াজ এ ভেরি ইমোশনাল স্টোরি, আমি আপু অপু ভাইয়ের মতো একজন মানুষ হতে চাই, এই উইশটা উনি করেছেন, খুবই চমৎকার।
এটা খুব ভালো উইশ, কারণ এই উইশটা যদি সবার কাছে পৌঁছে দেওয়া যায়, আমরা তো যে কাজটা করি আর কি, যে তাহলে কিন্তু আমাদের সমাজে কেয়ারিং হাজব্যান্ড বা কমিটেড হাজব্যান্ডের পরিমাণ অনেক বেড়ে যাবে, তাহলে কিন্তু আমাদের এই ব্রেকআপও দেখতে হবে না, বা ঢাকা ভার্সিটিতে যে চলমান ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি আমরা সেই ঘটনার সাক্ষী হতে হবে না। এই কথাটা ইচ্ছা করে আজকে তুলিনি, কোনো এক সময় হয়তো তুলব, যে ঘটনার ডাইরেকশনটা কোথায় যাচ্ছে আমরা সতর্কভাবে সেই জিনিসটার উপর দৃষ্টি রাখছি, যাতে করে বাংলাদেশের বিভিন্ন স্ট্যাক হোল্ডারে যারা আছেন এই ধরনের অমানবিক যে কাজটা হয়েছে সেই বিষয়টা নিয়ে তারা কোন দিকে নিয়ে যাচ্ছেন সেই ব্যাপারটার দিকে আমরা নিজেরাও সতর্ক দৃষ্টি রাখছি, এবং একদিন হয়তো স্পেশালি কিছু সময় আমরা ডেডিকেটেড করব এই বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা যাদেরকে শিক্ষা জ্ঞান দীক্ষায় অনেক উপরে রাখি, অনেক সময় তাদের কাছ থেকে তাদের উপযোগী বিহেভিয়ারটা আমরা পাই না, তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কোনো একদিন, যদি কোনো ফোন কল থেকে ফোন নিয়ে নিই।
হ্যালো, ওয়ালাইকুম সালাম বন্ধু, নামটি বলুন এবং এত রাতে কোথা থেকে আপনি এসএমএস করছেন, আরো একবার বলতে হবে প্লিজ।
গাজীপুর থেকে তুষার।
গাজীপুর থেকে তুষার, আচ্ছা গুরুর সাথে কথা বলুন।
গুরু আসলে আপনি যে কি জিনিস, আপনার কথা ভাবতে ভাবতে আমি নিজেই হইতেছি ফিনিশ।
চরম চরম।
এই তুষার, এই যে ছন্দটা, এটা কি ইনস্ট্যান্ট বানানো নাকি বানানো ছিল?
জি গুরু, আমি আসলে মানে আমার বন্ধু বান্ধব সবাই আমি জানি আমি সবসময় রস করি।
এইটা যদি ইনস্ট্যান্ট বানানো হয় তুষার, তাহলে তো ভাই জাত কবি তুমি,
স্বভাব কবি যাকে বলে।
এটা যদি ইনস্ট্যান্ট বানায় থাকো, এই ছন্দটা তাৎক্ষণিক যদি বানায় থাকো, তাহলে বলবো তুমি স্বভাব কবি।
জি গুরু,
আজকে কিন্তু সাথে আছে আন্নি এবং অপু, যদি কিছু বলার থাকে তোমার।
ওদের দাম মানে ওদের যে বর্তমান লাইফটা শুরু হবে, আমি আশা করবো তারা যেন খুব সুন্দরভাবে জীবন কাটায় আর খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, আর স্বপ্নের মাঝে দুইজন দুইজনেরই রাখবে।
সেটাই সেটাই। তুষার, তুমি কি
বন্ধুদের কাছে ফোন করে বলি, মানে কথার শেষে সবসময় বলে দিই যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবি আর স্বপ্নের মধ্যে মাঝে মাঝে আমারই রাখবি।
আচ্ছা আচ্ছা, তুমি নিজেকে সবসময় স্বপ্নের মধ্যে খুঁজে পেতে চাও? হ্যাঁ বলো প্লিজ।
গুরু আমি আসলেই অনেক হ্যাপি, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারতেছি।
তুষার আমিও অনেক হ্যাপি, কারণ তুমি অনেক চার্মিং মানুষ।
অসংখ্য ধন্যবাদ। তবে একটু টপ নিউজ আমার নিজের ইয়ায়,
প্লিজ প্লিজ প্লিজ।
তো মাঝে মাঝে বন্ধু বান্ধবদের কিছু খবর শুনি, যে আমি এবার খবর পড়বো আপনাদের সামনে, যে বলতেছি বাংলাদেশ বেতার ধাপ্পা খবর পড়ছি আমি, মাখনের আব্বা আমার তিনখানা বউ, একখানা আছে, একখানা যাইবার লেগে রেডি আছে, যদি কেউ নিতে চান অতিসত্তর যোগাযোগ করুন www.beshinaikom।
এটা কি হলো?
এটা হচ্ছে স্বভাব কবি।
আপনাদের প্রতিটা অনুষ্ঠানেই শুনি, আর আমি গাজীপুর ব্র্যাকের আন্ডারে যে ক্লিনিক গুলো আছে ওখানে জব করি।
আচ্ছা, কমিউনিটি ক্লিনিক
গাজীপুরে?
হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকে যে কমিউনিটি ক্লিনিক গুলো সেগুলো। আচ্ছা,
সে বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং এত রাতে, এত উজ্জীবিত।
তুষার তুষার সবসময় মনে হয় অনেক বেশি চার্মিং থাকে। ফুল অফ পাওয়ার, ফুল অফ রিসোর্স।
রাত দুটা চার মিনিটেও যারে অবস্থা, দিনের বেলা কি অবস্থা?
ওকে,
অনেক অনেক বন্ধুরা আমাদের সাথে আছে। সাভার থেকে সাজ্জাদ আছে আমাদের সাথে, রাজীব আছে, আর ইভা আছে মিরপুর থেকে, আর মাসুম ধলপুর থেকে বলেছে। কি বলেছে?
এটা অলরেডি একবার পড়ে ফেলেছি, তুমি বোধহয় খেয়াল করনি। আচ্ছা, রনি আছে, তরিকুল আছে, দীপু আছে, জেমস আছে, অনেকে আছে, এত বন্ধু আছে, আমি কোনটা রেখে কোনটা পুরো বুঝতে পারছি না।
আচ্ছা, তারপরে আরো আরো বলো বলো বলো, করতে পারো অনেক। আচ্ছা, মিথুন আছে, তারপরে আমাদের সাথে সানি আছে, আরো অনেক বন্ধু আছে, এবং লাভগুরুর কাছে অনেকেই এসএমএস করেছে যেন আগামী পর্বে আসতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে খুঁজে নেব, টেনশন করবার কোন কারণ নাই, চুপচাপ
করতেই থাকুন,
মানে রাতের বাকি অংশটুকু ঘুমাতে পারবেন, তবে নিশ্চয়ই রাতুল আর ডেইজি মনে হয় আপনাদেরকে ঘুমাতে দেবেন আজকে। হাজার হলো থার্সডে নাইট, ডিজে নাইট বলে কথা। আর আরো কিছু এসএমএস আছে, এবং সেই সঙ্গে টেকনিক্যাল টিম কাজ করছে আপনাদের আরো কিছু ফোন কল নেবার জন্য। বন্ধু দেখা যাক না। আচ্ছা, টুটুল আদাবর থেকে এক বাসার পর, আচ্ছা
ও তোমার মিতা, ইয়েস।
আচ্ছা, নাফিজ রামপুরে থেকে বলেছে, গুরু আমি আপনার জন্য অনেক দোয়া করি, আপনি অনেক দিন বেঁচে থাকেন। ভাই একটু সীমানা দিয়ে দিলে হতো না যে কতদিন?
আমাদের তো সীমানা খুব বেশি দূর না, কারণ যে পরিমাণ স্ট্রেস নেই, তো আমরা সবার জন্যই দোয়া করি, সবার দীর্ঘায়ু হোক, এবং সবচেয়ে বড় কথা যতদিন বেঁচে থাকুক সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক।
ওকে, মিলিন্দ নামে একজন লিখেছেন এসএমএস, এসএমএসটা আসলে কিরকম বুঝতে পারছি না, তারপরে গুরুকে বলি যে গুরু আপনি কি জানেন ট্রু লাভ অ্যান্ড ডাইনোসরের মধ্যে মিল কি? তা হল এরা দুইজনই খুব বিলুপ্ত।
ট্রু লাভ এবং ডাইনোসরের মধ্যে
মিল হচ্ছে এরা দুজনই খুব বিলুপ্ত আর কি। ডাইনোসর তো বিলুপ্ত, এখন ট্রু লাভ বিলুপ্ত, ওকে বোধহয় উঠেই যাচ্ছে ট্রু লাভ মানুষের মন থেকে।
না, এটা হয়তো একটা পারসেপশন, কথাটা শুনতে ভালো লেগেছে কিন্তু তার মানে এই না যে তার পারসেপশনটা কারেক্ট, কারণ যেদিন সত্যিকারের ভালোবাসা পৃথিবীতে থাকবে না সেদিন পৃথিবী কিন্তু থাকবে না।
সেটাই, নারায়ণগঞ্জ থেকে, সে আবার গঞ্জ, নারায়ণগঞ্জ থেকে রুদ্র আছে আমাদের সাথে, নাজবুল আছে ধানমন্ডি থেকে, তসফিক আছে মানিকদি থেকে, আর নতুন নতুন অনেক বন্ধু আছে, আছে ফয়সাল তিতাস কুমিল্লা থেকে বলেছেন লোকগুরু আমি নতুন, আর বাপ্পি ধানমন্ডি থেকে, আর এছাড়া তরিকুল আছে, ইভু আছে, সজীব আছে আহমেদ, সজীব আহমেদ, নিতু ফ্রম নিকুঞ্জ, অনেক বন্ধুরা এই মুহূর্তে আছে।
এক্স্যাক্টলি। নাও যেমন আরো আছে, নাবিলা ধানমন্ডি থেকে, সোহাগ ঢাকা ইউনিভার্সিটি থেকে, নীরব মিরপুর থেকে, মেহনাজ আছেন আমাদের সাথে, রুদ্র আছেন, তারপরে আলিম আছেন বনানী থেকে, এত রাত জেগে জেগে সবাই আমাদেরকে শুনছেন, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো এসএমএস পাঠাতে থাকুন বন্ধু, আমাদের নেক্সট এপিসোডে যারা আসতে চান তাদের জন্য কিন্তু এসএমএস লাইনটা খোলা থাকবে ঠিক রাত 2:30 পর্যন্ত, সো এসএমএস করতে থাকুন, আর নিয়মটা একটু পরে আবারও জানিয়ে দিচ্ছি।
ওকে বন্ধু, মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে লাভ গুরু, দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর দেশের বাইরে যারা আছেন ইচ্ছে করলে আমাদেরকে শুনতে পারবেন 24 আওয়ার্স। আর সেই জন্য যেটা আপনাকে করতে হবে, একটু ব্রাউজ করতে হবে www.radioama.com এ, আর আমার লিখতে দুটো এ লাগবে,
দুটো না
এক্স্যাক্টলি
নো। এই মুহূর্তে আরো অনেক বন্ধুরা আছে, মিশু আছে যাত্রাবাড়ি থেকে, রোমান বুড়া আছে, আর এখন আমরা গুরুর কাছে চলে যাচ্ছি। কিছু ভোট চাওয়া চাইয়ের ব্যাপার থাকবে, তবে সেটা অবশ্যই আমার দেশের জন্য।
কিছু দেশ, আমার আসলে কিছু দেশকে দেখলে মানে কিছুটা কি বলবো, এটা হয়তো ভালোভাবে বলা ঠিক না বেঠিক আমি জানি না, কিছু দেশকে দেখলে কিছুটা জেলাস চলে আসে, কিছুটা হিংসে হয়। যেমন যদি আমি মালয়েশিয়ার কথা যদি আমি বলি, সিঙ্গাপুরের কথা যদি আমি, থাইল্যান্ডের কথা বলি, মরিশাসের কথা বলি, দেন যদি আমি ইন্ডিয়ারও কথা বলি, কিছু কিছু দেশ খুবই অল্প সময়, স্বাধীনতার এদের বা স্বাধীন হওয়ার বা উপনিবেশকতা থেকে বের হয়ে আসার সময় খুব বেশি দিন হয়নি, তারপরেও খুব অল্প সময়ের মধ্যে দেশগুলো অর্থনৈতিকভাবে নিজেদেরকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছে।